This track was downloaded from FusionBD.com.
সপ্তাহ ঘুরে আবারও বুধবার। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতের অনুষ্ঠান হ্যালো 8920-তে। কথা শুনে বুঝতে পারছেন কথা বন্ধু কি দিয়ে আপনার সঙ্গে এই মুহূর্তে রয়েছে এবং হ্যালো 8920-র আজকের যে পর্ব, সে পর্বে আরো একজন বন্ধুকে নিয়ে আমরা হাজির হয়ে গেছি যে তার জীবনের গল্প বলবে। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এই মুহূর্তে এবিসি রেডিওতে কান পেতে আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে যারা এবিসি রেডিওতে এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার বিশেষভাবে হ্যালো 8920-তে। হ্যালো 8920 হচ্ছে যারা শোনেন তাদের মধ্যে থেকেই একজন, তার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এবং এখানে এসে সে তার অকপটে জীবনের গল্পগুলো বলে যায়। আজকেও তেমন একজন রয়েছেন আমাদের সঙ্গে যে তার জীবনের গল্প বলবে। আর অনুষ্ঠান শুরু করবার আগে একটু নিয়মটা বলে দিই আপনাকে, আপনিও আপনার গল্প আমাদের এখানে এসে বলতে পারেন। দুভাবে নিয়মটা হতে পারে, একটা হচ্ছে ফোন করার মাধ্যমে, ফোন নম্বরটি আপনি নিশ্চয়ই জানেন 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করতে হবে, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর আপনার যা বলার আছে, আপনি যে গল্পটা বলতে চান সেটা 2 মিনিটে সংক্ষিপ্ত করে বলে বলবেন আপনার সঙ্গে আমাদেরকে যোগাযোগ করতে, এবং অবশ্যই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর আরেকটি মাধ্যম রয়েছে যেখানেও আপনি চাইলে আমাদের সাথে আপনার স্টোরি বলা থেকে শুরু করে, আমাদের অতিথির সাথে যোগাযোগ করা থেকে শুরু করে, পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে হ্যালো 8920 সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এবং যারা হ্যালো 8920 শোনেন তাদের প্রত্যেককেই আমরা বলি যে এখানে গিয়ে আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর পর আপনি একটি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আবারও বলছি ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, একসাথে লিখতে হবে, দ্যাট ইজ হ্যালো 8920। চলুন আজকের অতিথি যিনি রয়েছেন তার সঙ্গে পরিচয় হওয়া যাক। প্রথমে আপনি আপনার নামটা বলবেন।
জি, আমার নাম মোহাম্মদ শাহালম।
শাহালম আজকে আমাদের সঙ্গে রয়েছে। শাহালম, হ্যালো 8920 আপনি শোনেন?
জি, আমি হ্যালো 8920 শুনি।
কতদিন যাবত শোনেন আপনি?
জি, আমি হ্যালো 8920 শুনতেছি পাঁচ পর্ব
যাবত আপনি হ্যালো 8920 শুনছেন, এবং শোনার পরে আপনি উদ্বুদ্ধ হয়ে এসেছেন আপনার জীবনের গল্প এখানে বলার জন্য। তো আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের হ্যালো 8920 যারা অতিথি আসেন তাদের বেসিক কিছু প্রশ্ন আমরা জিজ্ঞেস করি, যেমন ঢাকাতে আপনি কোথায় থাকেন?
জি, আমি ঢাকাতে বাড্ডা থাকি।
বাড্ডাতে থাকেন, এমনিতে আপনার গ্রামের বাড়ি?
জি, আমার গ্রামের বাড়ি ফরিদপুর।
ফরিদপুরে। আর আপনার আনুমানিক বয়স?
আমার আনুমানিক বয়স এখন 24 চলতেছে।
24 চলছে, ওকে। শাহালম আজকে হ্যালো 8920 তে আছেন, ঢাকার বাড্ডা থেকে তিনি এসেছেন এবং তার বয়স 24। সে দেখতে আসলে আমার দৃষ্টিতে যেরকম দেখছি তাতে প্রচন্ড ইয়াং একটা ছেলে, এবং বাকি জীবনটা আসলে ওর কাছ থেকে আমরা শুনবো ওর জীবনের গল্প কোথায় দাঁড়িয়ে আছে। চলুন শুরু করা যাক। শাহালম কোথা থেকে শুরু করবেন?
জি, আমি ক্লাস পঞ্চম শ্রেণী থেকে শুরু করতে চাচ্ছি।
আচ্ছা, পঞ্চম শ্রেণী। আপনি আপনার প্রথমে একটু বলে নিই, আমাদের অনুষ্ঠানে আসলে ভয় পাওয়ার কিছু নেই, একদম রিল্যাক্স, ফুল ফ্রি। আপনি নিশ্চয়ই শুনে থাকেন যে আমাদের অতিথি যারা এখানে আসেন তারা একদম অকপটে আরামসে নিজের মনের কথাগুলো বলে যান, কেউ আপনাকে শুনছে এটা মাথায় না রেখে, বরং আপনি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এবং আপনার সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে আমি, এভাবে চিন্তা করে আপনি আপনার গল্প ঠিক আপনি যেভাবে কথা বলেন বাড়িতে সবার মানুষের সাথে সেভাবে আপনি এখানে বলতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন শুরু করি।
জি, আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার রোল নাম্বার ছিল 1। এর ফাঁকে আমার পাশের বাড়িতে একটি মেয়ে, তো ওই মেয়েটাকে আমি পছন্দ করি এবং ক্লাস ফাইভে পড়তো, ওই মেয়েটা আমাকে পছন্দ করে। তো পছন্দ করার পর আমি ওকে একদিন এই কথাটা বলি যে আমি তোমাকে ভালোবাসি। আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার বয়সটা ছিল 14
বছর বয়স। আপনার ক্লাস ফাইভে আমাকে তো দাঁড়িয়ে পড়তে দেন, আপনার বয়সের কথা ছিল 10।
জি,
5 বছর থাকা অবস্থায় যদি আমরা স্কুলে যাওয়ার বয়স ধরি, অনেকে 4 বছরও যান ইদানিং, তো তার মানে ফাইভে পড়লে আপনার বয়সের কথা 10, কিন্তু আপনি গেছেন 14 বছর, মানে এতটা গ্যাপ কেন?
এতটা গ্যাপ মানে কি, আমাদের এলাকায় একটু শিক্ষার হার কম। ঠিক আছে,
তো মেয়েটারও কিরকম 14 ছিল?
না, মেয়েটার বয়স কম ছিল।
আপনার 14 ছিল এবং ওর যেটা থাকা উচিত সেটাই ছিল।
সেটাই ছিল।
সাহস নিয়ে বলে দিলেন?
বলে দিলাম। তো ওর সাথে 3টি মেয়ে ছিল, তো এখন আমার একটা খারাপ ভাষা বললো, যেটা রাপ কথা বললো,
গালি দিল।
জি, গালি দিল। তো আমি ওকে ওখান থেকে আর কি চলে আসলাম। কিছুদিন পর আমাকে একটা চিঠি লেখলো, লেখার পর বললো যে আমি আপনার সাথে রাপ ব্যবহার করেছি, তো আপনি আমাকে সাথে দেখা করবেন রাত 8টা বাজে, ওদের বাড়ির সামনে একটা পুষ্করিণী ছিল, পুষ্করিণীর পারে। তো আমি তখন যাই, যাওয়ার পর ওর সাথে কথা বলি। তো আমাদের সাথে চুক্তি হয় যেটা, যে আমি তোমাকে ভালোবাসবো, তো আমাকে বলে যে তুমি আমাকে কখনো খারাপ কিছু করতে পারবে না, আর যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে তোমার ফ্যামিলিগত ভাবে লোক এনে তারপরে আমাকে বিয়ে করে নিয়ে যাবে।
ক্লাস ফাইভের একটা মেয়ে এই ধরনের কথাবার্তা বললো, মানে আপনি যে চিঠিটা দিলেন বা এই প্রস্তাবটা দিলেন, দেওয়ার কতদিন পরে এটা বলেছে?
আমি যেটা বলেছি ওটার প্রায় 5 থেকে 6 দিনের
এর মাঝখানে আপনি কোন ধরনের চেষ্টা করেননি তার সাথে যোগাযোগ করার?
না, আমি তার সাথে যোগাযোগ করিনি, সে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি হয়তো বুঝছি না এরপরে কিছু করলে আমার সাথে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে।
আপনি যেন চুপ ছিলেন?
জি, আমি চুপ।
আর এর আগে আপনি এই চিঠিটা দেওয়ার আগে কি আপনি তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে কোনো?
চিঠিটা কিন্তু আমি দিইনি, চিঠিটা ওই আমাকে দিচ্ছে, বাট আমাকে মানে কি আমন্ত্রণ করছে, এটা দাওয়াত করছে।
না না না, আপনি যে প্রথমে তাকে বোঝালেন যে আমি তোমাকে ভালোবাসি, আপনি চিঠি দেননি, আসলে আপনি বলেছেন যে আপনি তাকে ভালোবাসেন, তাই তো?
জি জি।
এই ভালোবাসার কথাটা বলার আগে তো আপনি নিশ্চয়ই এমন কিছু না কিছু হঠাৎ করে গিয়ে বলেননি, সে নিশ্চয়ই আপনার কোনো না কোনো আচরণ দেখে বুঝতো।
জি জি।
কি করতেন আপনি?
জি, আমি লেখাপড়া করতাম, আমার রোল নামটা যেহেতু এক, তো আমি বেশ ভাবে খুব সুন্দর ভাবে লেখাপড়া করতাম। ওই দিনকে আমাদের কথা ফাইনাল হয়ে যায়। ফাইনাল হয়ে যাওয়ার পর
আমি বোধহয় আপনাকে বুঝতে পারিনি, আপনি তোকে প্রথমে গিয়ে সরাসরি একদম ধাম করেই বলেননি যে আমি তোমাকে ভালোবাসি, তার আগে তো নিশ্চয়ই আপনার মধ্যে কোনো না কোনো আচরণ দেখেও বুঝতে পারতো যে আপনি তাকে পছন্দ করেন। কি ধরনের আচরণ?
আচরণ মানে কি, ওর সাথে আমি খুব সুন্দর ভাষায় কথা বলতাম আর ওকে আমি হেল্প করতাম, ঠিক আছে? ওর রোল নাম ছিল পাস, তো আমি ওকে হেল্প করতাম। পরীক্ষা দিলে বলতাম যে স্যার আমার সাইডে ওকে বসতে দিবেন, ঠিক আছে? আর স্যার আমার কথা শুনতো, তোকে আমি হেল্প করতাম এরকম ভাবে আর কি।
একটা সফট কর্নার আপনার আগে থেকে ছিল ওর প্রতি? ওকে, যান। তারপরে?
হ্যাঁ, তারপর ওদিনকে কথা বলা হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, বাস অনেক দিন এভাবে চলতে থাকে। ওর সাথে আমার সম্পর্ক হয় 2 বছর যাবত। একদিনকে ওদের বাড়ির সাইডে একটি ফল গাছ আছে, যেটাকে সবেদা ফল বলে, আপনারা চিনেন কি জানি না।
সবেদা ফল ঢাকা শহরে সবাই চিনবে, কারণ সবেদা ফল খুব প্রথমে বিক্রি হয়।
সবেদা ফল গাছের নিচে, গাছটা অনেক সুন্দর ঝাপটানো ছিল, তো ওটার নিচে আমি আর কি ওর সাথে গল্প করি। এর ফাঁকে ওর চাচা আর কি বিষয়টা দেখে ফেলে, আমি দূরে চলে আসি আর ওকে বাসায় নিয়ে যাওয়ার চাচায় সঙ্গে সঙ্গে দূরে চলে যে নামাজ পড়তে গেছি। তখন আর কি এলাকাভুক্ত যে লোকগুলো ছিল, ঠিক আছে, মাইন্ড করতে পারে নাই যে ছেলেটা নামাজ পড়লো আমাদের সাথে, এই মুহূর্তে এই ঘটনা ঘটছে। তখন বুঝতে পেরেছে যে ওর সাথে একটা ছেলের সম্পর্ক আছে।
আচ্ছা আচ্ছা।
তখন আর কি ওর পিতা মাতাকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে।
একেবারে অজপাড়া গায়ে না হলে আসলে এরকম হয় না। ক্লাস সেভেনে পড়ুয়া একটা মেয়ের কিন্তু এই সময়ও চিন্তা করা যায় না, আমি ঠিক জানি না যে হয় কিনা। ক্লাস সেভেনে মানে তার বয়স 12 বছরের মতো, তাই তো? 12 বছরে বিয়ে দিয়ে দেওয়া, এটা তো আলটিমেটলি সরকারের
দিক থেকে 12 বছর ছিল না, একটু বেশি হবে আর কি। কিন্তু মেয়েদের প্রতি তো মানে কি আর কি খুব সুন্দর আর কি দেখা যায় ওই সময়, ঠিক আছে? তখন ওকে বিয়ে দিয়ে দেয়, তখন আমাকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করে, বাট আমি অনুষ্ঠানে যাই, অনেক খুশি হয়। তখন আমার মানে গিফট দেওয়ার মতো কোনো কিছু ছিল না, তখন আমি ক্লাস সেভেনে পড়ি, তো আমার তো পড়ালেখা আমার পিতা মাতার কাছ থেকে চালিয়ে যেতে হয়। তখন বাস এরকম হয়ে যায়, ও যাওয়ার পর আমি একা হয়ে যাই। পরবর্তীতে আমার এইভাবে 1 বছর চলে যায়, তো আমার কর্মজীবন আসি, যখন ও চলে যায় তখন আমার পড়ালেখা কিছুই ভালো লাগে না। পিতা মাতা অনেক রিকোয়েস্ট করে, তুমি পড়ো, যত টাকা লাগে পড়াবো, কষ্ট করে হলেও পড়াবো, তুমি পড়ো, ঠিক আছে? তখন আমি আর পড়ি না, ওই পড়ালেখা বাদ দিয়ে চলে যাই কাজে। তো কাজে আমার বাড়ির পাশে একটা ভাটা আছে, যেটাকে ব্রিক ফিল্ড বলে, ইটের ভাটা।
ইটের ভাটা, হ্যাঁ।
যে ওই ইটের ভাটায় আমি মাটি কাটার কাজ করি, তো আমাকে দৈনিক খরচ দিত 100 টাকা, যেটাকে বলা হয় খুরাকি। ওই 100 টাকা দিয়ে ভালোই চলতো জীবনের প্রথম আয়, ঠিক আছে? টাকা পাওয়ার পর খুব আনন্দ লাগতো, আর বাড়ি গেলে পিতা মাতা অনেক রিকোয়েস্ট করতো, বুঝাইতো, তো বুঝতাম না।
কি রিকোয়েস্ট করতো?
যে তুমি পড়ো, ওটি বাদ দাও, ওটি করো না, ঠিক আছে? তোমার বাড়িতে ভাত নাই, তুমি অন্য জায়গায় খাবো। আমার ঠিক আছে, আমি অন্য জায়গায় খাবো। আরেকটা কথা বলে রাখি, আমার ফ্যামিলিতে আমি সবার ছোট, আমরা 6 ভাই বোন, 2 বোন এবং 4 ভাই, তো আমি সবার ছোট এবং আমি সবচেয়ে বেশি একটা আদর পাইতাম আর কি। জি, চাষ করতাম বোধ হয়, তারপর অনেক বুঝাইতো, তো অনেক বুঝাইতে বুঝাইতে দেখছি যে আমি সীমান অতিক্রম করে ফেলেছি। যখন আমি ওই ভাটে 1 বছর কাজ করি, কাজ করার পর আমি একটি মোবাইল কিনে আমার জীবনে প্রথম,
আপনি একটু কাইন্ডলি এটা কাছে নিয়ে মাইক্রোফোনটা কাছে নিয়ে বলবেন?
ওই মোবাইলটি কেনার পর বাস চার্জ দেওয়ার জন্য আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, একই গ্রামের অর্ধেক বিদ্যুৎ আছে আর অর্ধেক বিদ্যুৎ আসেনি। আমি ওই আমার ফ্রেন্ড ছিল, ওর ফ্রেন্ডের বাড়ি গিয়ে মোবাইলটা চার্জ দিতাম। পর একটি মেয়ে আমার ফ্রেন্ডের প্রেমিকা যাকে বলা হয়, ও আর কি ফোন দেয় আমার ফ্রেন্ডের ফোনে।
আচ্ছা, মানে আপনার ফ্রেন্ডের ফোনে সে ফোন দিল এবং আপনার ফ্রেন্ডের প্রেমিকা সে?
জি হ্যাঁ। আমার ফ্রেন্ড ওই সময় স্কুলে চলে গিয়েছিল, তখন আমি আর কি ফোনটা রিসিভ না করে আমার মোবাইল ফোন থেকে ওকে ফোন দিই। ফোন দেওয়ার পর বলি যে আপু, যে ও তো এখন নাই, তো আপনি বিকেলে ফোন দিয়ে নিন। তো এই কথাটুকু বলি, এই কথাটুকু বলার পর ওই মেয়েটা আমার নাম্বারটা নোট করে ফেলে। প্রায় 1 মাস পর আর কি আমাকে ফোন দিয়ে বলে, আপনাকে আমি চিনি বা আপনাকে দেখেছি, এরকম কথা বলে আর কি, এক কথা দুই কথার সাথে একটা রিলেশন হয়ে যায়।
আপনি বুঝতেন যে ওই মেয়েটাই ফোন দিচ্ছে?
জি না, আমি বুঝতাম না। এক মাস পরে আমার মেমোরিতে ছিল না তো যেটা, ঠিক আছে, তারপরে আর কি রিলেশন হয়ে যায়। আমি বলি হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি, ও বলে হ্যাঁ ভালোবাসি। তো আমি জিজ্ঞেস যে তুমি কি করো, যে আমি এইটে লেখাপড়া করি, তুমি কোথায় থাকো, আমি ঢাকা বাড্ডা থাকি, তোমার দেশের বাড়ি কোথায়, আমাদের ওই জায়গার ঠিকানা বলছে ফরিদপুরের, ও আমাদের বাড়ি থেকে 20 টাকা ভাড়া। একদিন আমি আর আমার ফ্রেন্ড একসাথে হাঁটতেছি আর কথা বলতেছি মোবাইল ফোনের লাউড স্পিকারটা দিয়ে। তো ওই সময় কথা চলাকালীনই আমার ফ্রেন্ড আর কি ওই মেয়েটার কণ্ঠটা শুনে ফেলে, যেহেতু ওর প্রেমিকা আগে ছিল তো ও তো বুঝতেই পারবে।
মানে আপনি যেটা হয়েছে যে আপনার আপনার গার্লফ্রেন্ডের সাথে লাউড স্পিকারে কথা বলছেন, আপনার ফ্রেন্ড পাশে থাকা অবস্থায়, এটা কেন করছিলেন? সাধারণত তো প্রাইভেসি লাগে ব্যাপার।
এটা মানে কি যে ফ্রেন্ড যদি হয় তো হওয়ার মতো হইতে হয় বিশেষ জিনিসটা।
মানে আপনি আপনার ফ্রেন্ড খুব কাছের ফ্রেন্ড ছিল?
কাছের ফ্রেন্ড ছিল।
এটা অনেকেই করেন, ঠিক জানি না মানে এটার মধ্যে কোনো বাহাদুরি আছে কিনা বা মজার কোনো ব্যাপার সবার আছে, ভালো লাগতো আপনার করতে আপনার ফ্রেন্ডের সামনে যে একটা মেয়ের সাথে কথা বলছে?
আমি কোনো রাপ কথা বলতাম না, বিশেষ করে রাপ কথা আমার মধ্যে বেশি একটা বের করতাম না। তো তখন আর কি ওই ফ্রেন্ড শোনার পর বলে কি এই মেয়েটা তো আমার সাথে কথা বলছে, নাম্বারটা দাও তো। তো নাম্বারটা দিলাম, বলে হ্যাঁ সঠিক এই মেয়েটাই। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হলো রূপা। ওই সময় হালকা হালকা বৃষ্টি ছিল, রাত তখন 8টা বাজে। তখন আর কি আমার ফ্রেন্ড রাগান্বিত হয়ে যায়, আমিও খুব মানে ওর উপরে খুব বেজার। তখন আমি ওকে ফোনের ভিতরে মানে বকা দিতেছি। বকা দেওয়ার পর তারপরে ওই দিন থেকে ও আর কি আমার প্রতি খেপে যায়। আমার ফ্রেন্ড বলে যে ওর সাথে কথা বলবি, ওকে আনবি আমাদের দেশে, যেহেতু আমাদের দেশে ওদের বাড়ি, আনবি ওকে আমরা দেখব, এইটুকুই। তারপরে হেসমেশ আমি আর কেউ কথা বলতে চাই না মানে ওর সাথে সরমে। তো ওই যে রূপার বোন তার নাম ছিল সুমি, তো এই সুমি রূপার চাস্ত বোন, ওরা একই বাসায় থাকতো। তো ওর চাস্ত বোন আর কি বিষয়টা জানে যে ও গালাগালি করতেছে বা ওই মেয়েটা শুনতেছে, এরকম ভাবে সুমি আর কি ফোনটা ওর কাছ থেকে নিয়ে বলে হ্যালো ভাইয়া, যে আপনি তো গাইলেছেন কেন ওকে, যে আমি বলছি এরকম আমাদের সাথে রাগ ব্যবহার করছে। তো আমার সাথে এইটুকু কথা বলে সুমি। সুমি এটুকু কথা বলার পর তারপরে সুমি বাস বলে কি যে আমার নাম্বারটা নিন, আপনার কথাটা আমার ভালো লাগছে, আপনার সাথে আমি কথা বলবো, যে আপনি নাম্বারটা দিন। তারপর ওর নাম্বারটা নিই, ওর নাম্বারটা নেওয়ার পর আমি ওই রূপার বিষয়ে সম্পর্কে জানতে পারি, রূপা কি করেন বা কি করতেছেন এখন, ওর গায়ের রং কিরম এটাও জানতে পারি, ফোনে ফোনে যেটাকে বলা হয়, ঠিক আছে। আমরা কিন্তু অত কখনো দেখিনি, রূপাকেও দেখিনি বাট সুমিকেও দেখিনি। তো সুমির সাথে আমার সাথে সম্পর্ক হয়ে যায় প্রায় 5 দিনের মতো। তো সম্পর্কটা এরকম হয় যে ভাই বোনের, তো সুমি আমাকে বলে যে ভাইয়া যে আপনি কি করেন, যে আমি বলছি যে আমি ভাটায় কাজ করি, ব্রিক ফিল্ডে ইটের ভাটায়। তো আমি বলছি তুমি কি করো, বলে কি যে আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী থাকে সৈয়দ আরব। এরকম করে কথা বলতেছি ভাই বোনের সম্পর্ক। এক সময় ওই সুমি আর কি বলে ফেলে ওর ভিতরে যে সত্য কথাটা ছিল, ভাইয়া আমি একটা আপনার সাথে কথা লুকাইছি, যেটা আমার বিয়ে হয় নাই বা আমি এখনো পড়ালেখা করি না, আমি এখন বর্তমানে গার্মেন্টসে চাকরি করি, বাস আমার বিয়ে হয়নি। তো আমি বলছি তাই, সুমি আমার কাছে সত্য কথাটা বলে দেয়। তো বলে দেওয়ার পর আমার খুব ভালো লাগে ওই সুমির সাথে বাস কথা বলি। কথা বলার পর এক পর্যায়ে দেখা যায় যে আমার সাথে ওর সাথে একটা রিলেশন হয়ে যায়, যেটা ভালোবাসার রিলেশন। তো রিলেশন
কত নম্বর সম্পর্ক হলো এটা? 3 নম্বর।
এটা 3 নম্বর সম্পর্ক।
আমি একটু শ্রোতাদেরকে বলছি যে আমি বারবারই বলে থাকি জীবনের গল্পে কোনো সিলেবাস নেই, জীবনে যে ঘটনাগুলো ঘটে যায় তা নাটকের চেয়েও কখনো কখনো অনেক বেশি নাটকীয়। আজকে যেখানে আমাদের বন্ধু শাহ আলম আজকে যেখানে দাঁড়িয়ে আছে, তার জীবনে যেগুলো ঘটেছে আপনি আপনার জীবন দিয়ে জাজ করলে সেটা হবে না। তার মতো অনেকেই আছেন তারা সেভাবে ভাবতে পারেন, কিন্তু আপনার জীবনে যদি ঘটনাগুলো না ঘটে থাকে তাহলে শাহলমকে বুঝতে হলে শাহ আলমের মতো করে বুঝতে হবে, শাহ আলমকে শাহ আলমের মতো করে বোঝার চেষ্টা করুন। আর শাহ আলমকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি সেখানে চাইলে শাহ আলমকে যে কোনো প্রশ্ন করতে পারেন এবং একই সাথে আপনি চাইলে কোনো মন্তব্য করতে পারেন। যে রেডিও স্ট্যাটাসে যে কমেন্টসগুলো পড়বে সেগুলো আমরা শাহ আলমকে দিয়ে দিব। আর নিয়মটা হচ্ছে আপনি আমাদের ফেসবুকে যাবেন, যাওয়ার পরে ওখানে একটি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনার 3 নম্বর প্রেম হয়ে গেল।
তিন নম্বর
প্রেমের সময় আপনার বয়সটা কত?
তখন আমার বয়স ছিল 18 বছর,
17-18 বছর।
17-18 বছর বয়স ছিল তখন, আমি ওর সাথে সম্পর্ক জড়িয়ে যাই। এর মধ্যে কিছু কথা থাকে, মানে কি কথাগুলো এটাই যে সুমি আমাকে বলছিল যে আমি একটি ছেলেকে ভালোবাসি, তো ছেলেটাকে ভালোবাসো, ছেলেটার নাম কি? বলছিল ছেলেটার নাম হলো রানা। তো রানা ছেলেটাকে ভালোবাসো, তো কেন ও এখন তোমাকে ভালোবাসে না? জি ভাই, ও আমাকে এখনো ভালোবাসে না। তা আমি বলছি ওর সাথে কি তোমার কোনো শারীরিক কোনো সম্পর্ক হয়েছিল? তো ও বলছিল যে না, আমার সাথে ওর সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তো এখন কেন ভালোবাসে না? তুমি ওকে অনেক ভালোবাসো? ওকে হ্যাঁ অনেক ভালোবাসি। সে যে আমার বাবার কাছ থেকে অনেক টাকা চায়, তো আমার বাবা এটা দিতে পারবে না। তো আমি বলছি যে না আচ্ছা ঠিক আছে, তো তুমি এখন কি করতে চাও? বলতেছে যে ভাই আমার জীবনটা পুরো শূন্য, আমি এখন এই পৃথিবী ত্যাগ করতে চাই। তখন আমি বলছি দেখো সুমিত, তুমি যদি পৃথিবীতে ত্যাগ করো তাহলে তো হবে না, তুমি এই পৃথিবীতে জন্মিয়েছো, আগামী প্রজন্মর জন্য কিছু একটা তোমাকে রাখতে হবে। তখন আর কি ও বললো জি ভাই আপনি যেটা বলছেন কিন্তু আমার তো এটা ভালো লাগে না। আমি বলছি যে আমার সাথে তুমি কথা বলো অটোমেটিকলি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো কথা বলতো, বাস আমাকে ভালোবাসার কথা বলতো, ওকে আমি খুব সুন্দর সুন্দর গান শুনাইতাম, যে গানগুলো শুনাইতাম সেটা ছিল ফজলুর রহমান বাবুর গান। তো এখানে আমি একটি গান মানে করতে চাইতেছি, আপনি যদি আমাকে বলেন তাহলে আমি করব।
ফজলুর রহমান বাবুর গান আপনি সুমিকে স্মরণ করে করতে চান?
জি, সুমিকে স্মরণ করে, বাট এটার জন্য আমার কাছে মানে কি প্রেমের ফাদার বেশি পরে,
মানে ও আচ্ছা এই গানটা এই গান গাওয়ার জন্য আলটিমেটলি আপনার প্রতি আরো বেশি তার উইকনেস গ্রো করে।
ঠিক আছে, মানে
আচ্ছা একটু শোনান দেখি কি অবস্থা, কি গলা শুনে আমার বন্ধু বাড়ি বলা যেতে পারে সুমি আপনার প্রেমে পড়লো, আমরা একটু শুনি প্লিজ।
ইন্দুবালা গো ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো জোসনাকারে মাখো, কারু ঠোনে পর ঝরিয়া ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো জোসনাকারে মাখো, কারু ঠোনে পর ঝরিয়া। মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো জোসনাকারে মাখো, কারু ঠোনে পর ঝরিয়া। স্মৃতির ডালে সুখের পক্ষী ঘুমুর পইরা নাচে, অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো জোসনাকারে মাখো, কারু ঠোনে পর ঝরিয়া, কারু ঠোনে পর ঝরিয়া।
মারহাবা মারহাবা, কে বাতে অদ্ভুত সুন্দর গান আপনি, কোনো সমস্যা নেই। ইন্দুবালা কার উঠোনে ঝরে পড়েছে, কে তাকে কুড়িয়ে নিয়েছে, সেটা তো গল্পের মধ্যেই বের হয়ে আসবে, চমৎকার গান। আমরা যদি আমাদের শ্রোতারা রিকোয়েস্ট করেন আর আপনি যদি গাইতে পছন্দ করেন, আমরা গল্পের ফাঁকে ফাঁকে আরো গান শুনবো আপনার কাছ থেকে, কোনো সমস্যা নেই। চলুন, তারপরে সুমি কি হলো?
তারপরে আর কি ও আর কি ওর জীবনে যে কথাটা আমি বলছিলাম যে আর মানে পৃথিবী ত্যাগ করবে, তখন আমি ওকে অনেক বোঝানোর পরও আমার গানগুলো শুনে আর অনেক মানে কি হিটে পড়ে যায়, যেটা আমার প্রেমে পড়ে যায়। তখন বলে যে ভাই আমি আপনাকে ভালোবাসি। আমি বললাম জি হ্যাঁ,
মরি যদি আপনাকে নিয়ে মরবো।
তাহলে আমি বললাম যে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার কথা ছিল যে তোমার সাথে এটা সম্পর্কটা হওয়ার ঈদের এক মাস আগে, যে ঈদের দিন আমি তোমার সাথে দেখাই করব। এটা জাস্ট তুমি ঢাকা থাকো না যেখানে থাকো, ঈদের দিন তুমি আসতেই হবে। জি আসতে হবে। তখন বলছিল যে হ্যাঁ আমি আসতে পারবো, আমার বোনের বাড়ি আছে আপনাদের ওই এলাকায়। আমি বলছি কোথায়? বলছি যে এরকম জায়গায়, ঠিক আছে? ওই জায়গাটার নাম বলছে।
জি ঠিক আছে।
জায়গাটার নাম বলার পর বলছি যে ওখানে তো আমার নানা বাড়ি। তখন বলছে জি আপনি চিনেন? আমি হ্যাঁ চিনি, আমার দুলাভাইকে চিনেন? আমি বলছি হ্যাঁ ওকে আমি দেখেছি।
এটা সম্পর্কের কতদিন পর?
এটা সম্পর্ক এক মাস পরে।
এক মাস পরে?
জি জি জি, এক মাস পরে।
ঠিক আছে, তারপর?
তারপরে আর কি কথা বলতে থাকি বলতে থাকি, তো এরকম কিছু কথা বলি, বাট আমাকে বলতে একটু লজ্জা লাগে। তারপর বলি যে আমি তোমাকে কিস করলাম বা এরকম কথা বলতে।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাদেরও লজ্জা লাগে শুনতে, আপনি একটু আমাকে এত ওপেন হওয়ার কোনো দরকার নেই। মানে আলটিমেটলি কি আপনি যেটা বলছেন যে ফোনে এক ধরনের শারীরিক সম্পর্ক?
জি 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 জি,
ফোনে শারীরিক সম্পর্ক এক মাসের মধ্যে হয়ে গেছে।
জি জি জি,
ওকে ওকে,
জি জি।
আজকালকার ছেলেমেয়েরা আসলে ওকে গুরুজনরা বলেন যে ইচ্ছে পাকা বাজারেই বলি না কেন আমরা, হোয়াট এভার ইট ইজ, দিস ইজ ইয়র লাইফ। ওকে, তারপর কি হলো?
তারপর আর কি এরকম কথা বলতাম, তো উনি মানে কি সুমি বলতো যে আচ্ছা ঠিক আছে, আপনি দূর থেকে এরকম করে অযথ আপনার কষ্ট বাট আমার কষ্ট কেন বাড়ান। তো আমি কাছে আসি, তো বলছে যে আপনি যদি বলেন তাহলে আমি আপনার সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারবো, কারণ আপনার কথা আমার ভালো লাগছে আর আপনাকে আমার খুব বিশ্বাস হয়েছে আর আপনার জন্য আজকে আমি বেঁচে থাকা। তো আমি বলছি তুমি আমাকে কথা দিলা? যে হ্যাঁ কথা দিলাম। তখন আর কি ও ঈদের চাঁদরাত্রের দিন ও আসবে, বলছে যে আমাকে রিসিভ করে নিতে হবে। কোথা থেকে রিসিভ করে নিতে হবে? তো যেহেতু আমার বাড়ি ফরিদপুর মাওয়া ঘাটে যেতে হয়, তখন বলছে যে মাওয়ার এপার এসে আমাকে রিসিভ করে নিতে হবে।
তার আগে তো আপনি ওকে দেখেননি?
জি না, কখনো দেখিনি।
ওকে, তারপরে?
তারপরে আর কি বলছে কে কে আসবা? যে বলছে যে না আমি আর আমার বোন আসবো। বলছে যে তোমরা আসবা তো ঈদের সময়? তখন টাকা, বলছে যে টাকা আমার আব্বু দেবে। বলছে সমস্যা নেই, খালি মাওয়ার পর্যন্ত যে ভাড়াটা আছে ওটা তুমি নিয়ে আসবা, নেক্সটে যে ভাড়াগুলো লাগে সম্পূর্ণ আমার, যাবতীয় খরচ তোমার, এখানে থাকা এবং যাওয়া, এবং তোমাকে আমি একটা মোবাইল গিফট করব সেটাও আমার। তখন আর কি ও আসে, ওখানে আসার পর আমি মাওয়ায় খুব সকালে স্পিডিং বোর্ডে পার হয়ে যাই,
ঠিক আছে,
স্পিড বোর্ডে। এক ঘন্টা লেট হয় আসতে, তো আমি একটা গোলাপি কালারের শার্ট গায়ে দিই, একটা প্যান্ট পরি, জুতো আছে ওই জুতাগুলো পরি।
আমার
আমার সঙ্গে আমার চাষ ভাই ছিল, তো ও যায়।
কালো সানগ্লাস ছিল?
না, কালো সানগ্লাস আমি
পরফেক্টলি হয়ে যেত আর কি, মানে পুরো হিরো।
তখন আর কি মানে ঈদের চাঁদ রাতের দিন, তো মানে ভীষণ জ্যাম গাড়ির, তখন ওরা আসতে পারে না, মানে এক ঘন্টা লেট এই জন্য হয়েছে আসতে পারে না। তখন আর কি আমরা আর কি হাঁটতে হাঁটতে এগিয়ে যাই, ওনার সাথে কন্টিনিউ করতেছি, মানে কথা বলতেছি যে তুমি কোথায় আসো এখন, বলছে এরকম। জি জি হ্যাঁ, তো বলছে যে না আমি এরকম জায়গায়, তো কত নাম্বার গাড়ি এটা ওরা বলতে পারে না। তো তো একজনের কাছে বললো ভাই এটা কত নাম্বার গাড়ি, মানে সম্ভবত একজন ড্রাইভারের কাছে বা কন্ট্রাক্টরের কাছে জিজ্ঞেস করছে, বলছে এত নাম্বারের গাড়ি। তো মত নাম্বারের গাড়িটা ফলো করে যাই, তখন ও দেখতে পারে না, ও অপর সাইডে বসা থাকে, আমি যে সাইডে যাইতেছি এর অপর সাইডে বসা থাকে। তো পরে আসবে আমি বলছি তুমি আমার অপর সাইডে, তোমার অপর সাইডে তাকাও। তাকানোর পর দেখ পাচ্ছেন একটা পানির বোতল হাতে, ঠিক আছে, একটি গোলাপের কালারের শার্ট গায়ে দেওয়া। তখন ও দেখে, দেখার পর বাস নামে, নামার পর ওর বোনটা বের হয়, তোর বোনটা একটু কালো আর ও একটু সামলা, ঠিক আছে। তো ওকে আমি দেখলাম, দেখার পর আমার যে চাহিদাটা ওটাকে আমি পূরণ করতে পারলাম না,
চাহিদা পূরণ করতে পারলাম না, মানে
মনের যে একটা মানে কি ছবি
আঁকছিলাম
ভালোবাসার ক্ষেত্রে, ওর যে কথা ডিপেন্ড করে, ও বলছিল আমি খুব সুন্দর, ঠিক আছে, আমি খুব অল্প বয়সী মেয়ে, বাট আপনি যদি আমাকে দেখেন তাহলে অবশ্যই পছন্দ করবেন।
ভালো ভালো কথা বলেছিল, তো আপনি মনের মধ্যে একদম উর্বশী উর্মিলা,
মানে কি আপনাকে সোজা কথা বলতে পারে যে নায়িকা পূর্ণিমা, ঠিক আছে, এরকম ভাবে আমি ছবিটা আঁকছিলাম। তো তো ওই সময় আর কি ওরা আমার সেম টু সেম হয় নাই, তখন
পূর্ণিমাকে আপনি চিন্তা করে কি পেলেন? অমাবস্যার চাঁদ?
জি জি জি,
অমাবস্যার চাঁদ তো হয় না, ওয়াট ইট ইজ, পূর্ণিমার কথা চিন্তা করে আপনি শেষ পর্যন্ত পূর্ণিমা পেলেন না, তাই তো?
জি জি। তো আর কি ওই সময় আর কি দেখলাম, দেখার পর মনটা খুব খারাপ, তো আমি বললাম আসো হোটেলে যাই, আমার একটা সিস্টেম আছে, এখনো আছে, আমি আজকে এসেছি।
আমি আমি এখনকার কথা জানতে চাচ্ছি না, আপনি যেখানে আছেন সেখানেই বলেন।
এখানে আমি বলে দিই, সমস্যা নেই জিনিসটা, আমার একটা সিস্টেম আছে যে আমি যখন ঢাকা আসব তখন মাওয়া ঘাট থেকে ইলিশ মাছ এবং ইলিশ মাছের ডিম খাবই, তখন আমি ওদেরকে হোটেলে নিয়ে যাই, ইলিশ মাছ এবং ইলিশ মাছের ডিম খেতে দিই, এবং আঙ্গুর ফল আছে যেটা ওটা কিনি, কেনার পর তারপর ওদেরকে নিয়ে যাই আবার সিগুট উঠিয়ে। তো যখন ওরা আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে যায়, তখন আমি ওদের পিছে যাই, তখন ওই সুমি বলে কি ব্যাপার আপনি পিছে পিছে হাঁটতেছেন, ঠিক আছে, তো আমার সাথে হাঁটেন। তো পরে আমি ওর সাথে সাথে হাঁটি, হাঁটার পর আমরা সি বোটে উঠি, সুমি বসে আমার পাশে, তো সুমি এক পর্যায়ে পড়ে যাওয়া ধরে আর কি আমাকে জোরে ধরি, এবার কি পাশাপাশি তো সি এভাবে চাপ দেয় আমার পাশে। তো ওইটাই আমার কি টাস করা ছিল। তখন আনার পর ওর বোনের বাড়ি যাই, ওর বোনের বাড়ি আমার নানারদের বাড়ি ওখানে বলেছি, তো ওখানে যাওয়ার পর কথাবার্তা হয়, ওর বোনটা অনেক ভালো, অনেক আমাকে অনেক আদর করে। ওই সময় আর কি আমার যে চাষতে পাইছিল ওর বাজার করা হয়নি ঈদের, তো ওকে মার্কেট করতে নিয়ে যাই, তো সুমিকে আমি একটা গিফট দিই, যে একটা দোকান ছিল আমার পরিচিত, তো দোকানে একটি কানের দুল ছিল খুব সুন্দর, মানে সেটমালা সহ, ওইটা আমি ওকে গিফট করি, আর একজোড়া মানে জুতা গিফট করি। তারপরে আমার যা মার্কেট ছিল চাষতে পারি ওটা করি, আমারটা সেরে আসি। সেরে আসার পর আমি আর কি বাড়িতে এসে পড়ি, ওখান থেকে আসার পর বাস আমি আবার রাত 9টার দিকে আবার ওদিকে যাই, ওদিকে যাই মেহেদি কিনছি যে ও আমাকে পড়াই দিবে। মেহেদি পরাই দেয়, মেহেদি পরাই দেওয়ার পর আমি ওই দিনকে রাত মানে চাঁদ রাতের দিন ওখানে থেকে যাই, ওদের সাথে আনন্দ ফুর্তি করি। তো করার পর হেসমশা আর কি আমার সাথে যে কথাগুলো ছিল যে তুমি যা চাইবে আমি তাই দিব, তখন আমি বলছিলাম যে যা চাইবো তাই দিব, দেখি আজকে সুযোগটা কাজে লাগাইতে পারি কিনা, যেহেতু আমার পছন্দ না, মানে আমার মনে একটা শয়তানির মতো একটা কাজ করতেছিল তখন।
আমি এখানে আমার শ্রোতা যারা আছেন তাদের সবাইকে আমি একটু অ্যাড্রেস করছি, আমি আরেকবার একটু বলে দিই, সেটা হচ্ছে ফার্স্ট ইমোশন। আপনার গল্পটা শোনার পরে এই মুহূর্তে শাহান আলমের প্রতি আপনার যে মনোভাবটা আসবে, যা আসবে, এই ফার্স্ট ইমোশনটা আপনি যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন তাহলে ফার্স্ট ইমোশনে যেটা আসছে সেটা আমরা গ্রহণ করতে রাজি আছি। কিন্তু গল্পের প্রথমটুকু শুনেই আপনি সঙ্গে সঙ্গেই খারাপ কোনো মন্তব্য, বিরূপ কোনো মন্তব্য করবেন না, কারণ হ্যালো ইট 920 তে আমরা তাদেরকে নিয়ে আসি এবং তাদেরকে ওয়েলকাম জানাই যে তোমার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে বা এমন কোনো কিছু বলার থাকে, ভুল স্বীকার করার থাকে, কিংবা এমন কিছু থেকে থাকে যা কাউকেই বলা যায় না কিন্তু সেটার জন্য তুমি অনুতপ্ত, সেটা যে কোনো ধরনের ঘটনা হতে পারে তুমি আসো এখানে বলো, তোমার কাছ থেকে আমরা শিখবো, কারণ যেহেতু তোমার জীবনে সে ঘটনাটা ঘটে গিয়েছে সুতরাং তুমি যেহেতু সেটা পছন্দ করো না, অন্যায় কাজটি হোক বা রায় হোক যেটাই হোক না কেন, সুতরাং তোমার কাছ থেকে শোনার পরে অনেক অনেক মানুষ আছে যারাও ওই পথটা মানাবে না। আমাদের হ্যালো ইট 920 আপনি শুনছেন, আমাদের ফেসবুকে একটু রেডিও স্ট্যাটাস দেওয়া আছে আজকে শালমকে নিয়ে, ওখানে যেয়ে আপনি মন্তব্য করতে পারেন। ফেসবুক ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। শাহরুখ আপনি যেটা বলছিলেন যে যেহেতু আমার পছন্দ হয় নাই সুতরাং শারীরিক সম্পর্কটা হয়ে গেলেই এক ধরনের লাভ আমার হয়, এটাই ব্যাপারটা ছিল
লাভ হয়। তো আর কি ওদিনকে রাতে তো চান্স পাইনি, বিশেষ করে ওর বোনটা একটু গরিব কোয়ালিটি, যে এরকম মানে ঘরের একটা চৌকি ছিল, তো ওই চৌকিতে শুইতে দিছে ওই সুমি, সুমির বোন, তার একটা মেয়ে ছিল ওর বোনের, ঠিক আছে, ওরা ঘুমিয়েছে, আর ওর যে সুমির যে ছোট বোনটা ছিল, ঠিক আছে, ও ঘুমিয়েছে। তখন আর চৌকিতে তো জায়গা হয় না, তো দুলাভাই আর আমাকে মানে মাটিতে বিছানা করে শুইতে দিছে। তখন নিজের কাছে একটা খারাপ লাগছে যে জীবনে উনা হয়তো প্রথম এটাই হইল আমার কপালে ভালোবাসা,
মাটিতে শুলেন,
হ্যাঁ, তারপরে এরকম
একটা করবেন ভাই,
এরকম একটা
মেয়ে চণ্ডীদাস রজকিনীর জন্য 12 বছর বসি ভাই ছিল, আপনি তো মাত্র মাটিতে শুইলেন, যাই হোক, তারপর
তারপরে আর কি আমি বললাম এরকম একটা মেয়েকে বাস তারপর আর কি চলে গেলাম বাসায়, বাসায় যে ঈদ করবো গোসল টোসল করলাম, খুব ভরে গেলাম বাসায় যে গোসল টোসল করে বা জামা কাপড় পরে আবার চলে আসলাম ওদের ওখানে, আইসে বললাম যে দেখি আজকে চান্সটা লাগানো যায়নি। তো আমাদের আমার একটা বন্ধু ছিল, মানে দূরের বন্ধু যেটাকে বলা হয়, আপনার হয়তো ঢাকার শহরে বন্ধু থাকে, সিলেট থাকে, বগুড়ায় থাকে, ঠিক আছে, তো আমার এরকম একটা দূরের বন্ধু ছিল, ওই বন্ধুটার বাড়িতে ওকে নিয়ে যাই ঘুরতে।
ওকে,
তো ঘুরতে নেওয়ার পর ওখান থেকে বন্ধু দেখে বলে না সম্ভব না, এটা হয় না। তো আমি বন্ধুকে বলি যে বন্ধু একটা চান্স আছে যেটা ও আমার কথায় নাচে, ঠিক আছে, তাহলে এটা করা যায়। বন্ধু করে হ্যাঁ অবশ্যই এটা তো হবেই, যেহেতু তুমি তোমাকে ডস দিচ্ছি তুমি ওকে ডস দিবা। তো পরবর্তীতে ওই দিনকে নিয়ে এসে ওকে বাসায় পৌঁছে দিই, বাসায় পৌঁছে দেওয়ার পর আর সুমি বাস বিষয়টা জানতে পারে যে ও আমার প্রতি এখন আর বেশি একটা ই নাই, মানে ভালোবাসার বেশি টান নেই,
মানে আপনার ওর প্রতি ভালোবাসার বেশি একটা টান,
জানে, ও জানতে পারে,
কিভাবে জানে,
ও জেনে গেছে, মানে কি চাই চালনে এরকম একটা ভাব জেনে গেছে। তো পরবর্তীতে আমি আর কি ওদের বাসায় যাই, বাসায় যাওয়ার পর ওর বোন যায় ওর পিতার বাড়িতে, ওখান থেকে একটা নদী পার হতে ওর পিতার বাড়ি, তোর পিতার বাড়িতে যাওয়ার পর আমি একটা ফাঁকা পেয়ে যাই, মানে কি পুরা ফাঁকা জায়গা, ওদের ঘরের কেউ লোক নাই। তখন আর কি আমি ওখানে যাওয়ার পর ওকে ধরি,
এটা কোথায়, এটা ওর
বোনের বাড়ি,
ওর বোনের বাড়িতে, আর আপনি ওখানেই ঈদ করলেন, আপনি মাঝখানে বললেন যেটা আমি গল্পে একটু কনফিউজ হয়ে গেছি যে আপনি আবার মাঝখানে আবার এক ফ্রেন্ডের সাথে যোগাযোগ করলেন, ঈদটা আবার আপনার বাড়িতে করলেন, মানে
আমার বাড়িতে ঈদটা করে নেই, সকালে আমি গোসল করে আবার ওদের এখানে এসে পড়ি।
আচ্ছা না, আপনি সকালবেলা যে গোসলটা করলেন, গোসল করেছেন আপনার বাড়িতে,
জি, আর নামাজ পড়ছে আমাদের বাড়িতে,
তারপর আবার ওখানে এসে
আবার ওখানে এসে পড়ছে, ওখান থেকে আমার ফ্রেন্ডের বাড়ি নিয়ে গেছে।
আর বোনের বাড়িটা কোথায় ছিল?
আর বোনের বাড়িটা ছিল আমার নানার বাড়ির পাশে।
ওকে, ঠিক আছে, জি, তারপরে কি হলো?
তারপরে বলতে হাসমাশা ফাঁকা পেয়ে যাই, তো ওর স্বাস্থ্য খুব মোটাকাটা ছিল, তো আমি এখনো যেরকম আছি তার চেয়ে আরো নিম্ন ছিলাম,
মানে আরো স্লিম ছিলেন,
জি, হ্যাংলা ছিলাম,
হ্যাংলা ছিলেন, আপনি ছিলেন হ্যাংলা, ও ছিল
খুব মোটা, ঠিক আছে, মানে কি একটা বাচ্চা বাচ্চা কোয়ালিটি লাগতো। পরবর্তীতে আর কি আমি জড়াই ধরি, পর ওকে বলে কি করতেছো তুমি, ঠিক আছে, আমি ঘেট লাগাই দিছি। পরবর্তীতে ও আমাকে ওই জিনিসটা দেয়নি, মানে ঝাড়াঝাড়ি করছে আমাকে, রাত ব্যবহার করছে আমার সাথে। তারপরে আসমাসে আমি খুব কষ্ট পাই, পরবর্তীতে ও বললো যে কেন তোমাকে আমি এটা দিব কেন, ঠিক আছে, আমি বলি এটা তো কথা ছিল, কথা অনেকই বলে, ঠিক আছে। এই কথা বলার পর আমি বাসায় এসে পড়ি রাগ হইয়া, ঠিক আছে, এটা ঈদের দ্বিতীয় দিন
না ঠিক তো থাকলো না, ঠিক থাকে কিভাবে? আপনার তো কথা যেভাবে বলছেন মানে বারবার বলছেন ঠিক আছে, আমার তো মনে হয় ঠিক থাকলো না, কারণ আপনি তো যেটা প্ল্যান করেছিলেন যে প্ল্যানটা তো ভসকে গেছে। ওকে, তারপরে
তারপরে ঈদের দ্বিতীয় দিন ওই ঘটনাটা ঘটছিল। পরবর্তীতে আমি ওর প্রতি আরো প্রেমের এটা বিষয়টা আরো বেশি জাগিয়ে তুলি,
মানে বেশি বেশি করে বলা শুরু করলেন,
বেশি করে জাগিয়ে তুলি যে আমি তোমাকে বিয়ে করব, বা
এটাই ফাইনাল,
যে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করব, না হলে আমি বাঁচবো না।
মানে আপনার শুধু উদ্দেশ্য ছিল যেভাবেই হোক ওর সাথে একটা শারীরিক সম্পর্ক করা
করব
এবং জিত করে হলাম এটা করব।
হ্যাঁ, আমার কথাটা বলতেছি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বাঁচবো না, তুমি আজকে এমক জায়গায় আসবা, কোথায় আসবো? ঠিক আছে, তুমি আমার বাড়ির পাশে আসবা, ওখান থেকে আমি গাড়িতে যাবো, আমার ওখানে বাড়ির পাশে বিশ্ব রোড, তো ওখান থেকে আমি গাড়িতে করে ওকে একটা ব্রিজে নিয়ে যাই। তো ব্রিজটা আপনারা হয়তো নাম শুনেছেন, অনেকে চিনবে, চারিয়ালকা নদী, হাজি শরিয়তুল্লাহ ব্রিজ, ওই ব্রিজটা নিয়ে যাই। তখন ওখানে যেয়ে বলি, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরে যাবো, প্রমাণ নিতে চাও? এরকম করে আমি ছুটে গেছি এক পর্যায়ে, আর আমি কাঁদতেছি, মানে আমি কাদার অভিনয়টা ওই সময় অনেক সুন্দর করে করছিলাম। তখন আর কি ও বলছে, আচ্ছা ঠিক আছে, যাও আমি তোমাকে বিয়ে করব, তোমার ফ্যামিলিগত ভাবে লোক পাঠাই দেবো। তা আমার একটা কথাই ছিল যে আমি যাকে বলি যেটা বলবো তাকে ওইটাই করবো। আমার কথা ছিল যে তুমি আমার সাথে রং কথা বললা, তোমাকে আমি এই কাজটা করবই, হয় বিয়ে করে হোক করবো, আর না হলে এখন তো পারলামই না, এখন বিয়ে করেই করবো। তো পিতা মাতা সবাই বলতো, না এটা সম্ভব না, এই মেয়েটাকে তুমি বিয়ে করতে পারবে না, এটা চেহারা ভালো না, যেটা আমার মোবাইল ফোন থেকে ছবি তুলছে না। পরে বলছে, না তুমি এটা বিয়ে করতে পারবে না। পরে আমি বলছি যে আমি ওকেই বিয়ে করবো, আমাকে দিতে হবে, তা না হলে আমি মরে যাবো। পিতা মাতার কাছে একই কথা বলছি, বনে ছিল তাদের কাছে একই কথা বলছি, আমি মরে যাবো, ব্রিজ থেকে ঝাঁপ দেবো। তো পরে তো বলছে যে ও তো যেটা বলে সেটাই করে, তো আচ্ছা ঠিক আছে বিয়ে করা দিই। তো মা রাজি ছিল না, পিতা রাজি ছিল, ঠিক আছে চলো তোমাকে বিয়ে করা দিই, তাই তোমার বড় ভাইকে খবর দাও।
শুধুমাত্র জেদ পূরণের জন্য এবং শারীরিক সম্পর্ক আপনি করবেন এটার জন্যই ওকে বিয়ে করার জন্য আপনি আগায় যাচ্ছেন।
আমি যখন বিয়ে করতে যাইতেছি তখন আমার কিছু ফ্রেন্ডস ছিল, তাদেরকে জানিয়েছি আগে, তারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করতো, দেখ শাহলম এটা সম্ভব না, তুই এটা করিস না, তুই এটা করলে তোর ক্ষতি হবে। আমার মাথায় ঢুকে না যে আমি ওকেই বিয়ে করব, আমার কাজ যেটা সেটা আমি পালন করব। আমার যে আজকে এবিসি রেডিওতে আছে আমার এক ফ্রেন্ড, তার নাম বিলায়েত, ঠিক আছে, তো ওই বিলায়েত আর কি বউ আমাকে যখন আমি মা পার হয়েছে তখন আমাকে ফোন দিয়েছে।
আপনি যে আমাদের সাথে এসছেন তার সাথে আপনার আরেকজন বন্ধু এসছে,
জি,
নাম বললেন
বিলায়েত।
ওকে, বিলায়েতের সাথে আপনি কোথায় যান?
বিলায়েত বাসায় থেকে আমাকে ফোন দিয়ে, যখন আমি বিয়ে করতে যাই আমার বনেয়া যায়, আমার এক বিয়ে যায়, আমার দুই ভাই যায়, আমার ভাবি যায়, আমার এক চাচাতো ভাই যায়, আমার আব্বু যায়, ঠিক আছে।
ওকে,
তো পরবর্তীতে বিলায়েত ফোন দিয়েছে, শাহলম তুমি কোথায়? জি আমি মহাঘার পার হয়ে গেছি, তুমি কোথায় যাইতেছ? যে আমি বিয়ে করতে যাইতেছি। তখন এক পর্যায়ে কেঁদে ফেলছে যে শাহলম তুমি এই কাজটা করো না ভাই, তুমি আমার ফ্রেন্ড, তোমার ক্ষতি হবে, তুমি এই কাজটা করো না। তখন আমি বলছি যে তোমার সাথে পরে কথা হবে, ঠিক আছে, এ কথা বলে বাস আমি ফোনটা রেখে দিছি। তো ফোন দিতেছে, আমি ফোন রিসিভ করতেছি না। তখন আমি বিয়ে করতে গেলাম, তো এর মধ্যে কিছু কথা আছে, ওই দিদি বলছিলাম সুমি তুমি আসলে তোমাকে মোবাইলটা দিব, মোবাইল দিয়েছিলাম, তারপর ওর সাথে কথা হলো, বাস মোবাইল দেওয়ার পর তারপর যাবতীয় খরচ দিলাম। এখন লিসেনারদের প্রশ্ন আসতে পারে যে আপনি যে একটা ব্রিক ফিল্ডে কাজ করেন, সো আপনি এত টাকা কোথা থেকে পেলেন? ঠিক আছে, জি আমি যখন সুমির সাথে সম্পর্কটা করি তখন আর আমি ব্রিক ফিল্ডে চাকরি করি না, তখন আমি একটি ইনকাম সোর্সে চলে যাই, যেটা আপনাদেরকে আমি আজকে জানিয়ে যাচ্ছি। সো আমার কথাগুলো যে লিসনাররা শুনতেছেন FM 89.2, সকল লিসনারদেরকে বলতে চাচ্ছি যে আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, এবং আপনার যে পার্শ্ববর্তী এলাকা ফ্রেন্ড বা বৃদ্ধ লোকগুলো আছে তাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিবেন, ঠিক আছে। যেহেতু আমি আপনাদেরকে বলবো খুব একটা ইম্পর্টেন্ট কথা, আপনি যে লিসেনার গুলো আরো যে আপনার ফ্রেন্ড আছে তাদেরকে যদি পারেন সাহায্য করতে পারেন তাহলে এখন আপনি তাদেরকে ফোনে কল দিন, কল দিয়ে তাদেরকে জানিয়ে দিন এই বিষয়টা, খুব একটা ইম্পর্টেন্ট কথা, আপনাদের উপকারের জন্য আমি এসেছি, আমার উপকারের জন্য না। তো তখন আমি এত টাকা পাই কোথায়, আপনাদের প্রশ্ন আসতে পারে, তো আমি টাকাটা পাই কোথায়, আমাদের এলাকায় একটি ব্যবসা আসে যেটাকে বলা হয় ওয়েলকাম। তো এই ব্যবসাটা আসে হলো 2005 সাল থেকে,
ওয়েলকাম ব্যবসার নাম হচ্ছে ওয়েলকাম,
ওয়েলকাম ব্যবসাটা, আর আমি বাকিটা বিয়ের গল্পটা পরে যাচ্ছি।
ওকে, হ্যাঁ
জি, ওয়েলকাম ব্যবসাটা আসে তখন ওই সুমির সাথে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে যে টাকাগুলো নেই প্রায় 20,000 টাকার মতো নেই ধার, এত টাকাগুলো আমি কিভাবে দিব? আমি বলছিলাম ব্রিক ফিল্ডে চাকরি করে দিব, তখন আর সম্ভব না ওটা, আর আমার এলাকাভুক্ত যে ফ্রেন্ড গুলো আছে এখন আমার ফ্রেন্ড হয়েছে, আর আগে যে লোকগুলো ছিল ওরাই কাজগুলো করতো, তো আমি ওদের পাশে মিশতাম মাঝে মাঝে, জিনিসটা জানতাম যে কি করে, তখন ওদের সাথে ঘুরতাম, যখন ওরা মার্কেটে গেত, বাজারে গেত, বা অনেক খাওয়াইতো, 5,000 টাকার মতো খরচ করতো, বা এক সময় দেখা গেত 1,000 টাকা খরচ করতো, আর খাওয়ানোর পর কুটু কথা বলতো যে কি করিস বেটা, বিড়ি ফেলতে কাজ করিস, পারাস না মানুষকে 2 টাকা খাওয়াইতে, ঠিক আছে, আর আমরা দেখবি কত টাকা ইনকাম করি, কত টাকা ভাঙ্গি, তো বলছে দেখবি আমরা পালসার গাড়ি চালাই। তখন আর কি আমার মনে একটা জেদ জাগলো যে নড়াই কাজটা করে আমার তো খুব টাকার প্রয়োজন, 20,000 টাকা ঋণ আমাকে শোধ করতেই হবে। সো তখন আমি বলছি হ্যাঁ জি আমি ব্যবসাটা করব। আমার পার্শ্ববর্তী এলাকায় আমার এক ভাই ছিল, সম্পর্কে আমার ফুফাতো ভাই, ও এই কাজটা শিখছে মাত্র 6 মাস যাবত।
ওকে,
তো আমি ওর কাছে গেলাম, যাওয়ার পর বললাম যে আমি এই কাজটা করব। তো বলছে যে হ্যাঁ তুমি করবা, তাহলে তোমাকে আগে টাকা কিনতে হবে মোবাইলের, মানে টাকা ভরতে হবে। যে আমি টাকা ভরবো কোথা থেকে? তুমি বাজার থেকে ভরবো। আমি বললাম না, তুমি আমাকে টাকা ভরে দাও। তখন বললো যে তুমি যদি 200 টাকা আমি তোমাকে দেই, তাহলে তুমি আমাকে 100 টাকা দিতে হবে।
ফ্লেক্সিলোডের কথা বলছে কি?
জি জি, ফ্লেক্সিলোডের কথা। এটা মানে মোবাইল ফোন ট্রান্সফার, মোবাইল থেকে টাকা আরেক মোবাইলে দিয়ে, ঠিক আছে। তখন আমাকে 200 টাকা দিল, বাস আমি ওটা দিয়ে ব্যবসাটা চালালাম। ওর সাথে একদিন ঘুরলাম, ঘোরার পর সিস্টেমটাকে জানলাম, জানার পর বুঝলাম, তখন আর কি আমি ব্যবসা শুরু করি। তো প্রথম যখন আমি ব্যবসা শুরু করি, তখন আমার মনের ভিতরে খুব একটা অশান্তি লাগছিল, যেরকম বক্সের মতো ভিড় দিত, আর খুব ভয় পেতাম, গতর হাত পা সব কাঁপতো। তো আর কি ওরা দেখে বললো কি, আরো যে লোক ছিল ওখানে ওয়েলকামের যে লোকগুলো ছিল, তারা বলছে কি ব্যাপার তুমি একা এরকম কাঁপছো কেন? তো তুমি ই করো, এটা তো তোমাকে ধরতেও পারবে না, আর তোমাকে ওরা মারতেও পারবে না, আর তোমাকে কেউ চিনবেও না, ঠিক আছে, তুমি তো ভয় পাইছো কেন, তুমি সঠিক ব্যবহার দাও, ঠিক আছে। তখন আমি সঠিক ব্যবহার দাও শুরু করলাম।
আমরা গল্পের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। শাহ আলম কিসের ব্যবসার কথা বলছে, যে ব্যবসাটার নাম হতে পারে ওয়েলকাম, কিসের অফার দেবার কথা বলছে, কেনই বা এখানে এসছে, এবং কেনই ভাবে এভাবে বলছে যে আপনাদের উপকার করতে এসছি, এখানে আমার কোনো লাভ হবে না, আমাকে গালমন্দ করেন না, যাই করেন না কেন, শেষ পর্যন্ত গল্প শুনবেন। আমি হ্যালো 8920 তে আমি আমার শ্রোতাদেরকে বলে থাকি যে জীবনের গল্প কোনো সিলেবাস মেইনটেইন করে না। জীবনের গল্পে শুধুমাত্র ভালোবাসা, জীবনের গল্প শুধুমাত্র ভৌতিক, জীবনের গল্প শুধুমাত্র কষ্টের, জীবনের গল্প শুধুমাত্র আনন্দের, জীবনের গল্প শুধুমাত্র জীবনের মতো, ঠিক তা না। জীবনের গল্পে সবকিছু আসতে পারে, এবং এজন্যই জীবনের গল্পের প্ল্যাটফর্ম সব ধরনের গল্পের প্ল্যাটফর্ম থেকে অনেক 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 বড়। জীবনের গল্পের প্ল্যাটফর্মের নাম হচ্ছে হ্যালো 8920। হ্যালো 8920 তে আজকে অকপটে নিজের এমন কিছু কথা বলতে এসছে শাহ আলম, যে কথাগুলো বললে তার অনেক সমস্যা হতে পারে, যে কথাগুলো বললে তাকে মানুষ কালমন্দ করতে পারে, কিন্তু তার উদ্দেশ্য মহৎ, মহতের থেকে অনেক বেশি কিছু আমি বলতে চাই। কারণ সে গল্পগুলো নিজের ভুল স্বীকার করে নিয়ে নিজের কথাগুলো সে সবার কাছে বলছে, এই কারণে যে সবার প্রতি তার যে ভালোবাসাটুকু, সবার প্রতি তার যে সম্মানটুকু, সেই সম্মানটুকু সে দেখাতে চায় আজকের হ্যালো 8920 তে। গল্প আপনি শেষ পর্যন্ত শুনবেন, এবং কোনো ইন্টারভেলে আমরা সবসময় বলে থাকি কোনো বিরতিতে অনুমান করার কোনোভাবেই কোনো সম্ভাবনা নেই যে বিরতির পরে গল্প আসলে কোন দিকে মোড় নেবে এবং গল্পটা আসলে শেষ দিকে কোন জায়গাটায় গিয়ে থামবে। শাহ আলমের গল্পে আমরা একটু পরেই ফিরে আসছি সংবাদের পর। আপনি হ্যালো 8920 শুনছেন। শাহ আলমকে কোনো প্রশ্ন করার থাকলে, কোনো মন্তব্য করবার থাকলে আপনি ফেসবুকে যেতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। শাহ আলমের সাথে কথা বলতে চাইলে ওখানে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, রেডিও স্ট্যাটাসে আপনি কমেন্টস করতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আর আরেকটি ফোন নাম্বার রয়েছে আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন যে ফোন নাম্বারে আপনি 24 ঘন্টা যোগাযোগ করে আপনার এখানে আসার কথা কিংবা যে কোনো কিছুই বলতে পারেন, আপনার মনের যে কোনো কথা। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোনে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করুন, আপনার কথা রেকর্ড করুন, এবং অবশ্যই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। সংবাদের পরেই ফিরে আসছি, এবিসি রেডিওর সাথেই থাকুন। সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। বুধবারের রাতে শুরু হওয়া অনুষ্ঠান, এখন বৃহস্পতিবারের রাতের প্রথম প্রহরে আমরা আছি, এবং আমাদের সঙ্গে আছে শাহ আলম। শাহ আলম তার জীবনের গল্পগুলো অকপটে আজকে স্বীকার করছে, এবং শাহ আলম কিন্তু প্রথমেই বলে নিয়েছে যারা শ্রোতা আছেন তাদেরকে, প্লিজ গল্পটা যদি আপনি একা শুনে থাকেন তাহলে আপনার বন্ধু যারা আছে তাদেরকেও বলুন গল্পটা শুনতে, এবং এই মুহূর্তে এবিসিতে কান পাততে বলুন, কারণ শাহ আলম নিজের কোনো উপকার না, আপনার উপকার করতে এসছে। যাই হোক, কি উপকারও করতে এসছে সেটা আমরা শুনবো। আমাদের হাতে অনেক সময় আছে পুরো ঘন্টা জুড়ে, তার আগে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, হ্যালো ইট 920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে কোনো সিলেবাস নেই যে আপনাকে সে শুধুমাত্র এখানে ভালোবাসার গল্প বলতে হবে কিংবা শুধুমাত্র কষ্টের শুধুমাত্র আনন্দের। আপনি যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আপনি আপনার জীবনের গল্প এখানে এসে বলতে পারেন। সেজন্য কোনো ধরা বাধা কোনো বয়সের নিয়মও নেই যে এই বয়সেরই হতে হবে, সেখানে আসতে শুধুমাত্র ইয়াংরাই আসবে, শুধুমাত্র ছেলেরাই আসবে, শুধুমাত্র মেয়েরাই আসবে, শুধুমাত্র বিবাহিত কিংবা অবিবাহিত, ব্যাপারটা এরকম না। যে কোনো বয়সের হতে পারে, যার জীবনে ঘটনা আছে তার জন্য এখানে মোস্ট ওয়েলকাম। এবং আমাদের এবিসির প্ল্যাটফর্ম হ্যালো ইট 920 প্ল্যাটফর্ম তার জন্য সবসময় খোলা। আমাদের 24 ঘন্টা একটি ফোন নাম্বার, ডেডিকেটেড ফোন নাম্বার রয়েছে 9115668। আমি আবারও বলছি 9115668। আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে 02 যোগ করে নেবেন, এবং ফোন করার পর আপনি আপনার নাম, তারপর আপনার সেল নাম্বার স্পষ্ট করে বলার পরে আপনি 2 মিনিটের মধ্যে আপনি যে গল্পটা বলতে চান সেটা খুব সংক্ষিপ্ত করে বলে বলবেন আপনার সঙ্গে আমাদেরকে যোগাযোগ করতে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আর ফেসবুক হচ্ছে আমাদের বলা যেতে পারে আড্ডার কেন্দ্রস্থল। যারা হ্যালো ইট 920 শোনেন তাদের যদি ফেসবুক আইডি থেকে থাকে তাহলে প্রত্যেকেই এখানে গিয়ে মেম্বার হয়ে যাবেন, আর যদি থেকে নাও থাকে তাহলে আমরা বলবো একটি আইডি ক্রিয়েট করুন, এবং আইডি করার পরে আপনি আমাদের হ্যালো ইট 920 পেজে আসুন, এখানে মেম্বার হন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। হ্যালো ইট 920 বানানটা আমি করে দিচ্ছি খুবই সহজ, HELLO8920 একসাথে লিখতে হবে, facebook.com/hello8920। এখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। আজকে শাহালমকে নিয়ে ওখানে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো প্রশ্ন বা কমেন্টস ওখানে করতে পারেন এবং এগুলো সবই শাহালমের কাছে পৌঁছে যাবে। শাহালম, আমরা গল্পের যে জায়গাটাতে ছিলাম যে আপনার বিজনেস আপনি শুরু করতে যাচ্ছেন বা শুরু করে দিয়েছেন, আপনার বন্ধুরা আপনাকে বলছে যে করলে ভালো করে করবে, ঠিক ওখান থেকে শুরু করতে চাই।
জি, তখন আমার ফ্রেন্ড যে সার্কুলার গুলো ছিল তারা বলছে তুমি ভয় পাচ্ছ কেন, এখন তোমাকে কোনো মারতে পারবে না, তোমাকে ধরতে পারবে না, দেখো আমরা টাকা কামাই করি, আমাদের কি ধরে বা আমাদেরকে কি কখনো মারে। তো আমি তখন আর কি ওটা সাহস নিয়ে কাজটা চালু করি। তো সাহস নিয়ে কাজটা চালু করতে করতে আমার মোবাইলে 200 টাকা ব্যালেন্স ছিল, তো 200 টাকা ব্যালেন্স থেকে 140 টাকা চলে যায়, কাজগুলো করতে করতে মিলে না। তো যখন 60 টাকা ছিল তখন 60 টাকা থেকে আবার শুরু করি, 60 টাকা থেকে শুরু করার পর একটি যেটাকে আমরা পাঠি বলি বা একটি লোক পাই,
একটা পার্টি বলি,
পার্টি না পাঠি,
পাঠি মানে কি কোনো কিছু মিন করে আপনাদের আঞ্চলিক ভাষাতে পাঠি বলতে কোনো কিছু?
জি, ওখানে আমাদের ভিতরে কোনো মিন নাই, আমাদের ভিতরে এটাই জানি আমরা যেটা অল টাইম সচরাচর বলে একটা পাঠি পাইছি, ঠিক আছে।
আচ্ছা, ওটাকে আমি যদি বলি ওটাকে পাঠি বলে, ঠিক আছে, আপনি পাঠি বলছেন, সমস্যা নেই,
ঠিক আছে, পাঠি, ঠিক আছে, যান পাঠি, ওই পাঠি বলে। তো একটা পাঠি পাইলাম, তো পাঠিটা ছিল এটা ঢাকার ভিতরে, ওই পাঠিটা পর পর বাস ওই পাঠিটাই আমাকে 2000 টাকা দেয়, 2000 টাকা দেয়। তো খুব আনন্দ লাগে, প্রথম টাকাটা আসে 2000 টাকা, 2000 টাকা পাওয়ার পর কাজটার গতিটা বেড়ে যায়, তখন
যেহেতু ইনকাম হচ্ছে সুতরাং এবার একটু মনে করে গতিটা
বেড়ে যায়। তারপরের দিন সকালে আবার ওই পাঠিটা 2000 টাকা আবারও দেয়, মোট 4000 টাকা দেয়। টাকাগুলো দেয় মানে কি, যখন ওই যুগের সিস্টেম ছিল যে একটা মোবাইলে সর্বোচ্চ 1000 টাকা করে রিচার্জ হবে, এরকম করে একটা সিমে সর্বোচ্চ 5000 টাকা ডাউনলোড হবে বা রিচার্জ হবে। তো 5 মিনিট পর পর টাকাগুলো সেন্ড করতে হবে, ঠিক আছে। তো আমি একটা সিমে 4000 টাকা ঢুকাই ফেলাই, ওকে নাম্বার দিই, নাম্বার দেওয়ার পর 4000 টাকা ঢুকে ওই টাকাগুলো বেচি, 1000 টাকা বেচতাম হলো 600 টাকা করে, আর যার কাছে বেচতাম সে লাভ করতো 100 টাকা, তার পরবর্তী সে যার কাছে বেচত সে লাভ করতো 100 টাকা। এরকম করে দেখা যাচ্ছে যে যে লাস্ট পর্যন্ত কিনছে সে শুধু 100 টাকা মাইনাস ভাবে কিনছে, মাত্র সে 900 টাকা দিয়ে কিনছে।
আমি ব্যাপারটা একদমই বুঝতে পারিনি, আমি অত্যন্ত দুঃখিত। আমি আপনার কাছ থেকে উদাহরণ সহ ব্যাপারটা একদম ক্লিয়ারলি বুঝতে চাই। আপনার যে বিজনেসটা আমি যেটা শুনলাম সেটা হচ্ছে একটা মুঠোফোনের ফ্লেক্সি লোড নিয়ে কোনো একটা বিজনেস, আপনি প্রক্রিয়াটা আরেকবার একটু বলেন যে কিভাবে কিভাবে হবে। ধরুন আমি হচ্ছি ক্রেতা, আপনি যে পাখিটা বলছেন
সেটা আমি বলবো আগে, আমার যে বিজনেসটার এটা টাকাটা বিক্রি করি সেটা তো আপনি যখন শুনতে চাইছেন এখনই বলা ভালো।
জি,
তো আমি আপনাকে বলবো, ঠিক আছে, কথাটা আপনি শুনবেন, আমার সাথে সাথে আপনি তাল মিলাবেন, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। জি, আমি একটি ফোন থেকে বলছি, আপনি যে ফোনটা চালাচ্ছেন একটি নাম্বার ফোনের, এই নাম্বারটির পরিচিত এবং প্রধান মালিক কি স্যার আপনি?
হ্যাঁ আমি।
জি, এই সিমটি চালানোর পর আপনি কি কোনো বড় ধরনের গিফট এবং বোনাস পেয়েছেন?
এখন পর্যন্ত না।
জি, আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। আপনি সিমটি কতদিন যাবৎ চালাচ্ছেন?
প্রায় 5 বছর।
আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। 5 বছরের মধ্যে আপনি কোনো ইনকামিং বাট কোনো রিচার্জিং বোনাস পাননি? তো আপনি যে নাম্বারটা চালাচ্ছেন আমাদের কোম্পানির তরফ থেকে এরকম 60 লক্ষ নাম্বার নিয়ে একটি লটারি প্যাকেজ প্রোগ্রাম করা হয়, তার মধ্যে 10টি নাম্বারকে বিজয় করে আমাদের কোম্পানি এবং 10টি নাম্বারের মাঝখান থেকে আপনার নাম্বারটি সেকেন্ড উইনার বা সেকেন্ড পজিশনে স্থান অধিকার করে। আপনি দ্বিতীয় স্থান অধিকার করার কারণে আপনি একটি গিফট বোনাস পেয়েছেন, আকর্ষণীয় একটি লেডিসান মডেলের চায়না মাইকো গাড়ি যার বাজারকৃত শুরু মূল্য 12,53,000 টাকা।
গাড়িটাকে আপনি আমার এবিসির অফিসের সামনে রেখে আসছেন। ওকে ওকে ওকে, আই এম হ্যাপি, আই এম হ্যাপি হ্যাপি। আচ্ছা, তারপর
জি, এই গিফট বোনাসটা আপনি পেয়েছেন, এখন আপনি গিফট বোনাসটা কিভাবে নেবেন বা কিভাবে পাবেন, কবে কখন কোথায় গেলে পাবেন? যদি আপনি গিফট বোনাসটি না নিতে চান এবং 12,53,000 টাকা নিতে চান, তাহলে কোন ব্যাংক থেকে টাকাটা তুলবেন সেই নিয়ম ও ডিটেলসটি জানার জন্য কাইন্ডলি লাইনটি কেটে দিয়ে আমরা যে ফোন নাম্বার থেকে আপনাকে ফোন করেছি এই হটলাইন নাম্বারে আপনি ফোন দিবেন। ফোন দিয়ে আপনার বিষয়টা আপনি জেনে নেবেন। তো রাকিব, সালাম আলাইকুম, আমাদের ফোনের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার ফোন কই, আমার ফোনটা তারা দিন, আপনি ফোন নাম্বারটা বলেন। ওকে আচ্ছা ঠিক আছে, তারপরে আপনার ফোন নাম্বার এরকম বলার পরে কি হতো, সবাই ব্যাক করতো?
জি, ব্যাক করতো।
ধরেন আমি ব্যাক করলাম, করার পর?
জি, আপনি ব্যাক করছেন, এখন আমি আপনাকে বুঝাচ্ছি যে আপনি আমাকে বলেন।
ধরেন আমি ফোন করলাম, ভাই একটু আগে একজন বললো যে আমি লটারিতে নাকি কি সব গিফট পেয়েছি ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম, এই নাম্বারে ব্যাক করছে।
জি জি জি, আপনি যে সিমটা চালাচ্ছেন আপনার সিম নাম্বারটা হলো 01-1-1, তাই না?
জি
জি, আপনি এই নাম্বারটা, তো আপনি আমাদের অফিস থেকে যে গিফট বোনাসটা পেয়েছেন, সো এই গিফট বোনাসটা আপনি কিভাবে নেবেন সেই নিয়ম ও ডিটেলসটা জানার জন্য আপনি কল করেছেন। সো আমি আপনাকে বিষয়টা এখন বলবো, আপনি একটু মনোযোগ সহকারে বিষয়টা শুনবেন, ঠিক আছে? আর তার প্রথমত আমি আপনাকে প্রশ্ন করছি, স্যার আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন?
আমি ধরেন ক্লাস 7-8 পর্যন্ত পড়েছি।
জি, আপনি ক্লাস 7-8 পর্যন্ত পড়ালেখা করেছেন, তাহলে তো চলবে, আপনি বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে? অনেক মূর্খ আছে বিষয়টা বুঝে না, তো আপনি অবশ্যই বুঝতে পারবেন, আমাদের কথাগুলো খুব সুন্দর করে শুনে নেবেন। হ্যাঁ, আপনি যে গিফট বোনাসটা পেয়েছেন একটি ল্যাডিসন মডেলের চায়না মাইকো গাড়ি, আমাদের কোম্পানির তরফ থেকে এই গিফট বোনাসটি আপনি নিতে পারবেন দুইটি নিয়মে বা দুইটি সিস্টেমে। একটি সিস্টেম হলো আপনি টাকাটা আপনার হ্যান্ড ওভার করে নিতে পারেন। হ্যান্ড ওভার সিস্টেমটা হলো আপনি সরাসরি আপনার হাতে যে আমরা টাকাটা পৌঁছে দিয়ে আসবো আপনার বাসার ঠিকানা বরাবর দিয়ে। আর যদি বলেন যে না, আমি টাকাটা হ্যান্ড ওভারে নিব না, আমি ব্যাংকের অ্যাকাউন্টে নিব, তাহলে আপনি নিজস্ব একটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন স্যার?
খুবই ভালো বুঝতে পেরেছি, আমার 3-3টে ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোনো সমস্যা নেই।
জি, তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা নিতে হবে, তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা বলতে হবে। এখন স্যার আপনি সিলেক্ট করবেন, আপনি ব্যাংকের অ্যাকাউন্টে নেবেন না হাতে নেবেন?
আমি হাতেই নিতে চাই।
জি, আপনি টাকাটা হাতে নিতে চাচ্ছেন, তাই না স্যার?
হ্যাঁ, হাতে নিতে চাচ্ছি।
জি, তাহলে আপনার নাম ঠিকানাটা বলবেন। সো আমি আপনাকে প্রশ্ন করব, প্রথম আপনার নাম?
আমার নাম জনি।
আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার পিতার নাম?
রনি।
আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার মাতার নাম?
মর্জিনা।
আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার মাতার নাম মর্জিনা, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। আপনার পেশা?
লেখালেখি করি।
আপনার পেশা? আপনি একজন স্টুডেন্ট। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার পিতার পেশা?
কৃষিকাজ করে।
কৃষিকাজ করেন, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে আপনি কোন জেলা থেকে কথা বলছেন?
আমি শরীয়তপুর থেকে কথা বলতেছি।
থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার, আপনি শরীয়তপুর জেলা থেকে কথা বলছেন। সো আপনার থানার নামটা? দৈনিক দিন বাজার করে খান এবং দুধ মাছ কিনে খান, তাই না স্যার? সেই বাজারটার নামটা বলবেন প্লিজ। আপনার বাজারটার নাম?
বদ্রহাট।
আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার বাজারটার নাম আমরা শুনছি। তো এখন আমি আপনাকে যেটা বলি, আপনার বাসা থেকে আপনার ওই বাজারে যেতে অনলি পায়ে হেঁটে কত মিনিট সময় লাগে?
15 মিনিট।
15 মিনিট সময় লাগে, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। আগামীকালকে যদি আমরা আপনার এই বাজারে যেয়ে আপনাকে ফোন দিই, তাহলে আপনি কি আমাদেরকে রিসিভ করে আপনার বাসায় নিতে পারবেন? আমাদের নির্ধারিত সময় থাকবে বিকাল 3:30 মধ্যে আমরা আপনার ওই বাজারে যে ফোন দিব, বাট আপনি আমাদেরকে রিসিভ করে আপনার বাসায় নিয়ে যাবেন, আপনি কি পারবেন?
অবশ্যই।
জি, আপনি পারবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। তাহলে আপনি আগামীকালকে সংগ্রহ করবেন আপনার 4 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, এবং আপনার কি ভোট হয়েছে, যেহেতু আপনি একটা স্টুডেন্ট?
আমার ভোটার আইডি কার্ড আছে।
জি, আপনার ভোট হয়েছে, তাহলে আপনি একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি করবেন, আপনার 4 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি তুলবেন, এগুলো সংগ্রহ রাখবেন। তো স্যার এখন আপনাকে কিছু সতর্ক বাণী আমাদের কোম্পানির তরফ থেকে চার্জ এবং প্রযোজ্য। আপনি যে গিফট বোনাসটা পেয়েছেন আপনি একটি সিমের মাধ্যমে, এই বিষয়টি অন্য কোন লোক অথবা ব্যক্তির সাথে আলাপ আলোচনা করবেন না, কেননা স্যার আপনার সিম কার্ডটি যে কোনো মুহূর্তে রিপ্লেস হতে পারে, বা যে কোনো মুহূর্তে আপনার সিমটা কেউ চুরি করে নিয়ে যেতে পারে, বা যে কোনো মুহূর্তে আপনার সিমটা কেউ তুলে নিয়ে যেতে পারে, ঠিক আছে? এবং আপনার সিমের পিছনে একটি আইডি নাম্বার আছে 8898, এরকম করে 15 ডিজিট একটা আইডি নাম্বার আছে, ওটা আপনি লক করে দিলে আপনি কিন্তু গিফট বোনাস থেকে বঞ্চিত হয়ে যাবেন। খবরদার, সাবধান, বিষয়টা যেন অন্য কোনো লোক এবং ব্যক্তি যেন না জানে, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছেন স্যার?
আমি তো জানবে না, আমার বউও জানবে না, আমার ছেলে মেয়েও জানবে না, কেউ জানবে না, আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন।
থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। আপনি এই বিষয়টা কেউ জানবে না, কিন্তু স্যার এখন আমাদের পক্ষ থেকে কিছু সত্য এবং প্রযোজ্য যেটা আপনাকে বলেছি, আপনাকে এখান থেকে আমাদের একটা শপথ করতে হবে, শপথটা আপনি পাঠ করবেন। তার আগে স্যার আমি আপনাকে যেটা বলতেছি, আপনি একটা কথা আমার কথা ফলো করুন, আপনি লেখায় যদি 10 জন ভালো থাকে আপনার, নিশ্চয়ই কিন্তু আপনি 5 জন খারাপ আছে না? এরা যদি আপনাকে জেনে যায় তাহলে কি আপনার ক্ষতি করবে না ভালো করবে?
খুবই মনের সুখে ক্ষতি করবে।
জি থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। তারা আপনার ক্ষতি করবে তাহলে স্যার আপনি বিষয়টা হয়তো কারো কাছে বলার জন্য হ্যাপি না?
না আমি বলবো না।
জি থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। তাহলে এখন স্যার আমি আপনাকে যেটা বলতেছি আপনি আমাদের সাথে সফরটা পার করবেন, কাইন্ডলি আপনি কি সফরটা পার করার জন্য একমত?
জি দাঁড়ান আমি একটু সোজা হয়ে দাঁড়াই। ওকে হ্যাঁ রেডি।
আপনি কি সফরটা পাঠ করার জন্য
একমত? একমত একমত।
জি আমি আপনাকে এখন যেটা বলবো আপনি যদি সফরটা পাঠ করেন তাহলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে হবে। আপনি যদি একটু সিরিয়াসলি হয়ে যান তাহলে করতে হবে, কেননা স্যার এটা শপথ, এটা কোম্পানির চার্জ এবং প্রযোজ্য যেটা আমরা চাকরি ক্ষেত্রে এগুলো করে থাকি। কারণ আমরা কিন্তু অফিসিয়ালি ভাবে এখানে চাকরিতে যখন জয়েন নিয়েছি তখন কিন্তু আমরা একটি শপথ পাঠ করেছি, আমরা কিন্তু আপনাদের ভালো মন্দটা বুঝি এবং আপনাদের ভালোর জন্য কিন্তু আমরা অফিসে বসেছি, তাই না? জি তো এখন আপনি আমার সাথে শপথ পাঠ করেন, বলুন যাহা বলিব সত্য বলিব।
যাহা বলিব সত্য বলিব।
সত্য বলি মিথ্যা বলিব না।
সত্য বই কি মিথ্যা বলিব না।
এই টাকাটি হাতে না পাওয়া পর্যন্ত।
এই টাকাটি হাতে না পাওয়া পর্যন্ত।
কারো কাছে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা বা বলা বলি করবো না।
কারো কাছে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা বা বলা বলি করবো না।
এটা আমার,
এটা আমার
পবিত্র ধর্মের,
পবিত্র ধর্মের
কসম খেয়ে বলছি,
কসম খেয়ে বলছি
যে মা আমাকে,
যে মা আমাকে
দশ মাস দশ দিন,
দশ মাস দশ দিন
গর্ভে ধারণ করেছে,
গর্ভে ধারণ করেছে
সেই মায়ের,
সেই মায়ের
পবিত্র দুধের কসম খেয়ে বলছি।
এটাও বলতে হবে আমাকে? এটা আমি হলে ব্যক্তিগতভাবে বলতাম না, বাট ওকে অন্য কেউ হয়েছে ধারণ বলেছে, তারপর
আপনাকে তো বলতে হবে, এটা তো আপনি
না, এটা এটা যদি আমার মতো লেখার যদি হয় আমি বলি, কারণ আমার মতো
লেখার রিয়ারসলিং করতেছেন এটা তো আপনি সত্যি না।
ওকে ঠিক আছে, তাহলে কি পবিত্র
পবিত্র মায়ের দুধের কসম খেয়ে বলছি?
আচ্ছা কসম খেয়ে বলছি, তারপর
যেটা গ্রাহকরা বলে এটা তো আপনি আমার সাথে রিয়ারসলিং করতেছেন।
আচ্ছা ঠিক আছে বললাম, কসম খেয়ে বলছি, তারপর
আমি এই বিষয়টি নিয়ে,
আমি এই বিষয়টি নিয়ে
ফ্যামিলি অন্য কোন,
ফ্যামিলি বা অন্য কোন
মেম্বারদের কাছে বলা বলি করবো না।
মেম্বারদের কাছে বলা বলি করবো না।
মেম্বার বলতে কি, যে আপনার ফ্যামিলি মেম্বার দের কাছে বলা বলি করবেন না, এটা
হ্যাঁ আমি কারোর কাছেই বলা বলি করবো না।
আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। তো আপনি যে গিফট বোনাসটা পেয়েছেন এটা নামে স্যার এখন 81 কপি ডকুমেন্ট প্লাস রেজিস্ট্রেশন টিটি করা হবে, বাট ফাইল কপি করা হবে। আপনি 81 কপি ডকুমেন্ট করা হবে এবং বিটিআরসি ভবন থেকে কাগজপাতি গুলো করে আমাদের এখান থেকে ব্যাংক থেকে টাকাটা তোলা হবে, স্বরাষ্ট্র মন্ত্রীর কার্যালয় থেকে কাগজপাতি গুলো ওকে করে আপনি টাকাটা তুলে আগামীকালকে আপনার ঠিকানা বরাবর লোক সিলেক্ট করা হবে। আমরা এখান থেকে কয়েকজন লোক যাবো, সর্বমোট চারজন লোক যাবো এবং আমাদের সঙ্গে যাবে দুজন সরকারি প্রশাসনের লোক, মোট ছয়জন লোক। এরা গিয়ে আপনার গিফট বোনাসটা আপনার বাসায় হ্যান্ড ওভার করবে। যখন আমরা আপনার বাসায় যাবো ঠিক আছে, তখন আপনার এলাকার আশেপাশের ব্যক্তিরা বলতে পারে এরা কারা কোথা থেকে এসেছে। তো আপনি তখন কি বলবেন?
বলবো যে আমার আত্মীয়।
জি থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড আইডিয়া। আপনি তো বলছেন আপনি পারবেন, অবশ্যই আপনি পারবেন। তো স্যার একটা কথা ফলো রাখবেন, এখানে একটু কথা আছে যেটা আপনি অবাক হয়ে যাবেন, যে আপনি যে গিফট বোনাসটা পেয়েছেন এটা নামে 81 কপি ডকুমেন্ট কাগজপাতি গুলো করতে আপনার হাত থেকে সামথিং কিছু টাকা খরচ যাবে। যেরকম আপনি যদি একটি জমি কিনেন তাহলে জমির দলিল খরচ দিতে হয়, বাট আপনি যদি স্কুলে ভর্তি হন ভর্তি ফিস দিতে হয়, বা আপনি যদি বাহিরে চলে যান তাহলে বাহিরে চলে যাওয়ার জন্য একটি ভিসা ক্রয় করতে হয়, তারপর তো যে আপনি টাকাটা ইনকাম করেন, তাই না? তো আপনি এই কাগজপাতিগুলো করার জন্য আপনার হাত থেকে যে সামথিং টাকাটা খরচ যাবে এই টাকাটার অ্যামাউন্ট হলো আমাদের অফিসিয়ালি ভাবে সর্বোপরি 5,350 টাকা। এই 5,350 টাকা ওয়ানলি 30 মিনিট বা 20 মিনিটের মধ্যে আপনাকে আমাদের অফিসে জমা দিতে হবে। টাকাটা যখন আপনি জমা দিবেন সঙ্গে সঙ্গে আপনার কাগজপাতিগুলো হয়ে যাবে এবং আমাদের জিএম স্যার আপনার সাথে কথা বলবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সাথে কথা বলবে, তাদের সাথে আপনি খুব সুন্দর করে এবং ভদ্র সহকারে কথা বলবেন। তো স্যার এখন আপনার টাকাটা কি আপনার হাতে আছে? সুন্দর করে লিখবেন, নাম্বারটা যেন ভুল না হয়। এই নাম্বারটা একটি এজেন্ট সার্ভিস নাম্বার, যেটা কি আপনি যে নাম কখনো শুনেছেন?
শুনেছি।
নাম্বারটা আমি আপনাকে লেখাতে বলবো, ঠিক আছে? নাম্বারটা লেখার পর সঠিকভাবে লিখে চলে যাবেন আপনি নিকটস্থ বাজারে, যে বাজারটার নাম আপনি আমাদের এখানে বলেছিলেন, যে বাজার থেকে আপনার বাসা 15 মিনিট সময় লাগে সে বাজারে যাবেন। ওই বাজারে যে একটি ফ্লাক্সির দোকানে যে বলবেন ভাই আমি এখান থেকে 5,300 টাকা পাঠাবো, টাকাটা কোথায় পাঠাবেন বলবেন, যে আমার ভাইয়ের কাছে পাঠাবো, ঢাকায় পাঠাবো। খবরদার সাবধান, টপিক সিক্রেট, গোপনীয়তা বজায় রাখবেন, ঠিক আছে? তো এখন আপনি ওই দোকানে যে দোকানদার যখন বলবে নাম্বারটা দিন তাহলে দিবেন, ঠিক আছে? নাম্বারটা দেখে বলবে এটা কি কোনো ফোন কোম্পানির নাম্বার, তাহলে বলবেন না এটা আমার ভাইয়ের নাম্বার, টাকাটা আমি ব্যক্তিগত কাজে পাঠাচ্ছি, হসপিটালে ভাইয়ের টাকাটা লাগতেছে, ঠিক আছে? এই কথা বলে টাকাটা পাঠাবেন এবং দোকানে যে আমার সাথে কোনো কথা বলবেন না, প্রয়োজন বলতে ফাঁকা জায়গায় এসে আমাকে হ্যালো বলবেন। এভাবে লাইনে থেকে আপনি বাজারে চলে যাবেন। খবরদার সাবধান, লাইনটি কেটে গেলে কিন্তু আপনার কথাগুলো এখান থেকে যে রেকর্ড হয়েছে এগুলো আমরা কাগজপাতিগুলো করব, তাহলে কিন্তু আপনার কথাগুলো রেকর্ড করার অনুযায়ী আমরা কাগজপাতি করতে পারবো, ঠিক আছে? তো আপনি এভাবে লাইনে থেকে চলে যান।
আমি এক্ষুনি যাচ্ছি।
জি 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 থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আপনি লাইনে থেকে চলে যাবেন, আপনার নাম্বারটা লিখে নিন, আমি নাম্বারটা আপনাকে বলছি। হ্যাঁ নাম্বারটা লেখুন, আমি আবার বলছি 212
তারপর
68 থ্যাংক ইউ ধন্যবাদ স্যার, নাম্বারটা সঠিক ভাবে লিখেছেন তো আপনি? জি আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ। তাহলে এখন আপনি চলে যাবেন বাজারে, এভাবে লাইনে থেকে বাজারে যে টাকাটা পাঠিয়ে ফাঁকা জায়গায় আমাকে হ্যালো বলবেন, বলবেন যে স্যার টাকাটা কি পৌঁছেছে, আমি টাকাটা চেক করে দেখবো যে টাকাটা আছে কিনা। ওকে
আমি এক্ষুনি করছি।
আচ্ছা যান তাহলে দ্রুত ভাবে লাইনে থেকে যান, আমি লাইনে আছি যান।
ওকে এই যাওয়ার মাঝখানে আমি একটু বলে নেই, আমি শ্রোতাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই। আপনারা বুঝতে পারছেন যে ও আমাকে এখানে ডামি হিসেবে ব্যবহার করছে এবং যে কাজটা ও ব্যক্তিগতভাবে করেছে, আমি যাচ্ছি এখন ওকে টাকাটা পাঠানোর জন্য। আপনারা ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন, আমি জানি এখানে লাখো মানুষ শুনছেন, তার মধ্যে অনেক মানুষই এই এই প্রতারণার ভিকটিম। ধরেন আমি ওর আজকে এখানে ক্লায়েন্ট হিসেবে গিয়েছি, যেটাকে ও পার্টি বলছে, আমি যাওয়ার পরে আমি ফ্লেক্সিলোডটা করলাম, করার পরে ঘটনাটা কি ঘটে আমরা সেটা এখন দেখব। হ্যালো ভাই, আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি আপনার ঠিকানায়, আপনার ফোন নাম্বারে টাকাটা আমি পাঠিয়ে দিয়েছি, আপনি কি টাকাটা পাইছেন?
জি টাকাটা পেয়েছি। হ্যালো ভাই বললে হবে না, জি স্যার বলতে হবে, আপনি রং বলতেছেন কেন?
আচ্ছা আচ্ছা আমি খুব দুঃখিত,
চাকরি করি, আপনি আমাদেরকে সম্মানজনক ভাষায় কথা বলবেন। আপনি কি ইতিমধ্যে কথা বলেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রীর কথা বলবে এবং শুভ অপর্ণা ম্যাডাম আপু আপনার সাথে কথা বলবে। একজন মূল্যবান ব্যক্তির সাথে কথা বলতে হলে খুব ভদ্রতা সহকারে কথা বলতে হয় যেহেতু আপনি একজন স্টুডেন্ট। আপনি তো জানেন যে বাহির থেকে টাকা পাঠাইলে ব্যাংক থেকে টাকা তুলতে কোনো টাকা লাগে না। এখন আপনি এই যে টাকাটা আমরা ব্যাংক থেকে তুলবো, আমাদের যে কোম্পানিটা এটা ইউএস থেকে কোম্পানি, এই কোম্পানি থেকে টাকাটা মেসেজ করে পাঠাবে এবং ব্যাংক থেকে টাকাটা তুলতে আপনার হাত থেকে আরো কিছু টাকা খরচ যাবে স্যার। এই টাকাটা আপনাকে ম্যানেজ করতে হবে। এখন যে টাকাটা খরচ যাবে এই টাকাটার অ্যামাউন্ট হলো ঠিক আছে 22,350 টাকা। টাকাটা আপনাকে ম্যানেজ করে আমাদের অফিসিয়ালি ভাবে জমা দিতে হবে।
22,350 টাকা?
জি এখন আপনাকে একটু কাইন্ডলি দ্রুত করে টাকাটা জমা দিবেন, কেননা 22,350 টাকা এটা আপনার কাছে এখন বড় হতে পারে। আগামীকালকে যখন আপনি 12,53,000 টাকা পাবেন তখন আপনার কাছে এটা কিন্তু তারও চেয়ে বেশি মূল্যবান টাকা। এই টাকাটা স্যার আপনি এলোমেলো ভাবে নষ্ট করবেন না, ভবিষ্যতে কাজে লাগার জন্য চেষ্টা করবেন ঠিক আছে, আপনার জীবনকে আপনি উন্নত করার জন্য চেষ্টা করবেন। কেননা ছোট হোক বড় হোক এটা কিন্তু একটা গিফট বোনাস আল্লাহ পাক আপনাকে দিয়েছে, বোধহয় আপনি পেয়েছেন। কার কপাল কখন খুলে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না ঠিক আছে। আপনার ভাগ্যটা লেগেছে বেদে আমরা ফোন দিয়েছি, আপনি গরিব না ধনী এটা কিন্তু কোম্পানি বেছে আপনাকে ফোন দেয়।
ভাই একটা দিন কি সময় দেওয়া যায়?
জি না আপনি আমি আমার কথাগুলো বুঝেন আগে। আপনি গরিব বা ধনী বেছে কিন্তু কোম্পানি আপনাকে ফোন দেয়নি, কোম্পানি আপনাকে ফোন দিয়েছে আপনি গিফট বোনাস পেয়েছেন দিয়েছে। এরকম যদি হতো তাহলে আমরা কিন্তু গিফট বোনাসটা আমাদের আত্মীয় স্বজনকে দিতে পারতাম, বাট আমরা কিন্তু গিফট বোনাসটা ক্রয় করে নিতে পারতাম। তো স্যার আপনি একটু কষ্ট হলেও আপনার টাকাটা ম্যানেজ করবেন, কেননা যেন কষ্ট না করলে মিষ্টি মিলে না ঠিক আছে। তো দ্রুত করে কষ্ট করে টাকাটা ম্যানেজ করে আমাদের অফিসিয়ালি ভাবে যে নাম্বারটা আপনাকে দেওয়া হয়েছে ওই নাম্বারে আপনি টাকাটা জমা করে কালি ফোন দিবেন।
আমার একটা দিন একটু সময় দেন ভাই, কারণ আমার এত
আপনার টাকাটা যেভাবে হোক টাকাটা রিনি করে আনতে হবে, এলাকায় আপনি যে টাকাটা সুদে লাগায় তাদের কাছ থেকে আনতে হবে। যদি আপনি এভাবে না পারেন তাহলে আপনার কোনো গোল্ডেন থাকলে সেগুলো আপনি বিক্রি করে বাট বন্ধক রেখে টাকাটা আনবেন। এরকম যদি কোনো প্রসেস না থাকে তাহলে আপনার যদি কোনো গরু বা ছাগল থাকে সেগুলো আপনি বিক্রি করে টাকাটা আনবেন। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে দ্রুত করুন, আগামীকালকে এর চেয়ে ভারী সুন্দর গোল্ডেন আপনি কিনে নিতে পারবেন এবং এর চেয়ে সুন্দর একটা ছাগল বা গরু কিনে নিতে পারবেন ঠিক আছে স্যার।
টাকাটা কি আমি পাবো? তো আমার তো সন্দেহ হচ্ছে, টাকাটা কি পাবো আমি?
জি স্যার আপনি টাকাটা পাবেন অবশ্যই, কেননা আপনার সাথে তো আমরা রং বা প্রতারণা করার জন্য অফিসে বসিনি। একটা কথা ফলো রাখবেন, মানুষ কিন্তু মাত্রায় কিন্তু মরণশীল, আমি একদিন মরে যাবো আপনি একদিন মরে যাবে তাই না? তো আপনি যে টাকাগুলো কি আমাদের কোম্পানি কি ভারত বা পাকিস্তান পালিয়ে যাবে? যাবে না। সো একটা কথা ফলো রাখবেন, আমাদের অফিস বর্তমানে 4 কোটিরও বেশি সিম ইউজ করতেছে বা গ্রাহকরা ব্যবহার করতেছে। একটা সিম থেকে 1 টাকা করে বেশি কাটলে কত টাকার মালিক হয় জানেন? আপনি হয়তো হিসাব করতে পারবেন 4 কোটি টাকার মালিক হয়। এরকম করে ইন্টারনেট সার্ভিস, ওয়েলকাম টিউন সার্ভিস, অনেক ধরনের সার্ভিস আছে আমাদের যেখানে এরকম করে টাকাগুলো নেওয়া হয়। তাহলে কোম্পানি আপনাদের ওই ব্যবসা থেকে আপনাদেরকে টাকাটা দিতেছে ঠিক আছে। তো এখন আমি আপনাকে যেটা বলতেছি আপনি দ্রুত করুন, আপনার কোনো সমস্যা নেই, আমাদের কোম্পানি এদেশ থেকে ভারত বা পাকিস্তান পালিয়ে যাবে না, বাট আমরা আপনার টাকাটা নিয়ে থাকবো না।
আচ্ছা আমি ব্যবস্থা করতেছি। ওকে আমি এই মাঝখানে শ্রোতাদেরকে আরেকটু অ্যাড্রেস করতে চাই। আজকে যে গল্পটা আপনারা শুনছেন এখানে গল্পের কোন একটা পর্যায়ে গল্পটা বোঝানোর জন্য শাহ আলম পুরোপুরি আমাকে ক্লায়েন্ট হিসেবে ব্যবহার করছে এবং আমার ক্ষেত্রে এটা পুরোপুরি নিউ। আমার ক্ষেত্রে যদিও কোনোদিন আমি কোনো ফোন থেকে এরকম ফোন পেতাম তাহলে আমি প্রথমে বুঝতে পারতাম যে এটা সামথিং রং, কারণ আমার জায়গাটা থেকে এটা ও লেভেলটা যায় না। কিন্তু একজন গ্রামের কৃষক, একজন খেটে খাওয়া মানুষ, একজন সাধারণ মানুষ, যার কাছে সে এত প্যাচঘোষ কিছু বোঝে না, তার কাছে এটা কতটা হাই প্রোফাইল, কতটা বড় একটা সৌভাগ্য, কতটা বিপদগ্রস্ত একজন মানুষ, টাকার দরকার কার না আছে ভাই, এই ধরনের কথাবার্তা বলে তার কাছে জায়গা করে নেওয়া কতটা সহজ চিন্তায় করতে পারেন। আমি বিশ্বাস করি যে এখানে যারা রেডিও শুনছেন আজকে তাদের মধ্যে অনেকেই আছেন যারা শাহালকের মতো অনেকের কাছ থেকে এরকম ফোন পেয়েছেন এবং তাদের ভাগ্যে কি ঘটেছে আমরা শেষ পর্যন্ত জানবো। আমরা মাঝখানে এক ঘন্টার এই যে সময়টাতে আপনি চিন্তা করার চেষ্টা করুন যে ওই লোকটা যাচ্ছে বাড়িতে এবং যাওয়ার পরে সোনা বিক্রি করে হোক কিংবা অলংকার বিক্রি করে হোক বা বাড়ি ঘর জমি জমা যাই করুক না বন্ধক রেখে হোক বা সুদের ওপর টাকা নেওয়া হোক, সে 22,000 টাকা যেভাবেই হোক ম্যানেজ করছে, ম্যানেজ করার পরে সে কি করে সেটা এখন দেখার বিষয়। এই ফাঁকে আমি আপনাকে আরো একবার অ্যাড্রেস করছি, আপনি শুনছেন হ্যালো 8920, আমাদের ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে হ্যালো 8920 নিয়ে, আপনার ওখানে আসলে ওর সাথে সরাসরি কথা বলতে পারবেন আজকে শাহ আলমের সাথে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর শাহ আলমকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, চাইলে আপনি ওখানে শাহ আলমকে নিয়ে যে কোনো প্রশ্ন বা মন্তব্য করতে পারেন। ওকে, তারপরে শালম যেটা করছিল আমার সঙ্গে যে দামি হিসেবে আমি ওখানে ভোকাল দিচ্ছিলাম, তো এক ঘন্টা ধরে পার হয়ে গিয়েছে এবং আমি যেভাবেই পারি টাকাটা ম্যানেজ করেছি। আমি এখানে ম্যানেজ করার পরে আমি শালমকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ভাই সরি স্যার আমি তো টাকা ম্যানেজ করে ফেলেছি, এখন এটা কিভাবে পাঠাবো?
জি, আপনার টাকাটা এখন আপনি যেভাবে ওই আগের যে প্রসেসে টাকাটা পাঠিয়েছিলেন ঠিক ওই প্রসেসে টাকাটা পাঠাবেন।
আচ্ছা, ফোনের মাধ্যমে পাঠিয়ে দিই?
ওটাও আপনি কই টাকাটা পাঠিয়ে দিলেন, সো আমাদের এখানে টাকাটা জমা হয়ে গেলে আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব। সো আর আমাদের ম্যাডাম যদি কথা বলে আপনার সাথে খুব ভদ্র করার সহকারে আপনি কথা বলবেন তার সাথে, ঠিক আছে? তিনি তিনি কিন্তু আমাদের, ঠিক আছে, শুভ অপর্ণা ম্যাডাম আপু, এই কথাটা আমি আপনাকে বারবার স্মরণ করে দিচ্ছি, ঠিক আছে?
জি 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 ঠিক আছে।
জি প্রিয় লিসেনার, এখন আমার এই গল্পটা মানে কি যে অফারটা এটা এ পর্যন্তই।
আচ্ছা আচ্ছা, আমি একটু এখানে বলে নিই, তারপরে আমি টাকাটা ধরেন পাঠিয়ে দিলাম,
পাঠিয়ে দেওয়ার পর আমি আপনাকে ফোন করে জানিয়ে দিয়েছি, তো মানে ওটা তো জানাবো, পরবর্তী তো হয়ে গেছে। এরপরে যদি আপনি বিষয়টা জেনে যান তাহলে তো আপনি মানে ই করেন যে বিষয়টা জানার পর আর টাকা দিবেন না, বাট আপনি আমাকে গালি গালাজ করবেন, ঠিক আছে, খারাপ মন্তব্য করবেন, পারলে হয়তো আপনি আমাকে মারবেন, বা যদি ওই সময় আমি আপনার কাছে যাই আমি জানি তাহলে আপনি আমাকে এরকম আছে যে আপনি আমাকে খুন করবেন এরকম হয়ে যায়।
এর মাঝখানে তো আপনার সঙ্গে আমার দেখা হওয়ার কোনো সুযোগ নাই, আমি টাকাটা পাঠিয়ে দিলাম 22,000। পাঠানোর পরে কি করেন আপনি? ফোনটা বন্ধ করে দেন, আপনার নাম্বারটা বন্ধ করে দেন?
পাঠানোর পর ফোনটা খোলাই থাকে, খোলা থাকে, আবার অনেক সময় বন্ধ করে দিই, বেশি বিরক্ত করলে বন্ধ করে দিই, আর না হয় খোলা।
কি ব্যবহারটা করেন আমি একটু দামি দিতে চাই আপনার সঙ্গে ভাই, টাকাটা তো পাঠাইলাম, আপনাদের তো আসার কথা ছিল, আপনারা তো আসলেন না।
জি আসার কথা ছিল, আপনি তারও টাকা লাগবে, আপনি সেই টাকাগুলো দিতে পারেননি।
আর কয় টাকা লাগবে ভাই? আমি তো দিলাম 22,000 টাকা, দিলাম 27,000 টাকা।
আপনার কাগজপাতি করছে, টাকা তো আমরা তো এলোমেলো ভাবে নষ্ট করিনি, তাই না? এই টাকা দিয়ে তো আমরা এখন,
কিন্তু আপনি তো প্রথমে বললেন যে আপনি 5,000 টাকা দিয়ে আপনি এটা কমপ্লিট করে দিবেন, তারপরে আপনার 22,000 টাকা দিলাম, 27,000 টাকা দিলাম, তো আপনি এটা হলো না।
জিএম ছাড়া যেটা বলবে সেটাই আপনাকে করতে হবে, কারণ আমরা তো এখানে দায়িত্ব হিসেবে চাকরি করি, তাই না? তো জিএম ছাড়া অনুযায়ী আপনার আরো ঠিক আছে 40,000 টাকা লাগবে।
40,000 টাকা লাগবে, একের পর এক টাকা চেয়ে যাচ্ছেন, প্রথমে 5,000 চাইলেন, তারপরে আবার 22,000, তারপর আবার 40,000, 40,000 পর 1,00,000 চাইবেন, আপনার কি বোকা ভাবেন, লোকজনের কি বোকা ভাবেন মিয়া?
জি আপনাকে বোকা ভাবি না, কিন্তু আপনি এটা তো বুঝতে হবে, টাকাটা ম্যানেজ করে দিতে হবে, না দিলে তো আপনি কি বোনাসটি পাবেন না।
আমার ভাই লটারি মটারির দরকার নেই, টাকাটা দরকার, আপনি আমার টাকা যেটা দিচ্ছেন ওটা আপনি রিটার্ন দিয়ে দেন।
জি আপনার টাকাতে তো আমরা কাগজপাতি করে ফেলেছি, আপনার টাকা রিটার্ন নিতে হলো তো আপনাকে আরো আমাদের এখান থেকে 5,000 টাকা আপনাকে আমাদের অফিসে জমা দিতে হবে, টাকাটা রিটার্ন বাবদ।
এগুলো কি কথা মানে, এগুলো এগুলো কোন কিছু হইল মানে, এটা একটা সীমা থাকা উচিত, আপনাদের কাগজ প্রশ্ন আপনারা আপনাদের জন্য করছেন, সেটা তো আমার জানার দরকার নাই।
জি জি ওটা তো খরচ হয়ে গেছে স্যার, এখন আপনি যদি গিফট বোনাস নিতে চান তাহলে টাকাটা ম্যানেজ করেন, আর যদি গিফট বোনাস না দিতে চান তাহলে আপনি ফোনটা ঠিক আছে আর এখানে করবেন না, কারণ আপনার কাগজপাতি না হলে আমরা গিফট বোনাস অন্য কোনো এতিমখানা বা মসজিদ মাদ্রাসা দান করে দেব।
ওকে, আমি এই পর্যায়ে ধরেন অনেকে গালাগালিও করে আপনাদেরকে, রাইট?
জি জি গালাগালি করে, কিন্তু গালাগালি করে অবশ্য আমাদের সাথে পারে না,
কারণ আপনারাও গালাগালি করে।
আমরা যে ভাষায় গালাগালি করি খুব বিচ্ছিরি ভাষায়, যেটা পৃথিবীর মানুষ হয়তো কম জানে, ঠিক আছে, যেটা ভাই এটার গালির প্রতি গালি আসে, আপনি যদি একটা গালি দেন তার চেয়ে এরকম একটা জঘন্য ভাষায় গালি দিব আমি যেটা আপনি সহ্য করতে পারবেন না, তখন আপনার গতটা গরম হয়ে যাবে।
এই গালিটা আপনাদের কি শেখায় মানে বুঝতে পারেন না কোথা থেকে শেখায়?
যে এটা আমাদের একটা কবিতা সিস্টেম হয়ে গেছে,
কবিতার অনুযায়ী আপনারা সেই গালিটা শেখেন?
জি কবিতার মতো সিস্টেম হয়ে গেছে গালিটা,
মানে একের পর এক সিরিয়ালি জাস্ট
সিরিয়াল পড়ে গেলেছে, আর কোনো সুযোগ নাই, বা আর কোনো কথা আমি শুনতেছি না,
মানে গালি দিয়ে
দেবেন শুধু, আমি যে কথাগুলো বলতেছি এটাই শুনতেছো,
মানে মাঝখানে আপনি কোনো গ্যাপ দিবেন না?
জি কোনো গ্যাপ হবে না, নন স্টপ হবে না,
নন স্টপ আপনি গালি দিতে থাকবেন, দিতে থাকবেন এবং মাঝখানে কোনো গ্যাপ নাই।
জি হ্যাঁ গ্যাপ হবে না, এরকম ভাবে দেখা গেছে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট এবং গালি দিলাম, ভালো না লাগলে হোল্ডে রাখলাম, এভাবে আবার দেখা যাচ্ছে লাইন কেটে দিলাম, ও বিরক্ত হয়ে গেল, ও আর পারলো না।
এই যে নাম্বারটা আপনারা ব্যবহার করলেন এবং এটার ইচ্ছে করলো এটা পুলিশকে দিয়ে, তো কোনো ভাবেই হোক
জি পুলিশকে দিয়ে যে
ট্র্যাকিং করে
জি আমরা যে অ্যাকাউন্টটা করি বিশেষ ক্ষেত্রে অন্য এলাকার মানুষের ছবিগুলো নিয়ে করা হয়, স্টুডেন্টস থেকে ছবি কেনা হয় 5 টাকা করে পিস, তারপর অন্য একজনের আইডি কার্ড দেওয়া হয় যে লোকটা মৃত তার আইডি কার্ড দেওয়া হয়, এরকম ভাবে আর কি কাজটা করানো হয়, যেটা আমাদের কোনো ডকুমেন্ট ওখানে থাকে না। আর আমরা যে সিম গুলো কিনি ওখানে আমাদের কোনো আইডি কার্ড দিয়ে সিম গুলো কেনা হয় না।
কতগুলো সিম কার্ড আছে আপনার কাছে?
জি আমার কাছে সর্বোচ্চ আমি টাকাতে কিনছিলাম 20টা সিম, আর এমনি ছিল আমার গিফট করছিল একজনে 20টা সিম, মোট কথা 50টা সিমের মতো ছিল। তো আমি আর কি ওর 20টা সিম ফেরত দিয়ে দিই, আমাদের 20টা সিম ছিল এগুলো আমি বিক্রি করে ফেলি, কারণ সিমের কোনো প্রশ্নই আসে না এখানে। সম্পূর্ণ যে ডিলার আপনি তো হয়তো জানেন না, অনেক গ্রাহক যেন আপনাদের টাকাগুলো নিয়ে কি করে, আর আপনি 1000 টাকা পাঠান যে আমাদের এখানে 950 টাকা করে আমাদের 150 টাকাটা আমরা হাতে পাই। আর এর আগে যে লোকগুলো টাকা পাঠিয়েছে অনেক আগে নাম্বারের মাধ্যমে, তারা যে টাকাগুলো পাঠিয়েছেন আপনারা, ঠিক আছে কথাগুলো শুনে হয়তো আপনাদের মনে অনেক কষ্ট লাগবে, প্লিজ কষ্ট নেবেন না, আমি আপনাদের উপকার করার জন্য আছি, যেহেতু আমি আমার জীবনের ভুলগুলো বুঝতে পেরেছি বিদায় এখানে এসেছি, তো আশা করি যে আপনারা এইগুলো আর করবেন না, কারণ আমি যে আপনাদের কাছ থেকে টাকাগুলো নিয়েছি এই টাকাগুলো আমি আমার জীবনে কাজে লাগাইতে পারিনি, এবং এই টাকাগুলো আজকে আমি এখানে সত্যি কথা বলার ক্ষেত্রে বলতে চাচ্ছি যে আমার পিতা মাতা এই টাকাগুলো তারা ভোগ করেনি।
ওকে আমরা সেই গল্পে যাবো, কি হয়েছিল সেটা আমরা জানবো, একটু একদম প্রসিডিউরটা ক্লিয়ার হতে চাই। আমি আপনাকে টাকা পাঠালাম প্রথমে 5000, তারপরে পাঠালাম 22000, এই টাকাটা সরাসরি আপনি নিতেন নাকি পুরো একটা গ্রুপের মধ্যে
ভাগাভাগি? এই টাকাটা যদি আমি একলা আপনার কাছ থেকে টাকা নিয়ে থাকি, ঠিক আছে জিএম স্যার যদি এরকম বলছি, তারা যদি কথা না বলে থাকে,
জিএম স্যার মানে আপনাদের গ্রুপের মধ্যে যে কোনো একজন জিএম স্যার,
একজনকে বানাই ফেলো অটোমেটিক্যালি তুই জিএম স্যার হবি, ঠিক আছে তুই জিএম স্যার এটা পাঠিয়ে বোঝে আমি তোর একটা বুঝাই দিতেছি, বা আমি অফার দিতে স্যার একটা ঢেলে যাচ্ছি এরকম, তখন ও বুঝাবে ওটার ভাগ নিবে, ওই ওর পর থেকে যে টাকা টানবে ওই 40000 টাকার কথা বললাম ওই টাকার অর্ধেক ভাগ নিবে আর আমাকে দিবে অর্ধেক, ঠিক আছে এরকম ভাবে। আর বিশেষ করে আপনার ম্যাডামের কথা বলেন, ম্যাডাম সিস্টেমটা হলো এরকম যে না আমি একটি মেয়ের সাথে এরকম ভাবে প্রতারিত করে টাকা আনছি, টাকা আনার পর তো বলছি তোমার টাকা আমি ফেরত দিয়ে দেবো, আসলে টাকা ফেরত দিয়ে দিয়েছি কিন্তু ওর সাথে রিলেশন হচ্ছে তোমার টাকা ফেরত দেবো এক সত্ত্বে তুমি আমাদেরকে এরকম একটা পার্টিকে বুঝে দিতে হবে, হয়তো মেয়েটা হবে শিক্ষিত খুব স্মার্ট কণ্ঠটা হবে খুব সুন্দর, ওই মেয়েকে পাঠিয়ে বা টাকা ওকে ওই টাকাটা ওর টাকা যেটা সেটা রিটার্ন দিয়ে দিয়েছি এবং ও পার্টিগুলো বুঝাই দিতে আপনাদের মতন গ্রাহক ওই মেয়েটা বুঝাই দিতে বলতাম এটা শুভ অপর্ণা ম্যাডাম আপু এ কথা বলতাম, ঠিক আছে বুঝতে পেরেছেন কি বিয়ে হয়, সো তখন ওরকম আপনারা তো হয়তো বুঝতে পেরেছেন জিনিসটা ওরকম ভাবে
ওই আপনারা যে ক্লায়েন্ট গুলো ধরতেন আমার মতো ক্লায়েন্ট তো কখনোই যাবে না, বিকজ আমি বুঝে ফেলবো কাহিনীটা
জি, তারপর
ওই ধরনের ক্লায়েন্ট আপনারা ধরতেন আমি, ঠিক আছে আপনাদের কি ধরনের আপনারা প্রথমে সব ক্লায়েন্টের কাছ থেকে তো আপনারা এই ধরনের সাড়া পাইতেন না, কিছু ক্লায়েন্ট বুঝেই ফেলতো প্রথমে
জি অবশ্যই, অনেক ক্লায়েন্ট বুঝে আর অনেক শিক্ষিত আছে যারা বুঝে, আবার অনেক শিক্ষিত আছে যারা পড়ালেখা করেও গাধাচ্ছে অধম
বুঝে না একদম,
ওরা বুঝে না ওরা পুরো পাংখা পাগল
টাকার
জন্য পাগল, আর অনেক শিক্ষিত লোক আছে বা অনেক মূর্খ লোক আছে না রে ভাই আমার টাকা লাগবে না আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে, আবার অনেকে আছে দূর বেটা জায়গা পাস না তুই গাড়ি কোহানতে দিবি তুই আমার গাড়ি নিয়ে যায় এরকম বলে, আবার অনেকে বলে গালি দিয়ে কথা বলে, ঠিক আছে ওই গালি দিলে আমরা আবার গালি দিই আমাদের সাথে গালি দিতে পারে না, আর যে লোকটা যদি প্রথম যে ভয়েস জি স্যার বলবে তখন ভয়েসটা যেটা আসবে যে ওর টাকা দিবে কি না
ওটা বুঝে ফেলবেন জি স্যার শুনে,
ও এই জি স্যার শুনে বলে ফেলবো তো বুঝে ফেলতাম।
তারপরে গল্প কি হলো আপনি টাকাটা পেলেন এইভাবে?
তারপর টাকাটা যদি নাম্বারে যে টাকাটা পাচ্ছি ওই টাকাটা মনে করেন যে আপনাকে বিক্রি করতে হচ্ছে, মনে করেন যে নাম্বারে টাকাটা আনলে 1000 টাকা পাঠালে ওই টাকাটা বেচতাম 600 টাকা, তো আমি পাইতাম 600 টাকা বাদ বাকি 400 টাকা যারা মালগুলো কিনতো তারা, আমি বলছিলাম ইন্টারনেটের ব্যবসা যে আপনাকে বাহির থেকে কথা বলেন ইন্টারনেট থেকে ওই ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার মাধ্যমে এই সিম গুলো হাজার হয়, এক একটা সফটওয়্যারে 22টা থেকে 40টা সিম থাকে, ওই সিম গুলো ভরে সিট আপের মাধ্যমে এই সিমের টাকাগুলো সরানো হয়, ঠিক আছে এটা হলো সিমের টাকাগুলো সরানো হয়। আর এখানে আরেকটা সিস্টেম আছে পরিবহনের সার্ভিসটা ছিল যখন বিকাশ ছিল না, তখন পরিবহনের মাধ্যমে যেরকম আমি একটা নাম্বার দিলাম, ঠিক আছে আমার নামটা বললাম যেরকম রনি,
This track was downloaded from fusionbd.com.
এই রনি নামে আমার এই নাম্বারে টাকাটা পাঠাবেন, টাকাটা পাঠাবেন আপনি যে জেলা থেকে ধরেন আপনি টাকাটা পাঠাই দিয়েছেন, ঠিক আছে ঠাকুরগাঁও থেকে, ঠাকুরগাঁও থেকে টাকাটা পাঠাচ্ছেন কোথায় ঢাকা কাকরাইল, টাকা কাকরাইল পাঠাচ্ছেন কার নামে? রনি নামে, আমার ওই নাম্বারটাই, আপনি নামটা দিবেন, ঠিক আছে সম্পর্ক যদি কিছু লেখার থাকে তাহলে বলবেন ভাই, এটা লিখে আপনি টাকাটা পাঠিয়ে দিয়ে যাবেন, বাস আমরা ওখান থেকে টাকাটা তুলে নিয়ে আসতাম, একদম অটোমেটিক সিস্টেম। তো আমি সর্বোচ্চ 3 বার টাকা উঠেছি, একবার উঠেছি 20000, একবার উঠেছি 15000, আর একবার আমি 20000 টাকা উঠানোর ক্ষেত্রে টাকাটা আমি পাইনি।
একটু বলেন তো সবচেয়ে সহজ মাধ্যম কোনটা ছিল আপনাদের জন্য টাকা তোলার?
সহজ মাধ্যম বর্তমানে বিকাশ,
এটা এখনো ব্যবহার হচ্ছে
জি, বিকাশ এবং দাস বাংলা
দুটোই খুব সহজ ইজিলি এটাকে করা
ইজিলি জি,
এদের তো কোনো সিস্টেমে কোনো ফল্ট নেই
জি না, এদের সিস্টেমে ফল্ট আছে, ওই বিকাশ এদের জানা পক দিবে, যেরকম পক মানে বলে দিবে এটা মিথ্যা বা রং, ফ্লাগ গেলা বলে দেয় এটা মিথ্যা বা রং, টাকা দিয়েন না। এই বলার ক্ষেত্রেও তারপর অনেক লোক আছে টাকা দেয়, আমার দুঃখ লাগে এটাই। আর আমার জীবনে কিছু ঘটনা ঘটছে, আমি অনেক দরিদ্র লোকের কাছ থেকে টাকা আনছি, এক জেলের কাছ থেকে টাকা নিয়েছিলাম, ওই জেলে আমার কাছে অনেক কাঁদছে, তখন আমার কান্দার সত্ত্বে আমার খুব কান্দা পাইছিল, অসত্ত্বে আমি কাঁদছিলাম, কাঁদার পরে আমি বিষয়টা আর কি টাকাটা আমি ফেরত দিইনি। যেরকম আমাদের কাছে একটা টাকা আসলে ওই টাকাটা ফেরতের মতো কোনো সিস্টেম থাকে না, যেরকম আমাদের কাছে যে সময় আমরা অফারটা দিই, অন্তত আমার বেলায় হাতটা আমার একটু এন্ট্রি থাকে, যখন টাকাটা পাই তখন আমার মনটা খুব ভালো লাগে যে এই টাকাটা আমি সংসারে বাজার করে খেতে পারবো বা আমি একটা জিনিস কিনতে পারবো। তখন আর তার টাকাটা দেওয়া হয়নি, কিন্তু তার সাথে আমার সাথে অনেকদিন সম্পর্ক হয়েছিল, সে এখন জানে যে আমি সিঙ্গাপুর চলে গিয়েছি অফিস ছেড়ে, আমি অফিসে চাকরি,
এরকম ছোট ছোট ঘটনাগুলো আমরা জানতে চাই।
আরেকটা লোক ছিল রিক্সা চালক, সে আমার টাকাটা দিয়েছে। আরেকটা লোক ছিল যে তার পিতা নেই, তার মাতা আছে, সে টাকা দিয়েছে তার মাকে সঙ্গে করে, সে লেখাপড়া করে, এসএসসি পরীক্ষা দিচ্ছে।
কত টাকা দিয়েছিল আপনাকে?
সে টাকা দিয়েছিল 4000।
4000? আর জেলের কত দিয়েছিল আপনাকে?
জেলেরটা টাকা দিয়েছিল 6000।
আপনি সর্বোচ্চ কত টাকা একজনের কাছ থেকে নিয়েছিলেন?
আমি সর্বোচ্চ যে টাকাটা আমি নিজে ইনকাম করেছি 55000 টাকা, মানে নিজে কোনো লোকের সহযোগিতা ছাড়া 55000 টাকা আমি একা আনছি
একজনের কাছ থেকে নিয়েছি। মেয়েরা কিরকম হয় এই ব্যাপারটাতে?
জি, মেয়েরা বেশি লোভী হয়।
কি পরিমাণ আপনাদের ম্যানেজ করা খুব সহজ হয়ে যায়? কি
ব্যাপারটা, মেয়েকে সহজ করে ইজিলি ব্যাপার হয়ে যায়। আর কিছু কিছু মেয়েরা আছে যে আমি আমার হাজবেন্ড ছাড়া এক পাও নড়বো না, আমার হাজবেন্ডকে আমি আগে জানাবো, সে যদি নেয় তাহলে আমি নিবো, যদি আপনাকে টাকা দেওয়া লাগে 10000 কোনো 20000 কোনো, আমি আর হাজবেন্ড আমি তার চেয়ে দ্বিগুণ দিবো, আমার হাজবেন্ডকে আগে জানাইতে হবে। কিছু কিছু মহিলা আছে যে না, আমি আমার হাজবেন্ডকে জানাবো না, আমাকে মারধর করে আমাকে খুব পিটায়, এই টাকাটা দিয়ে আমি আমার পিতার বাড়ি কৃষকটা করবো, তো যেন আমাকে কিছু না করতে পারে ভবিষ্যতে। এইসব যেসব মহিলারা আছে বা যেসব লোক আছে এবিসি রেডিওর যে লিসনার গুলো আপনারা শুনতেছেন, আপনার এলাকায় অনেক এইসব ধরনের মহিলা আছে বা মেয়েরা আছে, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা স্বামী ছাড়া কোনো কাজই করবেন না। এই ধরনের অফার পেলে বা অফিস থেকে কোনো বোনাস বা অন্য কোনো বিষয়, লাভজনক বিষয় যদি কোনো কথা আপনাকে বলে, তাহলে স্বামী ছাড়া এবং 10 জন ছাড়া আপনার কাজটা করবেন না। কারণ আপনার মতামত হলো একা, 10 জনের মতামত কিন্তু একটা সুন্দর পরিবেশ, আপনি ওই 10 জনের মতামত নিয়ে কাজটা করতে চেষ্টা করবেন।
আপনি যে স্টাইলে কথা বলছেন, মানে আপনি মনে হচ্ছে যে আপনি আরেকজন মিশনের সাথে এভাবে টাকা ম্যানেজ করেন, এতদিন ধরে আপনি বিজনেসটা করেন, মানে অনেক পুরনো হয়ে গেছে, মানে স্টাইলটাই হয়ে গেছে, কথা বলার স্টাইলটা অন্যরকম হয়েছে, কবে থেকে এটা শুরু করলেন বলেন তো?
জি, এটা আমি শুরু করেছি 4 বছর যাবত আমি কাজটা করতেছি।
4 বছর যাবত যদি কাজ করে থাকেন, তার মানে আপনি শুরু করেছেন 2009 সালে?
9 সাল থেকে শুরু করেছি।
4 বছরে আপনি কি পরিমাণ টাকা এখানে রোজগার করেছেন?
জি, আমি 4 বছরে এই জায়গায় যে টাকাটার পরিমাণটা আনছি তার 50% টাকা, মানে অর্ধেক টাকাই কিন্তু ফোনে খরচ হয়ে গেছে। বলবেন এত টাকা ফোনে খরচ হয়? এত টাকা না, আমাদের কাছে এত টাকা না, আমরা যে টাকাগুলো ফোনে খরচ করেছি হয়তো আমাদের পিতার জমিটুক যদি বেচো দেয় তাহলে এটা সমান হবে না, এত টাকা ফোনে খরচ।
এই টাকাটা তো ওদেরই টাকা।
জি, এটা
ক্লায়েন্টের টাকা, আরেকটা ক্লায়েন্টের।
জি, এটা সাধারণ পাবলিকের টাকা। তো এই যে মনে করেন যে আমি সর্বোচ্চ এখান থেকে 40 লাখ টাকার মতো আনছি।
40 লাখ?
জি জি, আর 40 লাখ টাকার মতো আনছি 4 বছরের বিষয় কিন্তু এটা।
পার ইয়ারে আপনি 10 লাখ টাকা, তার মানে পার মান্থে আপনার গড়ে প্রায় 80-90 হাজার টাকা।
জি জি, তো 40 লাখ টাকার মতো আনছি, 40 লাখের ভিতরে 20 লাখ টাকাই চলে গেছে মোবাইল ফোন বিলে।
অর্ধেক হচ্ছে হলো আপনি তাদেরকে ম্যানেজ করতে হয় বিভিন্ন কাজ করে।
জি, অর্ধেক টাকা,
তার মানে আপনার নিট লাভ হচ্ছে।
যেরকম আমার 2টি ফোন থাকতো, অলরেডি 3টি ফোন, এখানে আমি 1টি ফোন আনছি, আমি বলবো যে আমি ফোনগুলো কেন বিক্রি করে ফেলেছি, যেহেতু আমি কাজটা ফিরে দিয়েছি এখন, এই জন্য আমি চাই না যে আমার কোনো সিম থাক।
ঠিক আছে, সেটা সমস্যা নেই, কিন্তু 20 লাখ টাকার কথা আপনি বললেন। 20 লাখ,
আমার অলরেডি 2টি সিম ওপেন হতো, যেটা ব্যবসার ক্ষেত্রে 2টি সিম থেকে একদিন সকাল 8টা থেকে বিকেল 1টা পর্যন্ত 200 টাকা খরচ হইতো 2টা সিমে, 400 টাকা। আর প্রাইভেট যে সিমটা ছিল পার্সোনাল, ওইটাই খরচ হইতো 100 টাকা, মোট 500 টাকা। আর বিকেল আবার যদি অফার দিতাম তাহলে খরচ হইতো 2টা সিমে 200 টাকা, মোট 2700 টাকার মতো প্রতিদিন খরচ হতো। এটা তো আনা লাগতো আপনার মতো কিবরিয়া ভাইয়ের কাছ থেকে।
আমার মতো লোকের কাছে আসলাম, আপনি পেতেন না,
কারণ অনেক আপনার কাছে পেতাম না, ঠিক আছে, কিন্তু আপনার কাছে অনেক লোক আছে,
অনেক স্মার্ট, অনেক ভালো, অনেক সত্যি তাদের কথা দিয়ে দেয়, বাট আমার কাছে আসলাম এটা আমি খুব সহজেই বুঝে ফেলতাম। কারণটা হচ্ছে কি, আমি এখানে আমার শ্রোতাদেরকে একটু বলে নেই, ওরা যে কৌশলটা অবলম্বন করে, ওদের যে নেটওয়ার্ক, ওয়েলকাম বিজনেস বলুক বা যেটাই বলুক না কেন, এটা ইনহেরিটেড ফ্রম ইন্টারনেট। ইন্টারনেটে যারা বসেন তারা দেখবেন যে মাঝে মাঝে এরকম মিলিয়ন মিলিয়ন ডলারের অফার দেওয়া হয়, আমাদের স্পামে আসে, হ্যাঁ, ইন্টারনেটে যে স্পাম মেইল গুলো ওখানে আসে। ইন্টারনেটে কি বলা হয়, প্রথমে বলা হয় যে এই মিলিয়ন ডলার তুমি যদি পেতে চাও, প্রথমে বলা হয় 5000, 5000 যদি পাঠাতে রাজি না থাকে, কিছুদিন পরে বলা হয় যে তোমাকে একটা কনসেশন দেওয়া হয়েছে, ঠিক আছে তুমি 5000 না, তুমি মোট $3000 পাঠিয়ে দাও। $3000 যদি পাঠিয়ে না দেয় তাহলে দেখা যায় তারপর আরো কমায় দিয়ে ইউ আর ভেরি লাকি, তুমি $1000 পাঠিয়ে দাও। $1000 যদি না পাঠিয়ে দেয় তোমার জন্য একটা দুর্দান্ত সুখবর, লাখে একজনের এরকম কপাল হয়, তুমি প্লিজ $100 এখানে পাঠিয়ে দাও, ঠিক আছে। এইভাবে ওরা টাকাগুলো ম্যানেজ করার চেষ্টা করে। এবং কেউ যদি টোপটা গেলে তাহলে প্রথমে $100, তারপর বলে হ্যাঁ তোমার কাজ তো হয়ে গিয়েছে, তুমি আর $500 পাঠিয়ে দাও। ঠিক এই সিস্টেমটাই লোকাল এরিয়াতে যে থাকতে পারে, বা এটাও যে এই ধরনের মানে এইরকম একটা সোসাইটিতে, আমাদের মতো এরকম একটা সোসাইটিতে অ্যাক্টিভ হতে পারে, মানে এটা আমি আজকে শাহালুমকে এরকম ফেস টু ফেস না পেলে হয়তো বুঝতে পারতাম না। এবং যে কারণে আমি যেহেতু বিষয়টা জানি, সুতরাং আমি আপনার টপে পা ফেললাম,
যে টাকাটা দিতে না। সো তারপরে
হ্যাঁ, তারপরে যে জায়গাটা থেকে আমি শুরু করতে চাই, আপনি বললেন যে $20,00,000 আপনি তারপরে অনেক বড়
খরচ করেছি, আর যে টাকাগুলো ছিল, আমি বলতে চাই বাংলাদেশের যে নাগরিক গুলো আছে সকলে হয়তো কম বেশি প্রতারিত হয়েছে, আপনাদের আত্মীয় স্বজন ভাই বোন এবং মাতা পিতা, তো সকলে আমার কথা এই কাজটা কিন্তু আমি একা করে নেই, এখানে অনেক কাজ করে আমি যে টাকাগুলো আনছি, হয়তো আমি আপনাদের কাছ থেকে এরকম টাকা আনছি যারা খুব গরিব অসহায়, তো তবু আমি আপনাদের কাছে বলতে চাই যে আমি যে টাকাগুলো আনছি আপনাদের কাছ থেকে, টাকাগুলো আমি আনছি একটি অবৈধ কাজ করে বা হারামের টাকা, এই টাকাগুলো আমি আমার জীবনে কাজে লাগাইতে এখনো পারিনি বা এই টাকাগুলো আমার জীবনে কাজে লাগেনি। একটা কথাই আছে যে হারাম টাকা কখনো কাজে লাগে না। সো আমি যে টাকাগুলো কামাই করছি টাকাগুলো আমি রথে আনছি বাট পথে খোয়াইছি।
কি করতেন আপনি টাকাগুলো দিয়ে?
যে টাকাগুলো দিয়ে আমার যখন খাইতে মন চাইতো আমি তাই খাইতাম।
$20,00,000 আপনি খেয়ে ফেললেন 4 বছর?
জি, তারপরে আমার যেটা করতে ইচ্ছে হইতো সেটা করতাম।
কি কি করতেন, কি ধরনের কাজ করতেন?
পোশাক করা কিনার ইচ্ছে হয়েছে কিনতাম, তারপরে আমি এটা খাইতাম, আমার এই জায়গা ঘুরতে যাইতে হবে ঘুরতে যেতাম। তো আমি ভ্রমণটা খুব ভালোবাসি, মাঝে মাঝে যখন দেখতাম এলাকায় খুব চাপ ঠিক আছে প্রশাসনের, তখন ভ্রমণে চলে যেতাম।
কোথায় কোথায় যাইতেন?
এই ধরেন জাপলং যেতাম ঠিক আছে, তারপরে ঢাকা ফিরিতে আসতাম, ওই বিভিন্ন এলাকায় যেতাম,
ঘুরে ঘুরে বেড়াতেন, হোটেলে থাকতেন, আরামসে থাকতেন।
জি জি,
এই টাকাগুলো আপনি উড়িয়ে দিতেন?
এই টাকাগুলো উড়িয়ে দিতাম। আর বিশেষ কথাগুলো কি, আমার কথাগুলো শুনেন কিবরিয়া ভাই আর লিসনাররা যারা আছেন ঠিক আছে, আমার প্রিয় বন্ধু এবং প্রিয় ভাই বোনেরা এবং আমার পিতা মাতার শ্রদ্ধেয় লোকের মতো যে লোকগুলো আছেন, আমি বলতে চাই যে এই টাকাগুলো বর্ষা নামের একটি মেয়ে ছিল ওইভাবেই নষ্ট হতো বেশি। আমি এখানে সম্পূর্ণ কথাটা বলতে চাই না, এই জন্যই আমার কথাগুলো প্লিজ, আমার কথাগুলো এখানে আমার ভাই শুনতে পারে, আমার মা শুনতে পারে, কেননা আমি আমার পিতা মাতার কাছে অনেক আদরের এবং অনেক যত্নের, তারা যদি শুনে তাহলে আমার ব্যক্তিত্বটা তারা জেনে যেতে পারে।
আমি একটু বলি, আপনি যেটা চাচ্ছেন না সেটা নিশ্চয়ই করার হাত আমাদের উপর নেই, তবে শাহালম আপনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আপনার প্রতি আমাদের ভালো লাগা অবশ্যই আছে, এবং আমি আমার অন্তরের জায়গা থেকে আপনাকে রেসপেক্ট করতে চাই এই জায়গাটাতে। যে একটা কথা আছে যে পাপকে ঘৃণা করো পাপীকে নয়, আপনি সেই পাপটা বুঝতে পেরেছেন এবং সেই জন্য আপনি আমাদের হ্যালো 8920 তে এসেছেন। আমরা অত্যন্ত অনার ফিল করছি আপনাকে আজকে এই জায়গাটা থেকে, আমরা রেসপেক্ট করতে চাই আপনাকে, যে আপনি আজকে লাখো মানুষকে আপনার জীবন দিয়ে সচেতন করে যাচ্ছেন। আপনি বর্ষার কথা বললেন একটু আগে, বর্ষার জায়গাটা আপনাকে অবশ্যই উদ্ধার করতে হবে, কারণ বর্ষাকে আপনি যে অর্থে বলেছেন সেটা আসলেই আমাদের সেলেসনে সেই হিসেবে সেখানে আসেনি। বর্ষা আমাদের অত্যন্ত সম্মানীয় একজন গেস্ট, এবং আপনি যেটা বলেছেন যে বর্ষার মতো মেয়েদের কাছে যেতেন বা হোয়াটএভার ইট ইজ, আপনার লাইফে যেটা ছিল থাকতেই পারে কোনো সমস্যা, ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু বর্ষার লাইফের যে গল্পটা শুনে যদি থাকেন তাহলে দেখবেন, আমি আপনাকে থামাচ্ছি, সেটা হচ্ছে যে বর্ষার ব্যাপারটা একেবারেই অন্যরকম। তবে আপনার আপনার জীবনে আপনার এই টাকাটার ব্যাপারটা নিয়ে আপনি এরকম আপনার হয়েছে, আপনি গিয়েছেন যেটাকে বলি ফুর্তিবাজি করা বা যেটাই করেন সেটা করেছেন, বর্ষার মতো সেখানে অন্য অন্য কোনো মেয়ে থাকতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।
জি, আমি কিন্তু বর্ষার মানে সিস্টেমটা আমি বলছি, বর্ষার মতো ওই রকমের মেয়েদের কাছে আমি তো তাকে উদ্দেশ্য করে বলছি
না, বর্ষার মতো আসলে বলা যাবে না, কারণ বর্ষা
তাহলে তো লিসেনাররা বুঝবে না, কিন্তু আমি যদি এটা ভাঙায় বলতে চাই তাহলে আমি কি বলবো?
আপনি একদম ক্লিয়ারলি বলেন যে আপনি যেই আপনি এটা নিয়ে আপনি নারী বা দেহ ব্যবসা যারা যৌনকর্মী আছে
এটা বলা যাবে না প্লিজ, কারণ আমি যেটা বলছি এবিসি সম্পর্কে আমার ভাই বোন সবাই শুনে।
আপনি যদি বর্ষা বলেন তাহলে তো তারা বুঝে যাবে যে বর্ষা বর্ষা,
তারা যারা শুনে ঠিক আছে আমার অনুষ্ঠান হয়তো তারা একটু বেশি শুনবে, যারা শুনে তারা বুঝলো বিষয়টা ঠিক আছে, নিজের ভিতরে আত্মবিশ্বাস গোপন রাখবে, দেখা যাচ্ছে আমার মাকে নিয়ে শুনতে আছে তখন তো আমার মায় বিষয়টা বুঝবে না, বর্ষা নামে একটা মেয়ে কি হয়েছে টাকা নষ্ট করছে যাকে আমার ছেলে অন্যভাবে, তখন তো আমি
তাদের জীবনের এত বড় একটা পয়েন্ট আপনি স্বীকার করছেন এখানে, আপনি কেন এই বিষয়টা গোপন রাখতে চান?
জি, এই বিষয়টা আমি গোপন রাখতে চাই যে আমি বললাম তো আমি তাদের কাছে খুব আপন।
আপনি আমাকে শেষ করতে দেন, সেটা হচ্ছে যে আপনি যে গল্পটা এখানে বললেন এই যে এই ধোকাবাজির গল্প, তাই তো? অনেক বড় একটা ধোকাবাজি আপনি করেছেন, আপনি সে জায়গাটা থেকে সরে এসেছেন, রাইট? এটা শোনার পরে কি আপনার প্রতি তাদের সম্মানটুকু থাকবে? আপনি যে সম্মানের ভয়টা এখন করছেন, আপনার মা যদি এটা শোনে আপনার প্রতি সেই সম্মানটা থাকবে তার? আপনি শিওর?
জি, অবশ্যই থাকবে, কেন থাকবে না, কারণ সে আমাকে খুব ভালোবাসে।
ভালোবাসে, তাহলে আপনি যদি এই এতটুকু শোনার পরে যদি আপনি শিওর হন যে এতটুকু ধোকাবাজি শোনার পরেও সে আপনার প্রতি সম্মানটা থাকবে, তাহলে এই টাকা দিয়ে আপনি যে অন্যায় কাজগুলো করেছেন সেটা থেকে তো আপনি এখন সরেছেন, কারণ টাকাগুলো আপনার হাতে নেই।
জি জি,
তাহলে সেটা শোনার পরেও সে আপনাকে কেন আদর করবে না, সম্মান করবে না? আপনি সত্যজিও স্বীকার করছেন, টু বি অনেস্ট, আপনি আপনাকে আমি লাইটে আনতে চাই, আপনি কেন আবার তাহলে আপনার অন্যায়টাকে হাইড করছেন? আপনি যদি অন্যায়ের কথাটা স্বীকারই করেন যে ঠিক আছে আমি আমার অন্যায়টাকে স্বীকার করে নিচ্ছি, ফাইন, লেট ইট বি ক্লিয়ার, আপনার ভিতরে যে অন্যায়গুলো ছিল আপনি যা যা করেছেন সেই অবৈধ অর্থ আপনি বলছেন একটু আগে যে হারাম পয়সা আপনি রোজগার করেছেন, সেই হারাম পয়সা রোজগার করার পরে আপনি হারাম যেসব কাজকর্ম করেছেন সেটা আপনি স্বীকার করেন যে আপনি আপনি তাহলে নিজেকে সাপ্রেস করার জন্য কেন হাইড করছেন যে আপনি ওই পার্টটা বলতে চান না, আপনার মা তাকে ঘৃণা করবে, আপনি একটা মেয়ের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করেছেন, এক মিনিট শেষ করতে দেন, অবৈধ শারীরিক সম্পর্ক করেছেন, এগ্রিড, আপনি সেটা থেকে তো সরে এসেছেন, এখন আপনি ওই ওটাতে আছেন, ওই জায়গাটায় আছেন?
জি না,
নেই, তার মানে আপনি স্বীকার করছেন যে এটা আপনার অন্যায় ছিল?
জি জি।
তাহলে আপনি সেই অন্যায়ের কোন বিষয়কে গোপন রাখা মানেটা কি? আপনি অন্যায়কে সেটাকে সাপোর্ট করছেন, আপনি যদি সেটাকে এনলাইটেন স্বীকার করে যান, আপনার মা যদি এতটুকু যেটা বলেছেন আপনি ধোকাবাজি করার ব্যাপারটা, এই এতটুকু পার্ট জেনে আপনাকে ভালোবাসতে পারে, আপনার প্রতি যদি সম্মান করতে পারে তাহলে সন্তান হিসেবে, তাহলে আপনার মা এটুকু জানার পরেও আপনার প্রতি সেই সম্মানটা রাখবে, ভালোবাসাটুকু রাখবে যে আমার ছেলে হারাম পয়সা রোজগার করে যে হারাম কাজগুলো করেছে সেটা থেকে সে সরে এসছে, সেটা যে কাজটাই করুক না কেন, ওই জায়গাটার প্রতি আপনার কনফিডেন্ট আছে?
জি, আপনি যে কথাগুলো আমাকে এতক্ষণ বুঝেছেন, ঠিক আছে, কথাগুলো এটাই যে আমি আপনাকে বলতে চাই যে আমার মা আমাকে এখনো ছোট ভাবে, আমি চাই না যে তার কাছে এই কথাগুলো বলে, বা আমার যে ভাই বোনরা আছে, আত্মীয় স্বজন আছে, অনেকেই শুনে শিক্ষিত ফ্রেন্ড আছে, ঠিক আছে, তো তারা যদি আমাকে অনেকে ছোট ভাবে, তো তারা জানে না যে
ছোট মানে কি আপনি বয়সপ্রাপ্ত হননি?
না, মানে কি আমার ছোট আছে, ঠিক আছে, মানে কি ওইটা থেকে যে আমি তাদের কাছ থেকে অনেক ওভারে জায়গা, তাহলে খুব একটা খারাপ জন্য।
আমি আবার সারবো, আপনাকে পুরো বিষয়ে বোঝানোর চেষ্টা করি, আপনি একটু খুললি বোঝার চেষ্টা করেন, কারণ এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি এখানে সরে আসেন তাহলে লোকজন আপনাকে আসতে ক্ষমা করবে না। আমি আপনাকে এই জিনিসগুলো এই জন্যই বলছি যে আপনি যদি গোপন করতে চান তাহলে লোকজন আপনাকে ক্ষমা করবে না, বিকজ আপনার ফল্ট আপনি একটা পার্ট স্বীকার করছেন যে আপনি মানুষকে ঠকিয়েছেন, ঠকানোর পরে আপনি অনেক লাখ লাখ টাকা আপনি তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন, সেজন্য আপনি অনুতপ্ত, এবং আপনি বলছেন যে এটা হারাম পয়সা এবং এটা এটা নিয়ে আমার ফ্যামিলিতে কোনো কাজে লাগেনি, আমি করেছি ফুর্তিবাজি করেছি, সেই ফুর্তিবাজি করতে গিয়া যেগুলো অবৈধ সম্পর্ক অনৈতিক সম্পর্ক সেগুলো আমি করেছি, তাই তো? তো আপনি তাহলে কি করলেন, আপনি একটা পার্ট বললেন আর একটা পার্ট হাইড করে গেলেন,
তাহলে আপনি যদি জানতে চান তাহলে আমাকে বলতে হবে, যেহেতু আপনি
অবশ্যই জানতে চান, আপনি স্বীকার করুন,
জি, এবিসি রিলেশনদের মানে কি আপনি স্মরণ করায় দিয়েছেন আমাকে, তো এই টাকাগুলো দিয়ে হয়তো আমি আপনাদেরকে ঠিকানাগুলো বলবো, এখানে তো অনেক বাচ্চার প্রলাপনও শুনবে ঠিকানা জেনে, এটা
ঠিকানা দরকার নেই, আপনি শুধু বলেন যে আপনি কি করতে,
এই টাকাগুলো দিয়ে আমাদের এক কথায় বলে যেটা পাড়া বলে মানে কি যেটাকে বলে
যৌনকর্মীরা যেখানে থাকে,
হ্যাঁ, যেখানে যৌনকর্মীরা থাকে সেখানে খরচ বেশি করতাম।
আপনি কি পরিমাণ যেতেন, আপনি যদি আমি কোয়ান্টিটিটা বলি মান্থলি বা উইকলি?
এটা কই জানতে পারতো না, দেখা গেল যে না কই যাচ্ছে, আমি ঢাকা যাইতেছি কি জন্য, আমার একটা কাজ আছে, চলে গেলাম, সকালে যেতে পারি রাত্রেও যেতে পারি, ঠিক আছে, আবার রাতে যে ওখানে থাকতেও পারি নাইট,
যৌনকর্মীদের ওখানে থাকেন, আপনি সপ্তাহে কয়জনের কাছে এরকম যেতেন, একটু কোয়ান্টিটিটা জানতে চাচ্ছি, কারণ 20 লাখ টাকা তো এসব এত দ্রুত।
জি, আমি এর সাথে সম্পর্ক 10টা মেয়ের সাথে সম্পর্ক ছিল।
কত বছর যাবত?
সম্ভবত 3 বছর।
10টা মেয়ের সাথে সম্পর্ক ছিল 3 বছর। কি পরিমাণ টাকা দিতেন ওদেরকে?
জি, এটা নাইট হিসেবে টাকা দেওয়া হতো, আপনি যদি নাইট থাকেন তাহলে।
নাইটে কত টাকা দিত?
জি, আপনি ভিআইপি যেটা আছে ওখানে গেলে আপনার নাইটে দিতে হবে 3,000, 4,000, 5,000, এবং আপনি যদি নিম্ন নাইট থাকেন 1,000।
আচ্ছা, এরকম ভাবে টানা 3 বছর আপনি করেছেন। ওকে, এইভাবে আপনার টাকাগুলো ব্যয় হতো। মদের দিকে বা ড্রিঙ্কসের দিকে কোনো লোক ছিল আপনার?
জি না, আমি মদ
কখনো খাইনি, কোনো ড্রাগস নিতে
না, ওটা আমি গন্ধটা শুনি, কিন্তু গাঁজাটা যখন আমি কাজ করতাম ব্রিক ফিল্ডে তখন একটি ছেলে আমাকে খাওয়াই দেয়, তো খাওয়ার পর আমি বললাম যে হ্যাঁ জিনিসটা খুব সুন্দর, তখন অফার দিতে হলে বা ওয়েলকামটা দিতে হলে এটা গলাটা কণ্ঠটা ক্লিয়ার করতে হয়, তো গাঁজাটা খেলে গলাটা শুকনো থাকে আর কণ্ঠটা এরকম স্পিরিটে হয় যেটা আপনার সাথে আমি বলে মজা পাইনি, আপনি আমার সাথে তাল মিলাতে পারেননি,
আমার নিজের মনে
হচ্ছে, আমি এখানে কিছু একটা গোপন করছি যেটা ওই কোম্পানির নামটা বলতে পারিনি, ঠিক আছে, একটা কোম্পানি যে হোক ওই কোম্পানির নামটা বলে খুব সুন্দর মানে হেভি সুন্দর হয়,
মানে কোম্পানি এমন একটা কোম্পানির নাম ব্যবহার করতেন যেটা কোটি কোটি গ্রাহক আছে, আমরা কোম্পানির নামটা এখানে ব্যবহার করিনি, আসলে কোম্পানির এখানে কিছুই করার নেই, এবং আপনি যেসব এই এজেন্টদের কথা বলেছেন যাদের মাধ্যমে এখানে টাকা পাঠানো হয় তাদেরও কোনো ফল্ট নেই, আপনারা আসলে সুযোগ খুঁজে সেই সুযোগটাকে ব্যবহার করতেন, ঠিক আছে, আমরা বিশ্বাস করে নিচ্ছি এটা, কারণ আপনি এখানে এসেছেন এবং আপনি বলছেন আপনার গলাটাকে ভালো রাখার জন্য আপনি মাঝে মাঝে এটাও খেতেন,
গাঁজা খেতাম, ঠিক আছে, গাঁজা খেতাম আর অলরেডি আমি সিগারেট খাই, এখনো খাই, দিন 1 প্যাকেট 2 প্যাকেট, আর আমার একটি কথা যে এখন আমি যে সিস্টেম আছি যে আমাকে যদি সকালে একবেলা ভাত দিয়ে রাত 8টা পর্যন্ত সিগারেট টানতে দেয়, এটা আমার বাস্তব জীবনের কথা, আপনি যদি দেন কিবিরিয়া ভাই বলেন যে তুই সিগারেট খাবি, ভাত খাবি না, এর মধ্যে শুধু মাঝে মাঝে পানিটা খাবো আর কিছু লাগবে না,
মানে আপনি সিগারেটের উপর এরকম অ্যাডিক্ট হয়ে গিয়েছেন, কয় প্যাকেট সিগারেট যায় মানে আপনি কি পরিমাণ সিগারেট?
একটা ধরাবো,
একটা প্যাকেট খেতে থাকেন?
বর্তমানে 3 প্যাকেট সিগারেটের মতো খাই
প্রতিদিন,
প্রতিদিন।
কি সিগারেট খান আপনি?
জি, আমি বেশিরভাগ সিগারেট খাই হলো নিয়ে।
আচ্ছা, ওকে, এইভাবে আপনার টাকাগুলো ব্যয় হলো,
নষ্ট হয়েছে। সামনে আরো আছে, আরো কিছু বিপদ আসছিল আমার, সেভাবে নষ্ট হয়েছে।
বিপদগুলো আমি একটু জানতে চাই,
সেটা আমরা বলি। তো সাধারণ যে গ্রাহক আছে বা এখন যে আমার ভাই বোনেরা আছে এবিসি রেডিও এফএম 89.2 এ, আপনারা যে আমার কথাগুলো শুনতেছেন, আমি শাহলম বলতেছি, তো হয়তো বুঝতে পেরেছেন এইভাবে মানুষদের কাছ থেকে টাকা নেওয়া হয়। আমাদের এলাকায় বা আমাদের দেশে না, আমি কোথা থেকে কাজটা শিখেছি সেটাও না, আমি কোন এলাকা থেকে শিখেছি, ভারত বা পাকিস্তান সেটাও না, আমি ওই এলাকার নামগুলো বলতে চাই না। তো এই যে কর্মীগুলো আছে, এদিক থেকে 2000-এর অধিক কর্মী আছে এই কাজগুলো করে, এবং সর্বোচ্চ নিম্নে যে লোকগুলো আছে তার মধ্যে আমি একজন। এর উপরে হাইডের যে লোকগুলো আছে, ঠিক আছে, তারা প্রতি মাসে ইনকাম করে 5-10 লাখ টাকা, এবং তারা এরকম আছে যে 50-60 লাখ টাকা ইনকাম করেছে এক যুগে। তারা চলে গেছে সিঙ্গাপুর মার্কেটের জন্য, এবং এখন তারা চলে গেছে খুব বিজনেসে। তাদের বাড়িতে বিল্ডিং দুতলা একতলা, এবং তাদের পিছনে পালসার এবং হাঙ্গারি থাকে, কিন্তু আমাদের কিছুই হয়নি, বা আমরা এই টাকাগুলো কামাই করছি, কিছু করতে পারিনি। ঠিক আছে, তো
আপনি বলতে চাচ্ছেন, আমি একটু জানতে চাই, তাদের নাম জানতে চাচ্ছি না, তাদের ঠিকানা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি যে প্রোফাইল বললে, মানে একটা মানুষের প্রোফাইল অনেক বড় থাকে না, একটা মানুষ অনেক শিক্ষিত, অনেক অনেক নামি দামি বিজনেস করে, এই ধরনের মানুষও কি আপনাদের মতো এই পেশাতে?
জি জি, নামি দামি লোক আছে এখানে, যে বেশি টাকা কামাই করে তার রেট বেশি, এবং তার কাছে যে আমরাও ভিড়ি বেশি, যে আমাদের একটা পাঠি বোঝান লাগবে তাকে তো বুঝাই।
তার মানে আপনাদের একটা নিজস্ব নেটওয়ার্ক আছে?
জি জি, নিজস্ব একটা নেটওয়ার্ক আছে, তাকে দিয়ে বুঝে আমি ফোন করে দিলাম যে এত নাম্বারে তোমাকে ফোন দিবে, এটা আমার পার্টি, ঠিক আছে, পার্টিতে তুমি খুব সুন্দর করে বোঝাবে, বোঝানোর পর ঠিক আছে বলে দিবে যে আমি জিএম স্যার বলছি, এমন একটা নাম, তুমি বোঝানোর পর যে টাকাগুলো আনবে, ঠিক আছে, আনার পর আমাকে জানিয়ে বাস ওখান থেকে ফোন করে ও যা পারে আনে।
এদের মধ্যে কি কেউ টেরোরিস্ট, মানুষ খুন করে?
জি না জি না, এই যে একটা কথা খুব ভালো বলেছেন, যেটা আমি নিজেও বলতে চেয়েছিলাম, আপনারা ভাবতে পারেন যে এভাবেই টাকাটা আনে, এর পরে কোনো দ্বিতীয় কোনো সিস্টেম বা দ্বিতীয় কোনো ধাপ নেই। অনেকে আছে যে না তুমি এতগুলো টাকা দেবা, বা অনেকে ছেলে মেয়ে কিডন্যাপ করে নিয়ে যায়, এরকম কোনো প্রসেস বা এরকম কোনো সিস্টেম আমাদের এখানে নেই। ঠিক আছে, যেহেতু আমি সত্যি কথা বলতে এসেছি,
তার মানে শুধু টাকাটাই ইয়ে করা,
শুধু এটাই মানুষের সাথে প্রতারণা।
আপনাদের যেহেতু একটা নেটওয়ার্ক, একটা গ্রুপ আছে, আপনি বলছিলেন তো, একজন যখন বিপদে পড়ে, হ্যাঁ, ধরেন আপনাদের যে কোনো একজনকে জেলে করে দিল, তখন বাকি লোকগুলো কি করে?
বাকি লোকগুলো ওদের তালে ওরা থাকে, ওকে হেল্প করার কোনো কাজ নেই,
মানে নেটওয়ার্ক আপনারা সবাই সবাইকে জানছেন, কিন্তু কেউ কারো হেল্প করছেন না,
কেউ কারো হেল্প করছে না। তো এর মধ্যে আমি যে কথাগুলো বলি, আপনি হয়তো আমাকে জিজ্ঞেসছিলেন যেটা, আপনি এই কাজ করার ক্ষেত্রে আপনার কোনো বিপদ আছে কিনা?
জি
যে আমার বিপদ আছে। তো এই বিপদটা হলো কি, যে আমি একটি মামলায় পড়ে যাই, যে 15 লাখ টাকা আনে একটা মহিলার কাছ থেকে, তার নাম হলো দীপারানী বিশ্বাস।
দীপারানী বিশ্বাসের কাছ থেকে 15 লাখ টাকা নিয়েছে কি?
15 লাখ টাকা আনে, সে হলো একজন MBBS ডাক্তার, মাগুরা হসপিটাল সরকারি, ঠিক আছে, তার কাছ থেকে 15 লাখ টাকা আনে, আমাদের এলাকাভুক্ত যে ছেলেগুলো ছিল বাস গেনিয়ার লোক যেগুলো। তো দীপারানী বিশ্বাস যদি আমার কথাগুলো শুনে, ঠিক আছে, আমি দুঃখজনক বিষয়, তার কেসের জন্য আজ আমি ভুগতেছি।
আপনাকে কেন ফাঁসাতে চাইলো ডাক্তারটা?
যে বিশেষটা হলো কি, যে দীপারানী বিশ্বাসের কাছ থেকে টাকা আনে মোট, আমি জানতে পারি 8 জন লোকে, এই 8 জন লোকের ভিতরে সকলেই ওই দীপারানী বিশ্বাসকে বুঝাইতো বা কথা বলতো, হয়তো জিএম স্যার, হয়তো ম্যাডাম, হয়তো যেরকম ভাবে কথা বলতো। তো ওই দীপারানী বিশ্বাসের ওই 8 জনের যে টাকাগুলো আনছে 15 লাখ, ওই টাকা থেকে কিছু টাকা কম পড়ে গেছে একজনের ভাগে। তার কাছে ওই নাম্বারটা ছিল দীপারানী বিশ্বাসের, দীপারানী বিশ্বাসকে ফোন করে জানিয়ে দিয়েছে যে আপনার কাছ থেকে এতগুলো টাকা, ঠিক আছে, নেওয়া হয়েছে এমক এমক নাম 7 জনের। তারপরে নেওয়া হয়েছে পরে 7 জনের নামে সে একটা জিটি করে ফান্টিং একটা মামলা করে, করার পর পরেশ মেশা ওর ভিতরে 3 জন লোককে ধরে, ঠিক আছে, 3 জন লোককে ধরার পর ওকে লাঠি চার্জ করে, যেটাকে রিমান্ড করে, ওটাকে আর কি বিশেষ কথাগুলো বের করে যে তোর আরো কিছু লোক আসলে কিনা, সেগুলো থাকে। কিন্তু এরই মাঝে যে 3 জন লোককে নেয়, ওর মধ্যে একজন লোকের কাছে আমি 52,000 টাকা পাইতাম, যেটা আমি ধার দিয়েছিলাম আমার হ্যান্ড ক্যাশ টাকা, ওই আমার টাকা দিবে না বিধায় ও আমার নামটা আর কি খাতায় তুলে দিয়েছে।
দিস ইজ দ্য প্রসেস, এটাতে আপনি ফাইসা গেলেন?
জি, ফাইসা গেছি। তো আমি এখন দীপারানী বিশ্বাসকে বলতে চাই, বা তার এলাকা যদি কেউ শুনে থাকে, আসলে আমি তার টাকাটা খাইনি এবং তার টাকাটা আমি ভুক্তভোগী হইনি, এই টাকাটা ওরাই আনছে, ওরাই খাইছে, আর ওরা যারা টাকা টানছে ওরা আমাদের সাথে অনেক সিনিয়র, এবং এই কাজটা 2005 সাল থেকেই শুরু করছে ওরা,
ওকে,
আর আমি শুরু করছি 2009 সাল থেকে, তাহলে বুঝতে পারেন যে ওরা আমার কাছে কত অভিজ্ঞতা এবং কত সিনিয়র। তো আসলে আমি আপনার টাকাটা খাইনি, এর জন্য মামলা থেকে আমি খুব মানে কি টেনশন বোধ করি। তো হয়তো দেখেন আমার চেহারা এরকম আজকে, এর চেয়ে আরো বেশি ছিল, সুন্দর ছিল।
আপনি এখন দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। আপনি একটু বলেন আমাকে, সেটা হচ্ছে যে এই যে মামলাটা খেলেন, খাওয়ার পরে কি আপনাকে জেলে যেতে হয়েছে?
জি, আমি জেলে যাইনি, অতএব আমাকে ধরতেও আসেনি।
আমি 16 নম্বর আসামি।
কত সালে আপনার মামলাটি হয়েছে?
2012 সালে মামলা হয়েছে। ঠিক আছে, এখন আমাকে পালিয়ে থাকতে হয়। এই ঈদের পরে যে মামলাটা খাওয়ার পর আমি ঢাকা চলে আসি।
আপনি বিজনেসটা ইস্তফা যেটাকে বলে, মানে বিজনেসটা স্টপ করলেন কবে থেকে?
বিজনেসটা স্টপ করছি মামলাটা খাওয়ার পর। সম্পূর্ণ আমি নির্ভুল বুঝতে পারছি যে হয়তো এডসিও আমার জীবন আরো বড় ঝড় আসতে পারে, আমার জীবনটাকে নষ্ট করে দিবে। ঠিক আছে,
আমরা গল্পটা শুরু করেছিলাম এরকম একটা জায়গায় যে আপনার 20,000 টাকা দরকার ওই মেয়েটাকে বিয়ে করার জন্য। সেখান থেকে আমরা আপনার এই যে ব্যবসা, অবৈধ ব্যবসা, সেই ব্যবসাটার গল্পে আমরা এসেছিলাম। আমরা সংবাদের ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতি নেওয়ার পরে ওই যে 20,000 টাকার জন্য সেই এই জগতে চলে আসলো, সেই জগৎটার কি খবর সেটা আমরা জানবো, এবং একই সাথে ওর কাছ থেকে জানার চেষ্টা করবো যে আজকে কোন সাহসটা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে আজকে হ্যালো 920 তে এসে ওর জীবনের নোংরা অধ্যায়গুলো আজকে অকপটে স্বীকার করে গেছে। গল্পের কিন্তু ছোট্ট একটা পার্ট বাকি আছে, এবং একই সাথে আমি সবাইকে একটু অ্যাড্রেস করতে চাই। আমি আবারও বলছি যে বিরতির পরে কি ঘটবে সেটা কিন্তু আপনি জানেন না, সুতরাং গল্পের পুরোটুকু আশা করছি আপনারা শুনবেন। আমরা শাহ আলমের গল্প শুনছি, এবং গল্প শোনার ফাঁকে আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছিলাম আমাদের ফেসবুকের ঠিকানা হ্যালো 920 যারা পছন্দ করেন তারা প্রত্যেকেই ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফেসবুকের মেম্বার হয়ে যাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যান, যাওয়ার পরে লাইক দিন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 920 মেম্বার হয়ে যাবেন, শাহ আলমের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, এবং একই সাথে শাহ আলমকে নিয়ে ওখানে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন, আপনার যে মন্তব্য লিখতে পারেন এগুলো সবই শাহ আলমকে দিয়ে দেওয়া হবে প্রিন্ট করে। আর আমাদের একটি ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করুন, ফোন করার পর আপনার নাম, আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, তারপর বলুন আপনার কি বলার আছে, আমরা আপনার কথা অবশ্যই শুনব। এবং একই সাথে সবাইকে উদাত্ত আহ্বান জানাতে চাই, জীবনে যদি কখনো মনে হয় যে আপনি অনেক বড় একটা ভুল করছেন, একজন মানুষ যখন অপরাধ করে সে কিন্তু জেনে শুনেই অপরাধটা করছে, খুব কম অপরাধী পৃথিবীতে আছে যেগুলো জেনে শুনে হয় না। এছাড়া একজন খুনি কিন্তু জানেন যে সে খুন করছেন, খুন করাটা অপরাধ, একজন ভায়োলেন্সকারী কিন্তু জানেন যে ভায়োলেন্সটা এক ধরনের অপরাধ, তারপরে সে অপরাধটা করে যায়, পরিস্থিতির শিকার হয়ে করে, ইচ্ছে করে করে, বা যে কোনো ভাবেই হোক সে করে। এবং একটা কথা দেখবেন যে মাঝে মাঝে লেখা থাকে, বাসের পেছনে হোক, রিক্সার পেছনে হোক, পৃথিবীর সর্বোচ্চ আদালত হচ্ছে মানুষের বিবেক। সেই বিবেক যদি আপনাকে বলে যে আপনি অপরাধী, তাহলে যে শাস্তিটা আপনি পাবেন নিজে নিজের কাছ থেকে, তার চেয়ে বড় শাস্তি কিন্তু কোথাও নেই। সেই শাস্তির জায়গা থেকে হোক, সেই অনুভূতির জায়গা থেকে হোক, আপনার যদি ভুল স্বীকার করার কোনো জায়গা পৃথিবীতে না থেকে থাকে, তাহলে হ্যালো 920 আসুন। এসে আপনার যদি জীবনের কোনো একটা নোংরা অধ্যায়ের কারণে মনে হয় যে এই অধ্যায়টা স্বীকার করলে আপনার মনটা হালকা হবে, এই অধ্যায় থেকে হাজারো মানুষ, লাখো মানুষ আপনার কাছ থেকে শিখবে, সচেতন হবে, তাহলে আসুন হ্যালো 920 তরজা আপনার জন্য সবসময় খোলা। আপনি এখানে আসতে পারেন, আপনার জীবনের সেই নোংরা অধ্যায় থেকে আমরা অনেক কিছু শিখবো, আমরা সচেতন হব। 9115668, আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের ফোন নাম্বার। নাম এবং সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে বলে ঘটনাটি খুব ছোট করে বলতে হবে, এবং বলতে হবে আপনার সঙ্গে যোগাযোগ করতে। আর ফেসবুকের অ্যাড্রেসটি আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যান, লাইক করুন, লাইক করার সঙ্গে সঙ্গে আমাদের মেম্বার হন, এবং ইনবক্সে আপনার স্টোরি পাঠাতে পারেন আপনার সেল নাম্বার সহ। সংবাদের পরেই ফিরে আসছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আমরা শাহ আলমকে নিয়ে আবারও ফিরে এসেছি। আপনারা শুনছেন হ্যালো 8920, এবিসি রেডিও FM 89.2। কিবিয়া আপনার সঙ্গে আছে, এবং পুরো হ্যালো 920 টিম আপনার সঙ্গে রয়েছে। আর হ্যালো 920 হচ্ছে এবিসি রেডিওর কথা বলার প্ল্যাটফর্ম, যেখানে এসে লাখো মানুষ তার জীবনের গল্প বলেন, এবং সেই লাখো মানুষের মধ্য থেকে আমরা একজনকে নিয়ে আসি যিনি প্রতি সপ্তাহে তার জীবনের গল্প বলে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যান, অনেক কিছু সম্পর্কে সচেতন করে যান। আজকে শাহ আলম, সে কিন্তু ইচ্ছে করলে তার গল্পগুলো তার কাছে রাখতে পারত, তাকে কিন্তু সে কিন্তু এখানে এসে সেলিব্রিটি হওয়ার জন্য আসেনি। সে কিন্তু এখান থেকে লাখ লাখ টাকা পাবে না, যেভাবে লাখ লাখ টাকা আপনাদের কাছ থেকে কামিয়েছে, বরং তার ক্ষতিই হবে, কারণ কোনো কোনো মানুষ তাকে সহজভাবে নিতে পারবেন না। কিন্তু তার যে বোধের জায়গাটা, তার যে অনুভূতির জায়গাটা, তার যে অসম্ভব সুন্দর, একটা মানুষের মধ্যে ভালো মন্দ সবকিছুই থাকে, তার মধ্যে যে অসম্ভব সুন্দর একটা জায়গা আছে, সেই সুন্দর জায়গাটাকে বলেছে, ভাই ভুল যা করেছো করেছো, এবার স্বীকার করো, মাফ চাও, এবার বলো, সচেতন করো, অন্তত তোমার মতো আরো যে মানুষ রয়েছে সোসাইটিতে যারা এইভাবে টাকা পয়সাগুলো মানে একদম সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে, কারো হয়তো বা মাকে চিকিৎসা করবার টাকা, কারো হয়তো বা সন্তানকে স্কুলে পড়ানোর টাকা, কারো হয়তো বা বিয়ের টাকা, এই টাকাগুলো যেভাবে অন্যায়ভাবে হাতিয়ে নিচ্ছ, এই মানুষগুলোকে সচেতন করো যাতে এই মানুষগুলো এই ভুলগুলো না করে। ও যদি 40 লাখ টাকা হাতিয়ে নিয়ে অন্যায় করে থাকে, তাহলে আজকে হ্যালো 8920 তে এসে অন্তত 40 কোটি টাকা সেভ করে গেছে। আমি অন্তত বলতে পারি এইভাবে যে আরো 40 কোটি টাকা যেতে পারতো এই মানে এই রাস্তাতে অন্যায়ভাবে। যারা আজকে এখানে শুনছেন তারা অন্তত ওইভাবে ওই জায়গাটাতে সচেতন হবেন, সুতরাং ওই জিনিসটাকে আপনারা বড় করে দেখবেন। আর বারবারই বলি, পাপকে ঘৃণা করুন, পাপীকে না। আমরা শালমের গল্পে আবারও ফিরবো, শালমের শেষের জীবনটা বর্তমানে সে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে আমরা জানবো। তবে তার আগে বলে দিই, আপনি হ্যালো 8920 তে এসে আপনার জীবনের গল্প বলতে পারেন, অকপটে বলতে পারেন। আমাদের হ্যালো 8920 একটি নাম্বার রয়েছে 24 ঘন্টা, আপনাদেরকে যেটা একটু আগে বলছিলাম 9115668 অর্থাৎ 9115668। ফোন করবেন, আপনার নাম আপনার সেল নাম্বার স্পষ্ট করে বলে আপনার গল্পটা 2 মিনিটে বলে বলবেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা যোগাযোগ করব। আর আমাদের ফেসবুকে একটি পেজ রয়েছে হ্যালো 8920, যারা হ্যালো 8920 পছন্দ করেন তারা প্রত্যেকে ওখানে গিয়ে লাইক দিয়ে মেম্বার হওয়ার জন্য আমরা বলে থাকি, কারণ ওখান থেকে আপনি হ্যালো 8920 যাবতীয় সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। আমাদের হ্যালো 8920 মেম্বার পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। যাবেন ওখানে, যাওয়ার পরে আপনি লাইক দিন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম শাহলম, যে আপনি সেই 20,000 টাকার জন্য আপনি অন্যায় পথে গেলেন, তারপরে আপনার জীবনের সেই 4 বছরের ইতিহাস আমরা জানলাম।
জি জি।
আচ্ছা, আমরা তারপর ওই লাইফটার কি হলো?
জি, তারপরে আমি ওই সুমিকে বাস অফার দরকার তার বাসায় যাই, আমার পিতা মাতা যে বনায়ের সহ ভাই বেদার সহ এটা বলছিলাম। তখন ওখানে যে আমরা যাই, যাওয়ার পর আমাকে দেখে, দেখার পর বলে যে অনেকে বলে এত ছোট ছেলে বা অসম্পর্কে এই মেয়েটা রাখা সম্ভব না, অনেকেই বলে বা এরকম একটা কথা বলতে পারে, যেহেতু আমার বউ আমার চেয়ে খুব একটা এই ছিল, মোটা ছিল। তখন আর কি আমার সাথে সুমির সাথে কথা ছিল যে তুমি আমাকে কিছু টাকা দেবা, যেহেতু আমার কাছে এখন টাকা নেই, ঠিক আছে? তো বলছিল কত টাকা, আমি বলছিলাম তুমি কত দেবো, আমি বলছি 50,000 কয় না, তা বলছে টাকা দিব না, একখান কানের জিনিস আর একটি গলার চেন দিব, ঠিক আছে? আর হাতে আন্টি আছে, আমি বলছি না তোমাকে সর্বনিম্ন 30,000 টাকা দিতে হবে, ঠিক আছে? যেহেতু তুমি অনেকদিন গার্মেন্টসে কাজ করছো তো তোমার টাকা পয়সা আছে দিতে হবে। পরে বলছে আচ্ছা আসাপ নাইছেন। তখন ওখান থেকে এবার বিয়ে পড়ানো হয়ে যায় ওদিনকে রাত্রে, আমার এক বনায় ছিল, তো ছোটবেলা থেকে আমাকে অনেক ভালোবাসে, জানি না তিনি এটা শুনবে কিনা। তো উনি আর কি আমাকে বলছিল শালম চল আমরা ভাইকে যাই। তখন বলছিলাম এখানে আমার ভাই বোন পিতা আছে, সবাই আছে, আমার আব্বু আছে, বলছে যে ওরা থাক, ওদের বিপদ হলে সেটা আমি দেখবো, তুমি চলো পালাই যাই। তখন ও পালাই যায় না। যখন আমি সুমিকে বিয়ে করি, তখন বিয়ে করার পর কিছুক্ষণ পর আমার মাথার উপর থেকে যেন একটা পৃথিবীর যে ওজনটা তার চেয়ে বেশি বড় একটা ওজন আছে।
আপনি বিয়ে করলেন, তারপরে সুমিকে
করলাম, তখন আমি ভাবলাম যে এটা কি করলাম, আমি মনটাই অন্যরকমের হয়ে গেছে। তখন আমার ভাবনা আরো বেশি বেড়ে যায়, টাকা কোথায় আছে সেটা আমাকে আরো বেশি ফলো করতে হবে,
মানে টাকা আপনাকে আরো বেশি বেশি রোজগার করতে হবে।
টাকা আমি তখন তো রোজগার ওই 20,000 টাকার জন্য তো মানে কি সামথিং করতেই আছি, আর এদিকে আমার আরো বেশি করতে হবে। যে একটি নতুন বিয়ে করলে তাকে কি দেওয়াল না লাগে সেটা তো আপনারা ভালোভাবে জানেন, বা লিসেনাররাও জানবে, ABC 89.2 লিসেনাররাও জানবে। তো ওইভাবে অনেক কষ্ট করে মানে কি কাজ করতাম, টাকা কামাই করতাম, এরকম ভাবে আর কি আমার ওয়াইফ আমাকে মানে কি বিশ্বাস করতো না। সে ভাবতো যে আমি অনেক টাকা কামাই করি, যেরকম অন্যরা যেরকম করে আমি একই করি, কেননা আমার কথা হলো স্মার্ট বাট আমার ব্রেনটা হলো খুব ক্লিয়ার, আর বিশেষ করে যে আমি কথা বলতে পারি সুন্দর। আর মেয়েদেরকে বিশেষ করে যদি আমি এখন একটা মেয়ের সাথে যদি ইচ্ছা করি ওর সাথে আমি প্রেম করবো, তাহলে আপনাকে আমি সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে ওই মেয়ের কণ্ঠ থেকে আই লাভ ইউ শোনাবো এবং আমার ডাক আমার নাম ডাকবে শুধু। আমি যখন স্টুডিওতে আসি তখন আসার আগে আমাকে মেসেজ করছি যে তুমি 89.2 শুনবার রাতে 11:20 আমি অনুষ্ঠানটা করবো সরাসরি লাইভে। তখন আর ওই আমার ওয়াইফ বিশ্বাস করতো না যে টাকাটা কোথায় যেন রাখে, টাকাটা কোথায় রাখে।
আপনার ওয়াইফ জানতো যে আপনি এই কাজটা করেন?
কি ওয়াইফ করে জানতো,
আর কেউ জানতো না, শুধু ওয়াইফ
জানতো, আমার মা জানতো আর আমার পিতা জানতো, আমার ভাই বোনেরা জানতো, পরে জেনে গেছে, 1 মাস পরে জেনে গেছে। তো আমার পিতাকে আমি এখনো স্মরণ করতেছি, আসলে একটা টাকাও তিনি ভোগ করেনি। আর আমার পিতা এরকম বলে যে এই ছেলেকে আমি তেজপুত্র করে দিব, যে ছেলে বেশি আদর পায় সেই ছেলে বেশি হালা নিয়ে যায়, ও যে কাজগুলো করে মানুষের টাকায় না খায়, এটা তো হারাম টাকা, ওর জীবন নষ্ট করবে, সেই সাথে আমাকে জীবনও জড়াবে বা আমার আরেকটা ছেলের জীবন জড়াবে, তাহলে আমি তেজপুত্র করে দেবো। এরকম করার জন্য এলাকার মেম্বার ঠিক আছে চেয়ারম্যান পর্যন্ত ডাকছে, মেম্বার বলে যে সমস্যা নাই ওকে আমরা এই পথ থেকে সরাই আনবো, আমরা দেখবো। আর আমাকে বলতো ফাঁকে নে তুই এটা করিস না, ভালো হয়ে যা, তোর নামে মামলা আইছে, ঠিক আছে? চেয়ারম্যান বলতো তোমার নামে তো মামলা আইছে, তোমার বাপ এটা চায় না, তুমি এটা করো কেন, এটা বাদ দাও। তারপরেও মানে আমি করতাম, কারণ আমার টাকার প্রয়োজন এখন, কেননা জেনে আমার ফ্যামিলি চালাইতে হয়। তারপর আমি সুমিকে বিয়ে করার পর আনি, আনার পর প্রায় 6 মাস যাবৎ পর সুমির গর্ভে বাচ্চা হয়। পর একটা 7 মাসের গর্ভ থাকে, তো আব্বার সাথে পারিবারিক একটা দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হওয়ার পর আব্বা ওকে কি মানে যেটাকে ঝুড়ি বলে, আপনারা ঝুড়ি বলেন, আমরা বলি ওরা, মাটি কাটে, ওরা ফিকা লাগায়, পা পিছে লাগে। লাগার পর কি আমি বাসায় আসি, পর ওর সাথে মানে কথা বলে, আপনি আপনি যদি একজন মেহমান যান বাসায় তাহলে খুব সুন্দর আদর করবে, কিন্তু আমার সাথে যে ব্যবহার করে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তখন আমাকে তুই তুই করে গালাগালি শুরু করে, তোর মারছে যে সুমি যেটা আমার ওয়াইফ তুই তুই করে গালাগালি করে। তো গালাগালি করার পর আমি বলি যে কি হয়েছে, এক কথা দুই কথা আমি চলে যাবো। ওর আব্বার কাছে ফোন দিস, তো তোর আব্বু বলে যে তুই চলে আয়। তখন আমি আর কি বলছি তোমার চলে যেতে পারবা না, চলে যাবা যখন তো আমার যা কিছু আমার তোমার সাথে সেগুলো রেখে যায়। এগুলো আমি টানাহেচড়া করি, তো টানাহেচড়া করার পর আর কি ও সিঁড়ি থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর 1 মাস মানে আঘাত খায় পেটে, যেহেতু 7 মাসের গর্ভবতী। তারপরে ও অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে বাস ওর আব্বায় পুলিশ নিয়ে আসে। পুলিশ নিয়ে আসার পর আমাকে ধরায় দেয়। ধরাই দেওয়ার পর ওখান থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সারাই রাখে, 1 মাসের সময় নেয়। পরবর্তীতে ওই মামলাটা ঠিক আছে, 1 মাস পর আমার ওয়াইফ করে। করার পর আমাকে যে মামলাটা করে, নারী শিশু নির্যাতন 2000 সালের সংবিধান আইন ঠিক আছে 11 ঘ এই মামলাটা আমাকে করে।
আচ্ছা আচ্ছা।
তারই পরের দিন তো আমার শরীরটা খুব জ্বর ছিল। আমি ওই যে ব্রিক ফিল্টের কথা বললাম না, ওই ব্রিক ফিল্টের পাশে নদী আছে, নদীতে গোসল করে বাসায় গেছে। গিয়ে মা জ্বর দেখে বলছে তোমার যাওয়া লাগবে না কোথাও, তুমি আমার পাশে হয়ে থাকো। আমি বলছি না, আমার পাশে হয়ে থাকো না, আমার যে বেটা আছে আমি ওখানে শুয়ে থাকি। আমার ওয়াইফ আমাকে বিকেলে কথা বলছি বাস, তারপরে বলছি রাতে ফোন দিতে, রাত 10টা বাজে আমি ফোন দিছি, পিতা মাতা কেউ জানে না। তো ফোন দেওয়ার পর কথা বললাম যে তুমি কি করতেছো এখন, কোথায়, আজকে কি বাসায় শোবা, তোমার বাড়িতে কয়জন লোক আছে। আমি বলছি আমার আব্বু আর আছে, ঠিক আছে আব্বু আছে, আমি আছি, মা আছে। তো বললো যে তুমি এখন কোন রুমে শোবা, বললো তোমাকে নিজের রুমে শুয়েছো ওই রুমে শুবো, তুমি রাত্রে কোনো গেট লক করলে কেউ খুলবা না, তুমি রাত্রে কোথাও যাবা না, তুমি এখন ঘুমাবা, তোমার শরীরে কি কোনো জ্বর আসেনি? আমি বললাম না, তুমি জানলার পাশে শুয়েও, এরকম অনেক কথা বলছে। বাস রাত যখন 12টা বাজে তখন আর কি তদন্ত নিয়ে বাট পুলিশ এসে বলছে আমি কোন রুমে শুয়েছি, সব সরাসরি স্টেটমেন্ট। ওখানে পুলিশ এসে আমাকে বলতেছে শাহলম শাহলম, আমি বলছি আমার এক ফ্রেন্ড কণ্ঠ আছে, পরে বলে তুই বের হো। তো আমি প্রথম অবস্থায় ভয় পেয়ে গেছি যে হায় হায় কি রে ডাকাত নাকি, হয়তো আমরা এই কাজটা করি ভাবতে পারো অনেক টাকা, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই এখন, ডাকাত নাকি। পরবর্তীতে দেখি না পুলিশ, মানে সাহস নিয়ে বের হতে হয়। কিন্তু বিশেষ একটা কথা কি ভাই, যেটা লিসেনারদেরকে জানাই, আমি পৃথিবীতে যদি কোনো কিছুর ভয় পেয়ে থাকি একমাত্র পাই আল্লাহকে, আর দ্বিতীয় ভয় পাই শুধু পুলিশকে।
আপনার আরেকটা মারাত্মক ভয় জায়গা আছে, আপনি সেটা জানেন না, আমি আপনাকে একটু পরে জানাচ্ছি। তার আগে আমাকে একটু বলেন গল্পের একদম এন্ডিং এ আমরা চলে এসেছি।
জি জি,
সেটা হচ্ছে
ওই পুলিশকে দেখে আমার মনটা খুব হতাশ হয়ে যায়। আমার শুনলে ঘাম বেড়ে, আমাকে আর আমার আব্বুকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পর আমাদেরকে থানায় রাখে। থানায় রাখার পর এক রাত রাখার পর কোর্টে চালান করে। কোর্টে চালান করার পর আব্বু ওখানে কি বলবো, যেটা বলার মতো কিছু না। আমার আব্বুর সাথে যখন আমাকে নিয়ে যায়, তখন একসাথে হাত করা বেঁধে নিয়ে যায়, তখন আমার কাছে খুব খারাপ লাগে। এখন আমি উপলব্ধি করতে পারি ঠিক আছে, যেটা ওখানে আমার কি পরিস্থিতি হয়েছিল তখন খারাপ লাগে। বাট ওখানে নিয়ে যাওয়ার পর আব্বুকে যখন নিয়ে যায়, রাখার পর আব্বুর সাথে আমি কিন্তু ধূমপান করি, যেটা বলছি সিগারেট। আব্বু ধূমপান করে, তো আব্বুর হাতে সিগারেট আমাকে খাওয়াই দিত। তো সিগারেট খাওয়াই দিত, মাসে দেখে বলতো এটা কি হয় তোমার, আব্বুকে বলতো বা আমাকে বলতো তোমার কি হয়। আমি বলতাম আমার আব্বু, তখন অনেকে ধুমুক দিত যে তুমি তোমার আব্বুর হাত থেকে সিগারেট খাও। আমি বলছি কি এটা খাই যে কি কষ্ট সেটা বুঝবে না, আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে আর ভালোবাসে সে খায়, কিন্তু আমি তার কিছু দিতে পারিনি, ভালোবাসে আমি কোন। অনেকে আমাকে খারাপ মন্তব্য করতো, ওখানে বউ মারে এখানে কে চাইছো স্যান ত্যান এরকম বলতো। আবার অনেকে যারা বুঝতো মানে আমার কথাটা শুনতো, তখন তারা বলতো না ও এখানে আসে ঠিক আছে সম্পূর্ণ নির্ভুল, কারণ কি একটা লোক যখন বন্দিখানায় থাকে তখন সে কখনো মিথ্যা কথা বলে না। আর আমি বন্দিখানায় থেকে আছি, হয়তো আমার বউ এখন আমার ঘরে আছে, আমার কথাগুলো শুনবে, আমি একটা মিথ্যা কথা বলিনি। ওর একটা ফ্রেন্ড হারিয়ে গেছিল, কিন্তু ফ্রেন্ডটা যখন একটার বাসায় ঢুকছিল তখন আমি গলায় দেখছিলাম, ফ্রেন্ডটা ছিল 10 আনির, ওই ঘরে যাওয়ার পর গলায় ছিল, তারপর আর আমি দেখি নাই। আর আমাকে যে ধরাই দিছে আর যার ইঙ্গিতে মামলা করছে, তিনি আমার বড় ভাইয়ের বউ, তার সাথে আমাদের সাথে পুরনো একটা দ্বন্দ্ব ছিল, যেটা আমার আব্বু ওটা মাইনে নেয় নাই তার বউকে, সে ধরাই দিছে।
এই ছোট ছোট গল্পগুলো জানতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে, আমি একটু শর্ট করে আপনাকে কিছু কোশ্চেন করতে চাই পুরো গল্পটা শোনার পরে। প্রথম কথা হচ্ছে যে আপনি যে উদ্দেশ্যটা নিয়ে ওই মেয়েটার সাথে আপনি আগালেন বিয়েতে, সেই উদ্দেশ্যটা তো আপনার সফল হলো না এক অর্থে, কারণটা হচ্ছে আপনি শারীরিক সম্পর্কের কারণেই শুধুমাত্র তার সাথে জেদের বশবর্তী হয়ে আপনি কাজটা করেছেন। ওই জায়গাটা থেকে কি আপনি এখন সরে এসেছেন?
কোনটা
ওই যে প্রথম যে উদ্দেশ্যটা ছিল যে
আমি আপনি কারেক্টার কথা বলতে চাই, আমার বউ আমাকে অনেক অনেক ভালোবাসে, অনেক অনেক ভালোবাসে যেটা প্রকাশ করার মতো নাই, আর আমাকে অনেক অনেক দুঃখ দেয়, যে দুঃখতে হয়তো আমি একদিন ফিটিফিট ছেড়ে চলে যাবো।
কিরকম দুঃখতে?
যেরকম এর আগে একটা ঘটনা ঘটছিল, ও আমার কাছে নূপুর চাইতেছে, তো মানে আমার কাছে নূপুর চাই না, বলছে কি যে সুমায়ার জন্য, আমার মেয়ের নাম সুমায়া, আমি ওকে অনেক ভালোবাসি।
কত বছর বয়স?
জি ওর বয়স এখন 17 মাস।
17 মাস?
তো বলছে সুমায়ার আমার নূপুর বানাই দেব। কেন? আমি আমার মেয়েকে নূপুর বানাই দিব, ওকে নূপুর বানাই দিব, ওর ভবিষ্যতে কাজে লাগবে, তোমাকে বানাই দিবো কেন? বলে কি দিন আমার চেন হারাই গেছে, এরকম করে বানাই দিতে হবে, আমাকে না দেবো না, তুমি আমার কাছে চাই কোনো জিনিস নিতে পারবো না, তোমাকে আমি ইচ্ছাকৃত ভাবে বানাই দিবো। এই কথা বলে তারপর আর কি যন্ত্রণা লাগে, তারপরে ওইটা আমার কাছে আদায় করে নেয়। ইদানিং কিছুদিন আগে ও আমার মানে কি আমার বেশিরভাগ আমি আমার পিতা মাতারে খুব ভালো জানি, ভালোবাসি।
তো
আমরা 6 ভাই বোন, 2 বোন 4 ভাই, আমি সবার লাস্ট।
আচ্ছা, আপনি যে ব্যবসার সাথে আছেন এটা আপনার বউ তো জানতো? আপনার বউ থামানোর চেষ্টা করেছে?
বউ থামানোর জন্য চেষ্টা করেছে, অনেকবার বলছে যে তুমি এই কাজটা করো না, যে দেখো তোমার ঘরে একটা মেয়ে আছে, ও দেখো এটি করলে হয়তো ক্ষতি হতে পারে, আর ক্ষতি হতে পারে বা তোমার ক্ষতি হতে পারে, তুমি জীবনে আর কিছু করে দেখাইতে পারবা না, এরকম কথা বলতো আর কি বলে এখন।
এবার আপনাকে আমি যেটা বলছিলাম একটু আগে, আপনার অনেক বড় একটা ভয়ের জায়গা আছে, আপনি আপনার সন্তানকে কতটা লাভ করেন?
জি আমি আমার সন্তানকে লাভ করি যে আমি পৃথিবীতে থাকতে যেন আমার সন্তানের কোনো ক্ষতি আমি যেন চোখ না দেখি।
নোট অন দ্যাট পয়েন্ট, আমি আপনাকে এবার যে প্রশ্নটা করতে চাই, আপনি বলছিলেন একটু আগে আপনি আল্লাহকে সর্বোচ্চ ভয় পান, প্রত্যেকটা সৃষ্টি মানুষ যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারা প্রথমত সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহকে,
এর আগে
তারপর আপনি বলছিলেন পুলিশকে ভয় পান। আমি আপনাকে আরেকটা ভয়ের কথা জিজ্ঞেস করতে চাই, আপনার মেয়ের বয়স এখন 17 মাস।
জি জি।
আপনার মেয়ে যদি কোনোদিন বুঝ হওয়ার পরে ধরেন 5-7 বছর বয়স হয়েছে, তাদের সহপাঠীদের দ্বারা শোনার পরে যে ধরেন আপনাকে কেউ বাটপার বলেছে, কেউ চোর বলেছে, এরকম শোনার পরে এসে যদি আপনাকে যদি জিজ্ঞেস করে আব্বু তুমি নাকি বাটপার, তুমি নাকি চোর, আপনার কেমন লাগবে এই মুহূর্তে?
জি এটা আমাদের এলাকায় সম্ভবত বলবে না, আর আমাদের এলাকায় যে আমি যে জায়গায় থাকতাম বা আমাদের এলাকায় এটা কেউ জানেই না, শুধু জানে যে আমার নামে একটা মামলা আছে।
আপনার পরিবারের যে কোনো মেম্বার থেকে যে কোনো ভাবে হোক লিক হলো, যদি হতেই পারে?
জি হতে পারে, হতে পারলে সম্ভবত এটা তো এরপর থেকে আর আমি কাজটা করব না, আমি এই জন্য আসছি। আর বিশেষ কথা হলো কি যে আমার ওয়াইফ আমাকে জ্বালায়, মানে কি ওর সাথে আমি কোনো বিষয়ে কথা বলতে পারি না, যেটা হলো যে ওর সাথে মানে কি একের অধিক কোনো কথা বলা যাবে না, আর বিশেষ করে যে ওর সাথে মানে কি অন্য ধরনের একটা ভালোবাসা আছে সেটা হবে না। যেরকম আমি আপনাকে বলি, হয়তো আপনার শারীরিক এখন সমস্যাটা আছে, আপনার মাথা ব্যথা, আপনার জ্বর, আপনার বউকে বললেন যে ওয়াইফকে বললেন যে তুমি আমার গতটা টিপে দাও, না আমার এখন ঘুমাইছে আমি এটা পারবো না, তোমারটা তুমি করে নাও, বাস তোমার যা লোক আছে তাকে ডাকিয়ে দাও। আর বিশেষ করে যে আমার বেশি খারাপ লাগে যে আমার ওয়াইফের প্রতি যে এখন আমাকে কষ্ট দেয়, আমি এখন এই জায়গা থেকে বলে যাইতেছি হয়তো সে শুনবে ঘটনাটা, আমার এর পরবর্তী কোনো কষ্ট পাইলে হয়তো আমার পিতা মাতার মুখ আর দেখা হবে না, আমি চলে যাবো অন্য একটা জগতে যেখানে আমার কেউ থাকবে না, যেখানে আমার দাদা দাদি নানি সবাই চলে গেছে ওখানে চলে যাবো।
আমি আপনাকে একটু একটু কথা বলতে চাই শাহ আলম, সেটা হচ্ছে যে একটু ইমোশনাল প্রথম পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে আপনার মেয়ের ব্যাপারে, আপনার এখন একটা ফিউচার আছে আপনার মেয়ে, আপনার অনেক আদরের জায়গা, আপনার আপনি যেভাবেই শুরু করেন না কেন আপনার ওয়াইফের সাথে অনেক সুন্দর একটা জায়গা হচ্ছে আপনার মেয়ে। প্রথম কথা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় কষ্টের জায়গা হবে সেটা যদি আপনার মেয়ে আপনাকে ঘৃণা করা শুরু করে, এবং সে যেন কোনোদিন আপনাকে ঘৃণা না করতে পারে, সেই জন্য এই মুহূর্ত থেকে আপনি যেটা করেছেন অলরেডি শুরু করে দিয়েছেন যে আপনি আর এই ভুল পথে আপনি আর পা বাড়াবেন না, এবং সেটার জন্য আপনি সেই জায়গাটা থেকে আপনি অনেক ভালো একটা লাইফ লিড করবেন, আপনি সেই চেষ্টাটা অব্যাহত অবশ্যই রাখবেন। আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে আমি যে প্রশ্নটা আপনাকে এখন করতে চাই, আপনি তো 4 বছর করেছেন এই এই ব্যবসায় যেভাবেই হোক করেছেন, টাকার প্রয়োজনে হোক, অর্থের প্রয়োজনে হোক, নিজের বিলাসিতা জীবনের জন্য হোক, আপনি কোন উপলব্ধি থেকে এটা বাদ দিলেন?
আমি এটা কোন উপলব্ধিতে বাদ দিয়েছি, আপনারা হয়তো শুনেছেন যে নামগুলো আমি বলবো, আপনার চন্দ্রপাড়া দরবার শরীফের নাম শুনেছেন আপনি?
না আমি শুনিনি কখনো।
জি আপনি শুনেনি, ঢাকা যে কোনো সিটিতে যে কোনো প্রান্তে আছে দেখবেন সাইনবোর্ড, এই যে কয়েকদিন আগে উরস গেল, তো আরেকটা ছিল যেখানে ওই জায়গায় আমি যাই, ওখানে আমি মুরিদ না, আমি মুরিদ হয়েছি ঠিক আছে, এটা হলো কুমিল্লা চান্দিনা বক্সির মাজারে, তো আমি আমার বাবা জানের সাথে আরো অনেক আগে মুরিদ হয়েছি, তিনি আমাকে 1 বছর পর দেখেছিল, 1 বছর পর দেখার পর তিনি আমাকে বলছিল কি শাহ আলম কেমন আছো, বলছিলাম যে ভালো আছে, তখন আমার মাথায় এরকম একটা কাজ করলো হঠাৎ করে যে আমার 1 বছর পর কিভাবে আমার নামটা জানলো, ওখানে আমার কোনো জাকের বাইরে ছিল না, ই ছিল না, আমি বাড়িতে কেবল যাইয়া তাকে একা পাইছি, আর আমি কারোর কাছে বইলেও যাইনি যে আমি ওখানে যাইতেছি, ওই থেকেই আমি তাকে অনেক বিশ্বাস করি। তখন তিনি আমাকে একথাটা বলছো যে তুমি যে কাজ করো বাজানে একা ছেড়ে দাও,
তুমি আমার কাছে নিছো, আমার কাছ থেকে কিছু শিখো, এক কাজ ছেড়ে দাও, এই কাজ তোমার ভালো হবে না। আর বিশেষ কথা হলো কি, তার ফেসটা যখন আমি দেখি তখন আমি এই কাজ ওই সময়ের জন্য বিরত থাকে আমার অনেকক্ষণ পর্যন্ত, যখন আমি ভুলে যাই তখন আবার এই কাজটা করি। আর পিতার দিক দিয়ে বলি, পিতা আমাকে তেজপুত্র করতে চায়, ঠিক আছে, আরো অনেক খারাপ লাগে এই কথাগুলো শুনে আমার, যে বাবা যান তার কথাগুলো শুনে বা আমার পিতার কথাগুলো শুনে আমার খুব কষ্ট লাগে। আর আমি যে মানুষের টাকাগুলো আনছি, আমি আনছি ঠিক আছে, আমি যে টাকাগুলো আনছি তার চেয়ে শত শত গুণ টাকা মানুষে আনছি, আরো সামনে আনবে যারা কল একতে কলম ভাঙ্গে, সেই ছেলেরা যে আমার চেয়ে কত সুন্দর করে কথা বলে, ভাই আপনি যদি শুনতেন তাহলে আপনি বলতেন যে না এটা কি। আর এদের কথা যে শিক্ষিত লোকগুলো পাগল হয়ে যায় সেটা একটা কি, আমি এটা তো ভাঙটাই সবকিছু বললাম, তাই না?
আমি সেই জায়গাটা থেকে একটু লিঙ্ক করতে চাই যে ও যে অপরাধটা করেছে সেটা সে স্বীকার করেছে এখানে এসে, এবং এটা বলেছে যে আমি জীবনে কখনো করবো না, কিন্তু আপনাদের অনেক বড় একটা উপকার সে করে দিয়ে গেছে। সেই উপকারটা হচ্ছে যারা এইভাবে ভুলে ভুল পথে পা বাড়ান তারা যেন আজকের অনুষ্ঠানটা শোনার পর আর সেই ভুল পথে পা না বাড়ান। এবং আমরা যতদূর জানি কোনো টেলি কোম্পানি থেকে বা কোনো সংস্থা থেকে আপনি লাখ লাখ টাকা পুরস্কার পাবেন আর আপনাকে বলবে বিষয়টা গোপন রাখেন, আপনি ভাবে করেন, এই ধরনের কোনো বিজ্ঞাপন কোনো টেলি কোম্পানি কখনোই দেয়নি, কোনোভাবেই পার্সোনালি করবে না। সুতরাং বোকা হবেন না, আর বোকা হলে বোকার স্বর্গ তো জানেনি কিরকম হয় সেটা আজকে নিজের চোখে দেখলেন। আমি এবার বলতে চাই যে আপনি হ্যালো 8920 তে কেন আসলেন?
জি, আমি হ্যালো 8920 তে আসছি এটার জন্য যে অনেক অসহায় দরিদ্র আছে তাদেরকে আমি এটা স্মরণ করাইতে চাই বা তাদেরকে একটু সহযোগিতা করতে চাইছিলাম, যেটা আমি আজকে করে দিয়ে গেলাম, যে তারা বিষয়টা জানতে পারলো। আর একটা জিনিস আছে যে আমি যে ভালো হব, এ ভালো হতে হলে আমার একটা কর্মের প্রয়োজন, এটা যে কোনোই হোক একটা কর্ম হলে দেখা যাইতেছে যে আমি কর্মতে বিজি থাকলে তার আমি এই কাজটা করতে পারবো না, বাট আমার এখন খুবই সিরিয়াসলি এটা প্রয়োজন।
আপনি কি করেন এখন?
জি, আমি এখন কয়েকদিন ভাটায় কাজ করছিলাম, সে আগের কাছে করতে পারি,
ইটের ভাটায়। আপনি কি করেন?
ইটের ভাটায় কাজ করছিলাম কয়েকদিন, মানে ইট ভ্যানে লোড করতাম, ই করতাম, আবার কয়েকদিন রাজমিস্ত্রি কাজ করছি এর মাঝে। আর যেখানে দেখছি যে এখন আর এই পুষায় না, তখন আবার আমি কয়েকদিন আগে অফার দিছি, অফার দিয়ে মানে 15 দিন আগে অফার দিয়ে এক মহিলার কাছ থেকে 10,000 টাকা আনছি, আর এক মহিলার কাছ থেকে 3,000, আর 2 দিন আগে একটা ছেলের কাছে 350 টাকা আনছি।
তার মানে আপনি এখনো পুরোপুরি সরেননি এই জায়গাটা?
সরেনি, কিন্তু সরার মতো সিস্টেম না, প্রয়োজন হয়, টাকা যখন হাতে না থাকে তখন এটা হয়, কিন্তু আমি যদি এটা কর্মতে বিজি থাকি তখন এটা আমি করতে পারবো না।
নেসেসিটি নোজ নো ল। আমি আপনাকে কিছু কোনো উপদেশ দিব না, শুধু একটা কথা আপনাকে বলবো, আপনি কায়িক পরিশ্রম করে যে 100 টাকা ইট ভাটাদের অধিকার করেন সেটার যে পবিত্রতা, আর আপনি এই ধোকাবাজি করে ধান্দাবাজি করে আপনি যেটা করেন সেখানে যে লাখ টাকা রোজগার করেন সেটার যে ধ্বংসাত্মক ব্যাপার সেটা যে কত ভয়াবহ হতে পারে আপনি নিশ্চয়ই সেটা জানেন। আমি শুধু একটা কথা আপনাকে বলতে চাই, রিকোয়েস্ট করতে চাই অন বিহাফ অফ মাই লিসনার্স, যারা এখানে লাখ লাখ মানুষ আপনি শুনছেন, ইউ ক্যান্ট ইমাজিন, দেশ দেশের বাইরে থেকে সব জায়গা থেকে মানুষজন শুনছে, তারা প্রত্যেকে যদি 1 টাকা করেও আপনাকে দেয় আপনি 20 টাকার মালিক হয়ে যাবেন। কিন্তু 20 টাকার মালিক হলেও যে আপনার স্বভাবটা পাল্টাবে সেটা কিন্তু না, প্রথম কথা হচ্ছে আপনাকে স্বভাব পাল্টাতে হবে, এবং সেটা কষ্টের মধ্যে থেকে আপনাকে পাল্টাতে হবে। আপনি যদি এটা দোহাই দেন যে আমাকে কেউ কাজ দিয়ে দিলে আমি ভালো হয়ে যাবো, এটা একদমই বোগাস একটা কথা। প্রথম কথা হচ্ছে আমাকে একটু শেষ করতে দেন, আপনি বলার জন্য মুখিয়ে আসেন, আপনি প্লিজ আপনি যত কষ্টে থাকেন না কেন এর চেয়ে ভিক্ষা করে খাওয়াটা অনেক ভালো।
জি,
এটা তো আপনি স্বীকার করেন যে এর চেয়ে মানে আপনি ভিক্ষা করে যারা খায় তারাও আপনার চেয়ে রেসপেক্টেবল।
জি,
টু বি অনেস্ট। সো আপনি শুধু আপনার মেয়ের কথাটা চিন্তা করেন, আল্লাহ কিন্তু আপনার সঙ্গে একটা জ্বলন্ত উদাহরণ দিয়ে দিয়েছে, আপনার কোনো মানুষের প্রতি যদি দায়িত্ব না থাকে আপনার মেয়েটার প্রতি আছে, ওই মেয়ে বড় হওয়ার পরে তাকে যদি কেউ বলে আপনার পাড়া প্রতিবেশী যে তোর বাবা তো চুরি করে লোকজনের কাছ থেকে টাকা খায়, তুই চুরি করা সেই বাবার সন্তান, ওর কিন্তু কোনো দোষ নাই, আপনি তাকে পৃথিবীতে নিয়ে আসছেন। আপনি এভাবে একটু চিন্তা করেন এই অ্যাঙ্গেল থেকে, আপনি যে লোকের দ্বারা অনুপ্রাণিত হয়ে আজকে কিছুটা দিনের জন্য ভালো থাকেন সে লোকের কাছে বেশি বেশি যান, আমরা বলছি না সেটা ভালো না মন্দ, আপনি ভালো থাকতেছেন এটাই বড় কথা, আপনি সে লোকের কাছে বেশি বেশি যান, তার কাছ থেকে বেশি বেশি তালিম নেন, এবং আপনি প্লিজ আমি আমাকে মাফ করবেন প্রিয় শ্রোতা, আমরা কোনো অ্যাডভাইস দিই না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওর বন্ধু হিসেবে ওকে কিছু কথা বলা দরকার। আপনি যে অন্যায় জায়গাটা আছেন এখন এই মুহূর্তে, আপনি যদি বলেন যে আমাকে 1 লাখ টাকা দিলে বা 1 টাকা দিলে আমি জায়গা থেকে সরে আসবো, ভাই আপনি 20 টাকা দিলে 20 টাকা খরচ করে ফেলবেন, আপনি 20 লাখ টাকা রোজের করে চালানো বসেও জমাতে পারেন নাই, তাই তো? সুতরাং ওইটা কোনো দোহাই হতে পারে না। আপনি যদি 2 বেলা নাও খেয়ে থাকেন, আপনি প্রতিজ্ঞা করেন যে আজকের পর থেকে আপনি এই ধরনের রাস্তায় যাবেন না, তাহলে কিন্তু আপনার হ্যালো 8920 তে আসা সার্থক। আর নাহলে আপনি সে বলে গেলেন তাহলে তো আপনি সংশোধন হলেন না, আমার তো কিছু কোনো লাভ হলো না। আপনি 1 টাকা রোজগার না করলে আপনি ভিক্ষা করে খাইলেও আপনার ওই পথটা এই পথের চাইতে অনেক অনেক ভালো, কারণ আপনি একবার চিন্তা করে দেখেন তো, একটা ছেলে পরিবারের একটা ছেলে 5,000 টাকা 10,000 টাকা কোনো রকম ভাবে মাটা তার ম্যানেজ করেছে, হয়তো বা কোনো একটা ট্রিটমেন্টের জন্য অথবা স্কুলে ভর্তি করানোর জন্য অথবা কোনো একটা, ওই টাকাটা সে লোভে পড়ে,
এই যে বুঝে আসছেন এই বুঝের থেকে
আমার ভুল বুঝতে পেরেছি, সেজন্য আর আমি সকল লোকদেরকে আজকে বাঁচিয়ে দিয়ে গেলাম। আর একটা কথা যেটা, আমি যদি আমার ওই যে ফ্রেন্ড সার্কুলার লোকগুলো আছে ওদের সাথে আমি থাকি, তাহলে আজীবন আমার এই কাজটা করতে হবে।
আপনি বের হয়ে আছেন?
জি, এটাই আমি চাচ্ছি যে আমার একটা কর্মের দরকার যেখানে আমার কোন ফ্রেন্ড সার্কুলের সাথে মিলা যাবে না, বা আমি ওখানে কাজ করব ওখানেই থাকবো, ঠিক আছে, মানে দেশের থেকে আলাদা।
আমি আপনাকে সেই কর্মের জায়গাটা একটা কথা বলতে চাই, আপনি কর্ম পাওয়ার আগে নিজেকে সংশোধন করেন। আপনি দিনে দুই বেলা যদি নাও খেয়ে থাকেন শাহ আলম, আপনি দুই বেলা যদি কাজের বিনিময়ে আপনি যদি এক বেলা খাইতে হয় আপনার, আপনি এক বেলা খাবেন, খাওয়ার পরে বাকি দুই বেলা না খেয়ে থাকবেন, আপনি কষ্ট পাবেন এবং আপনার যখন মনে হবে যে আপনি জায়গা থেকে বের হতে পেরেছেন, ওভারঅল উপর যদি বিশ্বাস থাকেন আপনার কাজ জিতে যাবে, আপনার কাজ আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি কাজের দোহাই দিয়ে বলেন না যে আপনি পেশাতে এখনো থাকবেন।
আরেকটা কথা আপনাকে বলতেছি, জীবন অনেক টাকা নষ্ট করছে অনেক ফিলে, অনেক টাকা নাচছি, আর টাকার প্রতি কোনো লোভ নাই আমার, কিন্তু আমি যে একটা কাজ চাচ্ছি কেন, এটার কিন্তু পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা এটাই যে আমার ফ্যামিলিতে কোনো জঞ্জাল যেন আর সৃষ্টি না হয়, যেটা হাঙ্গামা যেটাকে বলা হয়। তো আমি যদি দেখেন মাসে 10,000 টাকা আমি বেতন পাই একটা কাজে, 5,000 টাকা যদি আমার ফ্যামিলি থেকে পাঠাই, তাহলে 5,000 টাকা আমার খরচ আছে। তাহলে নিশ্চয়ই আমার ওয়াইফ ভাববে যে ও 5,000 টাকা খরচ করছে যেটা আমার কাজের জন্য লাগতেছে, আর আমাকে পাঠাছে এই কয়টাকা, তাহলে ওই কয়টা থেকে চলতে পারবে, আমি এই কয়টা থেকে চলতে পারবো এটার জন্য। আর আমি যদি এখন এই কাজটাও করি, তাহলে আমার ওয়াইফ ভাববে যে ও আসলে অনেক টাকা ইনকাম করে 10 জনের মতো, তাহলে সমস্যা যেন টাকাটা কোথায় যেন লুকায়।
তার মানে আপনার ওয়াইফ চায় যে তুমি যদি যেহেতু 20 টাকা রোজগার করতেছো, সব টাকা আমাকে দাও, তাই তো?
না, তুমি আমাকে বইলে রাখো, কোথায় রাখো, আমি তো কোথাও রাখি না। ওর কথা হলো তুমি আমাকে বিশ্বাস করো, বইলে রাখো।
এক ধরনের সাপোর্ট কিন্তু সে করছে, সে বলছে ব্যবসা করো না। আবার আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে টাকার প্রতি যে এক ধরনের দৈন্যতা থেকে টাকার প্রতি যে এক ধরনের মোহ, সেটাও কিন্তু সে জানতে চাচ্ছে যে আপনি কত, যেহেতু অনেক টাকা ওরা মনে করছে যে অনেক টাকা আপনি রোজগার করেন এবং সেটা তাকে জানাই আপনি রাখেন যে আমি 1,00,000 টাকা পেয়েছি।
টাকাগুলো 40,00,000 টাকাগুলো মামলায় খোয়াইছি বেশিরভাগ, যেটা মামলায় নষ্ট করছি, আর ওইভাবে তো নষ্ট করছি বললাম। আর বিশেষ করে ও যখন আমার কাছে ছিল না প্রায় 6 মাসের মতো, তখন আমি অনেকই পুরো একটা ফ্রি ছিলাম।
আমরা গল্পটা এখানেই শেষ করতে চাই এবং শেষ করার আগে আমি আমি আমার শ্রোতাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই। ওর জীবনটা এখন একটা গোলমেলে অবস্থার মধ্যে আছে, কিন্তু ওর একটা বোধোদয় হয়েছে, সেই বোধোদয়টাকে আমরা পুঁজি করে সামনে ওর একটা সুন্দর দিনের স্বপ্ন দেখতে পারি। এই জায়গাটায় ও যেটা অ্যাড্রেস করেছে যে ওর একটা চাকরি দরকার, সেই জায়গাটায় যদি আপনারা কেউ হেল্প করতে চান, আমরা সেই জন্য আপনাকে অবশ্যই মোস্ট ওয়েলকাম জানাবো। কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা ফিল করেছি, ওর চাকরি হোক বা না হোক, আত্মশুদ্ধির যে জায়গাটা, সেটা ওর কঠিন জায়গা থেকেই মোকাবেলা করেই সেটা থেকে বের হয়ে আসতে হবে, এবং সেই শক্তিটা যেন সবসময় ওর পাশে থাকে এবং সেই শক্তিটা যেন ও পায়, সেজন্য আমাদের অবশ্যই শুভকামনা থাকবে Hello8920 থেকে। আজকে Hello8920-তে শাহ আলম যে সাহসিকতা দেখিয়েছে, সেই সাহসিকতা তার বিন্দুমাত্র উপকার করবে না। যে উপকারটা করেছে সেই উপকারটা হচ্ছে আপনাদের লাখো মানুষের, যারা ফেসবুকে ওকে এতক্ষণ ধরে গালি দিয়েছেন, যারা ফেসবুকে ওকে এতক্ষণ ধরে ভৎসনা করেছেন, তাদেরকে আমি বলতে চাই আপনার মধ্যেও অনেক অনেক বা আপনাদের মধ্যেও অনেক অনেক বোকা ছিল, সেই বোকারা হয়তো লাখ টাকা খোয়াতো আজকে যদি শাহ আলম এখানে না আসতো। সুতরাং ওকে গালি দিয়ে নিজেকে বোকা সাজাবেন না। আমরা Hello8920-তে শাহ আলমের গল্প এখানে শেষ করছি, কিন্তু Hello8920 শেষ হচ্ছে না, Hello8920 চলবে রাত 2টা পর্যন্ত। এবং গল্পের শেষে আমরা আবারও সেই কথাটি মনে করিয়ে দিতে চাই, তোমার মনের কথা, তোমার জীবনের কথা বলার জায়গা হচ্ছে Hello8920। সিলেবাসের বাইরে যে কোনো ঘটনা তুমি যদি ভুলও স্বীকার করতে চাও, তোমার জায়গাটা হচ্ছে Hello8920। পৃথিবীর কোথাও যদি বলার জায়গা না থাকে, তোমার জায়গা হচ্ছে Hello8920। তুমি আসো, বলো, আমরা কিছুই হয়তো করতে পারবো না, তোমার কথা শুনে লাখো মানুষ সচেতন হবে, তোমার কথা শুনে লাখো মানুষ তোমার জন্য দোয়া করবে। এবং আর যদি কিছু নাই করতে পারি, খুব মনোযোগ দিয়ে শ্রদ্ধা ভরে তোমার কথাগুলো আমরা শুনবো, তোমাকে একটু হালকা হওয়ার সুযোগ দেবো। প্লিজ কাম। হ্যাঁ, আমরা বলছি, এবং আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668 9115668। ফোন করুন, ফোনের নিয়মগুলো অনুসরণ করুন এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন। আর আমাদের ফেসবুকের ঠিকানাটি আমি আরেকবার মনে করে দিচ্ছি, ওখানে চাইলে আপনি শাহ আলমের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/Hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি Hello8920 মেম্বার হয়ে যাবেন এবং Hello8920 যাবতীয় সুবিধা আপনি ওখান থেকে নিতে পারবেন। একটু বডি ফিরছি, সাথেই থাকুন। Come on. 1920 আমি দুই একটা কমেন্টস একটু পড়ছি এই গানের মাঝখানে খুব অল্প করে। রবিউল হক রবি হাসান লিখেছে, কিবরিয়া ভাই আমি নোয়াখালীর চাটখিলে থাকি, ওখানে রেডিও শুনতে পারি না। আমি জীবনের গল্প এতদিন 20টা পার্ট ডাউনলোড করে শুনেছি, বাট সরাসরি আজকে ফার্স্ট শুনছি, যদি পারেন আমার কমেন্টে পড়বেন। আপনাকে ধন্যবাদ যারা কষ্ট করে এই মুহূর্তে শুনছেন এবং এরকম শুনে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনার এই প্রিয় স্টেশনটির সঙ্গে, প্রিয় অনুষ্ঠানটির সঙ্গে থাকবার জন্য। জামাল আহমেদ লিখেছেন, শাহলম ভাই ইউ আর জিনিয়াস ম্যান, এবং আরো অনেকেই লিখেছে এরকম। যেমন জহি খান লিখেছে, আমার কাকা এমন প্রতারণার শিকার হয়েছেন, সেটা ছিল জিনের কল। আমরা নোয়াখালী থেকে রংপুর গেলাম, ওখানে গিয়ে আমাদের 3 মন মিষ্টি, 36,000 টাকা এবং একটি মোবাইল হারাতে হয়েছে। নীল আকাশ লিখেছে, আমি সেমিস্টার ড্রপ দিয়ে টাকা দিয়েছি, পারলে টাকাগুলোকে পাঠিয়ে দিন, বিকাশে এসে কল করিস বা তুতুকারি করেছে, এরকম এরকম অনেক অনেক ঘটনা যারা আজকে এখানে লিখেছেন যে ফেসবুকে তারা নিজেরাও এরকম প্রতারণার শিকার হয়েছেন। যারা শিকার হননি তাদের জন্য অনেক বড় একটা উপকার করে দিয়ে গেছে শাহলম। সেই শাহলম নিজেই বলে গেছে যে আমার কিন্তু কোনো কিছু পাওয়ার নেই এখানে, আমি শুধুমাত্র এসে শিকার করে গিয়েছি, এবং সেই শিকারে যাতে আর কেউ না পড়েন সেটা কিন্তু তিনি বলে গিয়েছেন। আব্দুল্লাহ মামুন লিখেছেন, নাহিদ ইসলাম লিখেছেন, নজরুল ইসলাম নিলয় লিখেছেন, এরকম আর অসংখ্য অসংখ্য মানুষ লিখেছেন। যেমন নিলয় লিখেছে যে এটা সত্য, শাহলম ভাইয়া সত্যিকারের অপরাধী, এই অপরাধের ক্ষমা হবে কিনা তা আমরা জানি না, বাট তার দেওয়া মূল্যবান তথ্যগুলোর প্রেক্ষিতে উপকৃত হবে লাখো লাখো মানুষ। শাহলম ভাইয়ার সৎ সাহসের জন্য আমার পক্ষ থেকে জানাই লাখো শ্রদ্ধা। আমরাও সেই শ্রদ্ধাটুকু রেখে শাহলমের পাঠটা শেষ করছি, একটু পরই ফিরে আসছি। আপনিও আসতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। হ্যালো 8920, আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বুধবারের রাত হচ্ছে হ্যালো 8920 এর রাত, আর হ্যালো 8920 মানেই হচ্ছে আপনার জীবনের গল্প। আর সেই জীবনের গল্প হতে পারে যে কোনো বিষয় নিয়ে, সেটা হোক ভালোবাসা, সেটা হোক আনন্দে, সেটা হোক বেদনা, সেটা হোক কষ্টের, যে কোনো বিষয় নিয়ে। যেমন আজকে আজকে যেটা হলো যে শাহলম তার জীবনের গল্পে যেটা যেগুলো বলে গেলেন, সেখানে আপনি ভালোবাসা যেমন খুঁজে পেলেন, এক ধরনের হটকারিতা খুঁজে পেলেন, সবকিছুর মধ্যে আপনি যেটা শিখলেন, যেটাতে সচেতন হলেন, ওই জায়গাটুকুই হচ্ছে হ্যালো 8920 সার্থকতা। আমরা এমন সব গল্প প্রচার করে থাকি, জীবনের গল্প, যেখান থেকে আপনি আপনার সামনের পথ চলা, আপনার অতীত জীবন বা বর্তমান জীবন সবকিছু মিলিয়ে আপনি কিছুটা হলেও নিতে পারবেন। আর আমরা কোনো অ্যাডভাইস দিই না এই অনুষ্ঠানে, কারণ আমরা বিশ্বাস করি আমাদের হ্যালো 8920 যারা শোনেন তারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গাতে অনেক অনেক বেশি বিজ্ঞ, তারা নিজের জীবন জীবন সম্পর্কে অনেক ভালো ধারণা রাখেন। সুতরাং এই গল্পটি প্রচার হওয়ার পর, এই ঘটনাটি প্রচার হওয়ার পর, সেই ঘটনাটিকে তিনি কিভাবে নিচ্ছেন তার জীবনে, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আর বারবারই বলে থাকি যে হ্যালোইট 920-তে আপনি দুইভাবে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। একটা হচ্ছে আমাদের ফেসবুক এবং আরেকটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। ফোন নাম্বারটি 24 ঘন্টা রয়েছে আপনার জন্য, 9115668 9115668। ফোন করুন, আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনি যে ঘটনাগুলো বলতে চান এখানে, সেখানে দুই মিনিটে কথাগুলো বলে শেষ করবেন এবং তারপর বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। এছাড়া আমাদের ফেসবুক আমরা সবসময় বলে থাকি আমাদের আড্ডা দেওয়ার জায়গা, এবং হ্যালো 920 যারা নিয়মিত শোনেন তাদের প্রত্যেকেই বলে ওখানে গিয়ে মেম্বার হয়ে যাওয়ার জন্য। মেম্বার হওয়ার নিয়মটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর আজকে শাহলমের গল্প আমরা প্রচার করেছি, শাহলম এই মুহূর্তে ফেসবুকে রয়েছে, আমরা যদি জানি যে আপনি ইচ্ছে করলে আপনি তার সাথে সরাসরি কথা বলতে পারেন, তাকে নিয়ে যে কমেন্টসগুলো হয়েছে সেগুলো আপনি দেখতে পারেন। আপনি ওখানে গিয়ে লাইক দিলে আমাদের রেডিও স্ট্যাটাস রয়েছে, ওখানে যাবতীয় কথাবার্তাগুলো হয়েছে এগুলো আপনি দেখতে পারেন, আপনার মতামত আপনি সেখানে পেশ করতে পারেন, এগুলো লাখো মানুষ দেখবে। facebook.com/hello8920। আর গত সপ্তাহে সাজিনা হাসানকে নিয়ে আমরা অসংখ্য অসংখ্য মতামত পেয়েছিলাম আমাদের ফোনে। সাজিনা হাসান যিনি এসেছিলেন তার জীবনের গল্প বলার জন্য, আমরা সেই ফোনের চুম্বক কিছু অংশ কিছু শুনবো, একদম হাতে গোনা যার পাঁচটা, এবং তারপর পরে আমরা আবারও ফিরে আসছি বেশ কিছু কল নিয়ে, আমাদের সাথেই থাকবেন।
আমি সঞ্জিদা আপুর ব্যাপারে কিছু বলতে চাই। আপু খুবই দুঃখী, কারণ সে খুবই কষ্ট করছে, গল্পটা শোনার পরে খুবই দুঃখ লাগছে। এখন কথা হলো, আমি তার সাথে কিছু কথা বলতে চাই, তার জন্য কিছু করতে চাই, এবং তার দুঃখের কথাগুলো শুনে আমি খুব কষ্ট পাইছি, খুবই দুঃখ লাগছে। সে আমার দেশের মানুষ, আমি ওনার বাড়ি জামালপুর, আমার বাড়ি জামালপুর, আমি তার দুঃখে দুঃখী। আল্লাহ তার মঙ্গল কামনা করি, আল্লাহ তার ভালো করুক। আমি
দাজিনাপার কাছে আমার কিছু কথা বলার আছে। দাজিনাপার কাহিনী ভাই খুব চরম হয়েছে, দাজিনাপার কাহিনীর মতন কোন কাহিনী ভাই আমি আজ জীবনে শুনিনি, তার ব্যর্থতা আমি জীবনে ভুলব না।
আমি মোহাম্মদ আল আমিন, আমার বাড়ি নরসিংদী বাবুঘাট, আমার সেল নাম্বারটি হলো গত বুধবার দিন রাত্রে সাজিনাপুর ঘটনাটা শুনলাম। সাজিনাপুর জীবনের ঘটনাটা অনেক ভালো লাগছে, তার প্রথম দিকটা অনেক দুঃখ কষ্ট নিয়ে এসেছিল, কষ্ট পাইছি, তার মাঝখানে তারিফ ভাই যখন তাকে বিয়ে করছিল তখন তার জীবনের এত সুখ, ওই সুখ গুলার জন্য এত ভালো লাগছিল, মনে হইতেছিল যে এটা আমার সুখ। দোয়া করছিলাম শুধু যে শেষ পর্যন্ত যেন ওই এরকম তার সুখে গল্পটা শেষ হয়, কিন্তু সর্বশেষ পর্যন্ত ঘটনাটা আর তার জীবনে এরকম সুখ আর হইল না। ওই ঘটনাটা শুনে অনেক কষ্ট পাইছি, যেন ওই দিন রাত্রে আমি তার জন্য দোয়া করি, তার সামনের দিনগুলো যেন অনেক ভালো কাটে, তার জন্য শুভকামনা করছি।
আমার নাম মোহাম্মদ হাসান, আমি কালকে হ্যালো 8920 থেকে গল্প শুনলাম সাজিনা হাসানের গল্পটা। আমি চাই আমি সাজিনা হাসানের ছোট ভাইয়ের সাথে তাকে একটু সাহায্য করতে, যদি আপনারা দয়া করে তার ফোন নাম্বারটা দিয়ে তার কোনো ঠিকানা আমাকে দিতে, তার সাথে আমার যোগাযোগ করে দিতে। ধন্যবাদ।
আমি মোহাম্মদ ইকবাল হাসান গাজীপুর থেকে বলছি। আমি গত বুধবার সাঞ্জিনাপুর গল্পটা শুনেছি, আসলে ওর জীবনে অনেক দেখা পাইছিল, কিন্তু পরবর্তী ওই সুখটুকু আর ধরে রাখতে পারলো না। আর রবীন ভাই সাঞ্জিনাপুর জন্য অনেক কিছু করার চেষ্টা করছে, হয়তো তার ফ্যামিলিগত কারণে সে করতে পারেনি, তবে আশা করি যে সাঞ্জিনাপুর তার জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারবে। ধরে একটা কাটা ভেঙে গেলে দরিদ্র সময় কিন্তু আসতেই থাকে না, তেমনই জীবনের কোন যুগ আসলে জীবন
তার কথা শুনে আমার খুব কষ্ট লেগেছে এবং খুব কষ্ট বোধ করছি আমি, কেননা একটা মেয়ের জীবনে জীবনে নেওয়া অনেকটাই কার্যকর মেয়েদের জন্য, কিন্তু তবুও আমার আপু অনেক 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 ভালো। কিন্তু এখন আমার একটাই কথাই বলা যে আপু তুমি এগিয়ে যাও, তোমার সাথে লাখো লাখো মানুষ আছে এবং আল্লাহ তারা তোমার সহায়তা করবো, তুমি এগিয়ে যাও, তোমার জন্য আল্লাহ আছে। আমি এই সময় করছি।
আমার নাম তাহমিনা ইসলাম সুমি, আমি রামপুরা থেকে বলতেছি। গত সপ্তাহে যে সাজিনা হাসান আসছিল, ওনাকে আমি একটা কথা বলতে চাই যে উনি যদি চায়, আমি মাদ্রাসার একটা শিক্ষিকা, আমি ওনার মেয়েটাকে নিতে চাই দায়িত্ব হিসাবে, ওনার মেয়েটার দায়িত্ব আমি নিতে চাই, যেহেতু ফোরে পড়ে, তো আমি ওইখান থেকে ভালো একটা ভাবে ওকে শিক্ষা দিয়ে দিব। আর আমার ফোন নাম্বার হচ্ছে, ওনার সাথে যেন আমাকে একটা কন্ট্যাক্ট করে দেয় বা উনি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে।
হ্যালো 8920 আপনি শুনছেন কিবলি আপনার সঙ্গে আছে আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 90.2 একটা বেজে 50 মিনিট হতে এখন মাত্র 20 সেকেন্ড বাকি এই রাতে যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ জানাতে চাই একইভাবে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের ফেসবুকটাতে এখনো রয়েছেন বিভিন্ন কমেন্টস করে যাচ্ছেন এবং ফেসবুকে একটা কমেন্টস পড়লে পাশাপাশি আরো চার পাঁচটা কমেন্টস মধ্যে একটা কমেন্টস নিয়ে আরো চার পাঁচজন যখন আলোচনা করেন ইন্টার কমিউনিকেশন যেটাকে বলে সেটা যখন হয় আমাদের খুব ভালো লাগে যে আমাদের নেটওয়ার্কটা আসলে এরকম হচ্ছে যে একজন আরেকজনের সাথে কথা বলেন একজন ভুল করলে আরেকজন বলেন যে ভাই আপনি ভুল করছেন একজন যদি ভালো বলে তাহলে সেটাকে অনেকে লাইক দেন এই যে ব্যাপারগুলো এগুলো আমাদের খুবই পছন্দের আর আমাদের এখানে প্রতি সপ্তাহে এরকম হাজার হাজার কল আসে যে কলগুলোতে সবাই তাদের জীবনের গল্প বলতে চান আমরা মূলত সেই সব জীবনের গল্প আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি যেগুলো হয়তো আপনার চলার পাথেও হবে যেগুলো হয়তো আপনাকে একটু হলেও কোনো না কোনো ভাবে আপনাকে আপনার জীবনটাকে সাজানোর জন্য দিক নির্দেশনা দেবে সাজিনাকে নিয়ে আমরা অসংখ্য 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 ফোন কল পেয়েছি এবং সাজিনাকে নিয়ে আমরা আরো অনেক 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 কল পেয়েছিলাম কিন্তু সেগুলো আমাদের বাজানোর মতো সময় এই মুহূর্তে হাতে নেই এবং সাজিনাকে নিয়ে যারা সাহায্য করতে চেয়েছেন হেল্প করতে চেয়েছেন তাদের সাথে আমরা বর্তমানে যোগাযোগ করছি এবং অবশ্যই যারা সাহায্য করতে চান আমাদের অতিথি যারা এখানে আসেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি দেরিতে হলেও অনেক সময় যোগাযোগ করি এবং যোগাযোগ করবার পর আমাদের অতিথিদের সাথে তাদেরকে কমিউনিকেট করে দেই এবং সেক্ষেত্রে অনেকেই অনেক বড় ধরনের সাহায্য পেয়েছেন এখন পর্যন্ত আমাদের এই গল্পগুলো প্রচার হওয়ার পরে সেই রিনি চাকমা থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আমাদের হ্যালো 8920 তে এসেছিলেন তারা প্রত্যেকেই প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন সেই সব মানুষদের জীবনের গল্প নিয়ে হয়তো আমরা খুব শীঘ্রই একটা রিভিউ অনুষ্ঠান করব যেখানে আপনাদেরকে জানাবো যে বর্ষা এই মুহূর্তে কেমন আছে রিনি এই মুহূর্তে কেমন আছে একই সাথে সাজিনা হাসান এই মুহূর্তে কেমন আছে প্রত্যেকের সম্পর্কে আলী আকবর এখন কেমন আছেন বিটি এখন কেমন আছেন আমরা প্রত্যেকের সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব এবং আমরা মাঝে মাঝে জানাইও আমাদের ফেসবুকে আপনি যদি কানেক্টেড থাকেন তাহলে আপনি জানতেও পারবেন যে এই মানুষগুলো যারা এত কষ্ট করে আসেন আমাদের এখানে এসে জীবনের গল্পগুলো বলে যান তারা আসলে কেমন আছেন বা কেমন থাকেন আমাদের যে অনুষ্ঠানটা প্রচার হলো সেগুলো আপনি ইচ্ছে করলে ডাউনলোড করতে পারবেন আমাদের এই পেজটি থেকে আমাদের অনুষ্ঠান প্রচার হওয়ার পরের দিনই আমরা এই গল্পটি ডাউনলোডের জন্য আমরা আমাদের পেজে দিয়ে দিই আমাদের ফেসবুকের ঠিকানা আমি আবারও বলছি আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920 HELLO 8920 অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমি জানি না দুঃখ বলবো না সুখ বলবো আমাদের হ্যালো 8920 নামে অসংখ্য 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 পেজ করা হয়েছে ফেসবুকে যার একটিও এবিসি রেডিও কর্তৃপক্ষ কিংবা অফিসিয়াল পেজ না এবং মজার বিষয় হচ্ছে হ্যালো 8920 পেজটি আছে আরজে কিবরিয়া নামে এবং আরজে কিবরিয়া নামে আর অন্য কোনো পেজ নেই আমাদের পেজে এই মুহূর্তে মেম্বার সংখ্যা হচ্ছে 56,691 এটা মাত্র কয়েকটি এপিসোডে হয়েছে আপনি যদি যান তাহলে এভাবে খুঁজে পাবেন facebook.com/HELLO8920 আর যারা বাকি পেজগুলোতে থাকেন সেই সব পেজগুলোর সাথে এবিসি রেডিওর কোনো সংশ্লিষ্টতা নেই এই পেজটিতে যাওয়ার পরে আপনি লাইক দেবেন লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন আমরা যারা এখানে গল্প বলতে চান আসতে চান তাদের সম্পর্কে আমরা খুব কম জানি তা না কারণ তাদের প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করি এবং যোগাযোগ করবার পর তাদের প্রোফাইলগুলো আমরা আমাদের কালেকশনে রেখে দিই সেরকম কিছু কল আমি এই মুহূর্তে শুনবো শোনার পরপরে আমি ফিরে আসছি আজকের অনুষ্ঠানে আশা করছি আমার সাথেই থাকবেন
আমি সাহিল পারভেজ জফর বাড়ি আমি কিছু বলতে চাই আমার জীবনের আমার একটা খারাপ দেড় বছর আগে আমি নির্বাচন করতাম তার আব্বা সরকারি চাকরি করতাম এ পর্যন্ত তার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নেই যে হাই স্কুলে ওঠা হয়ে গেছে হাই স্কুলের সেখানে দেখা হয়ে গেছে এ পর্যন্ত আমি তারা এখনো পাইনি বিভিন্ন জায়গায় খুঁজি মানে প্লিজ আমার একটু কাজ করে দেন আমাকে একটু বলার সুযোগ করে দেন
আমি সৈয়দ সুলতানা শান্তা আমার মোবাইল নাম্বার আমার হাজবেন্ডের নাম ইমতিয়াজ হোসেন ছোট আমি 4.5 বছর তার সাথে সংসার করেছি আমি আমার জীবনের এই গল্পটুকু শোনাতে চাচ্ছি আমাদের লাভ ম্যারেজ আমার হাজবেন্ড অ্যাডিকশন করত তাকে ঠিক করার জন্য অনেক চেষ্টা করি সে বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে জড়িয়ে পড়ে আমার এই গল্প অবশ্যই শুনবার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি
আমার নাম মোহাম্মদ শাহজাহান আমার মোবাইল নাম্বারটি হলো আমি দীর্ঘ 16 বছর আমার সংসারে যাবতীয় ঘটনাবলী আমার স্ত্রী আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে আমি এই মনের কষ্টে আমার বাচ্চা দুটাকে নিয়ে আমি কষ্টে আছি আমার বাচ্চা দুটো খুবই ছোট আমি এদেরকে নিয়ে বসবাস করবো যদি সম্ভব হয় তাহলে আমাকে নিমন্ত্রণ করলে আমি খুশি
আমার নাম সাইফুল ইসলাম আমি ঢাকা সাইনবোর্ড থেকে বলছি আমি বড় কষ্টে আছি আমার মামা আমাকে ঢাকা এনে বিক্রি করে ফেলছে আমার পড়ালেখা সব নষ্ট করে দিয়েছে এটা আমার ফোন নাম্বার কিছুদিনের ভিতরে যদি আপনারা যদি আমাকে যদি আপনাদের অফিসে যদি যাওয়ার জন্য আমার সুযোগ সুবিধা যদি করে দেন আপনারা আমাকে যদি একটু হেল্প করেন আমি আপনাদের সাথে কথা বলে আমি একটু দেশবাসীকে জানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ চাচ্ছি দয়া করে যদি একটু সুযোগ করে দেন
আমার পার্সোনাল নাম্বার দেওয়া। আমি একজন অনেক ভালোবাসি, তো আমি আমাকে খুব ভালোবাসি। একসময় তার উপর আমার আস্থা ছিল, অনেক ইচ্ছা ছিল, আজ হয়তো বা সে আমার ভালোবাসে না। কিন্তু এত ভালোবাসার দিয়ে পৃথিবীতে কেউ আমায় তো পরিমাণ না ভালোবাসা আছে কিনা জানি না। আর এই ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার জন্য জানি না আমি কোনো অন্যায় কথা করছি না। এবং তার জন্য আমার ফ্যামিলি আমার আদর্শ দিলে তারা সবার কাছে বিরুদ্ধে ধন্য।
শেষ হয়ে গেল আজকের মতো হ্যালোইট 920। কিবি আপনার সঙ্গে ছিল, শাকিল আপনার সঙ্গে ছিল। হ্যালোইট 920 মেম্বার যারা রয়েছেন তাদের সবাইকে আপনাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এরা পরিশ্রম করে বলেই আমরা এরকম জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে প্রতি সপ্তাহে হাজির হতে পারি। সাগরের কণ্ঠে আমরা যে গানটা শুনব এবং শুনছি ক্ষমা করো মোরে রবীন্দ্রনাথের, এই গানটা শুনতে শুনতে আজকের মতো আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আগামী বুধবার ভ্যালেন্টাইন ডে, আগামী বুধবারের হ্যালোইট 920 একটু ডিফারেন্ট হবে, একটু অন্যরকমের হবে। আশা করছি সেটা খুব স্বাভাবিকভাবেই নেবেন। প্রতি বুধবার একজন বন্ধুকে সাথে করে নিয়ে আসবো জীবনের গল্প বলতে, এবং সবসময় বলি এবিসি রেডিওর সাথে থাকুন, আপনার সাথে থাকলে আমরা নিশ্চয়ই সামনের যে বন্ধুর পথ রয়েছে, কঠিন পথ রয়েছে, সেটা খুব সহজেই পাড়ি দিতে পারবো। অনেক ভালো থাকুন, এবিসি রেডিওর সাথেই থাকুন, শুভরাত্রি।
কাহা মানুষের কানে ধ্বনিতে যে লাগে প্রাণে, লুকানো থাকে হৃদয়ে আমার ভালোবাসি সুধায়ুনা ভালোবাসি, সে নাম কেমন সখী কহিব প্রকাশে, আমি তুচ্ছ হতে তুচ্ছ, সে নাম যে অতি উচ্চ, সে নাম যে না হে যোগ্য রসনা ভয় ক্ষুদ্র গুণু পৃথিবী কানুনে আকাশের তারকারে যে মনে মনে।
This track was downloaded from FusionBD.com.